This track was downloaded from fusionbd.com.
Dhaka FM.
অপেক্ষার পালা শেষ পুরো একটি সপ্তাহ পরে এবং অন্ধকারের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইভান হাজির আপনার সাথে এবং অন্ধকারের গল্প মানেই হচ্ছে অন্ধকারের গল্পের এমন বিশেষ কিছু আয়োজন, এমন বিশেষ কিছু কথাবার্তা, এমন বিশেষ কিছু সত্যি ঘটনা যা আসলে গল্পের মতো শোনায় এবং সেই ঘটনাগুলি সব অন্ধকার গলি থেকে, মানুষের জীবনের অন্ধকার জগৎ থেকে তুলে আনা অন্ধকারের গল্পের। এরকম একটি আয়োজন নিয়ে, এরকম একটি উদ্দেশ্য নিয়ে, এরকম একটি চিন্তাভাবনা নিয়ে শুরু হয়েছিল অন্ধকারের গল্প। এবং প্রতি সপ্তাহে রোববার রাত ঠিক 10:30, মাঝে সাঝে কিন্তু 2-4 মিনিট আসলে আমাদের প্রস্তুতির জন্য বা বিভিন্ন কারণেই কিন্তু দেরি হয়ে যায়, সেজন্য শুরুতে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কিন্তু নিয়ম অনুসারে 10:30 প্রতি রোববার শুরু হয়ে যায় অন্ধকারের গল্প অনলি অন ঢাকা এফএম 90.4, যেটা বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। এবং সেই অন্ধকারের গল্প 1, 2, 3, 4, 5, 6 করে আজ 50তম পর্বে এসে উপস্থিত হয়েছে। বন্ধুরা, 50তম পর্বের এই দারুণ সময়ে, এই মুহূর্তে আপনাদের সবাইকে আসলে আমাদের কৃতজ্ঞতা, আমাদের তরফ থেকে অফুরন্ত ভালোবাসা জানাতে চাই। আপনাদের ভালোবাসাতেই এই 50তম পর্ব, মানে 50টি সপ্তাহ পার করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এবং অন্ধকারের গল্প নিয়ে আমরা আজও কিন্তু সমানভাবে আপনাদের সাথে থাকবো, যেমনটা এর আগের প্রত্যেকটা সপ্তাহে ছিল। আজও আমরা কারো না কারো কথা শুনবো। তার আগে আপনাকে বলি যে গত সপ্তাহে আমরা কথা দিয়েছিলাম যে এই অন্ধকারের গল্পের 50তম পর্বটি একটু ভিন্নভাবে সাজানো হবে, একটু আমরা অন্যভাবে আসলে আজকে উপস্থাপন করতে চাই। কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল যে উদ্দেশ্য, অনুষ্ঠানের মূল যে আমাদের আকর্ষণ, কারো কথা শোনা এবং সেই মানুষটা অন্ধকার জগতের কোন অংশে জড়িয়ে আছেন, কি ঘটেছিল তার জীবনে, কেন সে স্বেচ্ছায় এসে সরাসরি আমাদের স্টুডিওতে তার কথাগুলো বলতে চান এবং সেখান থেকে আমরা অনেক কিছু শেখার বলবো কিনা জানি না, তবে সচেতন হবার সেই জায়গাগুলো আমরা পাই, তেমনি করে আজও আমাদের সাথে একজন অতিথি আছেন, তাকে আমরা অবশ্যই কথা বলবার সুযোগ দিব, তার কাছ থেকে অনেক কিছুই শুনবো। তার আগে 50তম পর্বের এই বিশেষ মহেন্দ্র ক্ষণে আপনাদের সাথে আমরা আসলে কথা বলতে চাই। আপনারা যারা অন্ধকারের গল্প এই অনুষ্ঠানটিকে ভালোবেসে আমাদের সাথে থাকেন, রাত জেগে থাকেন, সবার প্রতি আসলে কৃতজ্ঞতার কোন জায়গাটা উজাড় করে দিলে সেটা ঋণ শোধের জায়গা তো একদম ভাবিই না, সেটাকে আসলে বলে বোঝানো সম্ভব হবে সেই জায়গাটিও আসলে খুঁজে পাচ্ছি না, কারণ আপনাদের ভালোবাসাতেই কিন্তু অন্ধকারের গল্প এতটা পথ চলতে পেরেছে। 50 একটি ল্যান্ডমার্ক ডেফিনেটলি। আমরা আসলে অন্ধকারের গল্পের এই অনুষ্ঠানটি বলতে চাই না 50 থেকে সে কখনো 500 কিংবা 5000 পরিণত হোক, কারণ আমরা চাই একসময় আলোর গল্প হোক, অন্ধকারের গল্প যেন আর না হয়। তারপরও যদি ওই আলোটুকুন আমরা ছড়িয়ে দিতে সমর্থন হই যে প্রতিটা সপ্তাহে যারা আসেন তাদের কথাগুলো ধরে আপনারা সচেতন হচ্ছেন, বিবেকবান মানুষগুলো আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন, অনেক কিছুই অজানা যেটা রয়ে গেছে আপনার পরিবারের সন্তানটি কিংবা আপনার পরিবারের আশপাশে যে মানুষগুলো আছে বা যাদেরকে আপনারা অনেক বেশি, তাদের জন্য শুভকামনা রয়েছে, সেরকম মানুষদের জন্য যখন সচেতনতার জায়গাগুলো আপনাদের ভিতরে তৈরি হয় অনেক বেশি আপনারা আসলে সচেতন হতে পারছেন বা নানান জায়গা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু সম্পর্কে জানতে পারছেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনাদের জীবনে কোনো না কোনোভাবে পজিটিভ কোনো কিছু হচ্ছে বা হয়েছে, সেই ঘটনা যদি কারো ক্ষেত্রে ঘটে থাকে সেটাই আমাদের একমাত্র প্রাপ্তি। অন্ধকারের গল্পের আজকের এই বিশেষ পর্বে যেমনটা বলছিলাম যে আপনাদেরকে আসলে আমরা ফোনে নিতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই এবং আমরা কিছু আসলে অন্ধকারের গল্পের বিশেষ বিশেষ পর্বগুলিকেও মনে করতে চাই, যে পর্বগুলি অনেক বেশি দর্শক বা শ্রোতা প্রিয় হয়েছিল, দুঃখিত দর্শকরা, শ্রোতা প্রিয় হয়েছিল এবং তারা অনেক বেশি তাদের তাদের ভালোবাসার কথাগুলো কিংবা তাদের অন্ধকারের গল্পে এরকম ওই বিশেষ পর্বগুলো বা ওই আয়োজনগুলোর জন্য আমাদেরকে যারা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করে রেখেছেন সেই পর্বগুলোকেও আমরা একটু শুনে আসতে চাই। সেরকম বেশ কয়েকটি পর্বের আমরা সেই পুরনো কথাগুলো শুনব, পাশাপাশি অন্ধকারের গল্পে যারা আমাদের সাথে জড়িয়েছিলেন সেই মানুষগুলোর কথাগুলো শুনব। সবচেয়ে চমকপ্রদ হচ্ছে অন্ধকারের গল্পের যে টিম রয়েছে সেই টিমটি পেছন থেকে আসলে কি কাজ করে সেই জানবার আগ্রহটা কিন্তু আপনাদের ভিতরে অনেক দিন ধরেই ছিল। সেই আগ্রহটা আজ আমরা আসলে আপনাদের পূরণ করতে চাই। আমরা সেই অন্ধকারের গল্পের পেছনে যারা কাজ করেন সেই টিমটিকে টিমের মানুষজন আজ আপনাদের সাথে কথা বলবে সেই সুযোগটিও কিন্তু আজ আমাদের কাছে তৈরি হচ্ছে। ইমান কথা আপনারা শুনছেনই এবং বলতে চাই আজ অন্ধকারের গল্পে যিনি অতিথি হয়ে এসেছেন তার কাছে যাবার আগে আমরা অন্ধকারের গল্পের সেই পর্বটিতে একটুখানি ফিরে যেতে চাই। নরক হাদকের যে একটি পর্ব ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং যেমনটা বলছিলাম যে কিছু কিছু পর্ব যে পর্বগুলো আপনারা অনেক বেশি আপনাদের প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের পার্টিসিপেশন ছিল সেই পর্বগুলোকে এখানে একটা হলো আমরা স্মরণ করে আসতে চাই। এবং শুরুতে আমি বারবার করে বলছি স্মরণ সবচেয়ে বেশি কৃতজ্ঞ চিত্রে আপনাদের কি করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা সবটুকু উজাড় করে দিচ্ছি। এবং আজ এই মহেন্দ্রখন 50তম পর্বে অন্ধকারের গল্প নিয়ে আপনাদের সাথে আছি। দিন তারিখটা একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, দিন তারিখটা আজ রোববার 29 মার্চ 2015, 15 চৈত্র 1421, 8 জমাদি উসানি 1436 হিজড়ি। চলুন আমরা ফিরে যেতে চাই সেই পর্বটিতে, নরখাদকের যে গল্পটা আমরা শুনেছিলাম জুয়েল ভাইয়ের উপস্থাপনায়, আমরা সেই পর্বটি থেকে কিছু অংশ শুনে আবারও ফিরছি অন্ধকারের গল্পের আমাদের এই সরাসরি আয়োজনে।
দৈনিক বাংলায় প্রতিবেদনটি ছাপা হওয়ার 2-3 দিনের মাথায় খলিলুল্লাহকে আটক করে ঢাকা মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষের কক্ষে আনা হয়েছিল। তখন খলিলুল্লাহ উপস্থিত চিকিৎসকদের সামনেই কচ কচ করে মুরগির কাঁচা মাংস খেয়ে দেখায় সে কিভাবে মানুষের কলিজা কিংবা মাংস খেত। মেডিকেল থেকে তাকে প্রথমে রমনা থানায় নেওয়া হয়, থানা থেকে কোর্টের মাধ্যমে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপরও খলিলুল্লাহকে নিয়ে প্রতিদিন বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন ছাপা হতে থাকে। চায়ের টেবিল থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় উঠে আসে খলিলুল্লাহর কাহিনী। এর কিছুদিন পর সাপ্তাহিক বিচিত্রার 18 এপ্রিল 1975 সংখ্যায় প্রচ্ছদ হিসেবে এ কাহিনী ছাপা হলে খলিলুল্লাহ হয়ে ওঠেন এদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি। এক কাঠি ক্যাপস্টেন সিগারেট পেলে যে খলিলুল্লাহ খুশিতে আধখানা হয়ে যেত তাকে খুশি করার জন্য 555 আর বেনসন অ্যান্ড হেজেস এর মতো কার্টুন আসতে থাকে, বিনিময় দরকার সাক্ষাৎকার। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে সে সুযোগ বেশিক্ষণ দিতে রাজি হয়নি। সকালের দিকে খলিলুল্লাহ নরমাংসের নেশায় মর্গে আসতেই হাসপাতালের কর্মচারীরা তাকে ধরে ফেলেন। তারপর তাকে হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক কর্নেল এম এল রহমানের কক্ষে হাজির করা হয়। কর্নেল সাহেব ডেকে পাঠান কলেজের অধ্যক্ষ ডাক্তার এম এ জলিল, মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সামাদ সহ আরো কয়েকজন মানসিক রোগ বিশেষজ্ঞকে। তারা খলিলুল্লাহকে অভয় দিয়ে ঘটনা খুলে বলতে বললে অনেক চাঞ্চল্যকর কাহিনী বেরিয়ে আসে। রবিডোম আর খলিলুল্লাহ ছোটবেলায় বন্ধু ছিল, তখন সে লালবাগ এলাকায় থাকত। সেখান থেকে প্রতিদিন হেঁটেই মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসত। রবিডোমের বাবা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ডোম। কেই খলিলুল্লাহ ও রবিডোমকে প্রথম মরা মানুষের মাংস খেতে দিত, পরে রবিডোম নরমাংস খাওয়া ছেড়ে দেয়। কিন্তু খলিলুল্লাহ তা ছাড়তে পারেনি, অন্তত 15 দিন পরপর তার নরমাংস চাই চাই। শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, মিডফোর্ড হাসপাতালের গোপাল ডোম ও সোনা ডোম তাকে মরা মানুষের মাংস খেতে দিত। সে তার খালা মুমিনাকে মানুষের মাংস খাসির মাংস বলে রান্না করে খাইয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। এবার সে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী প্রতিবেদক ডক্টর আরিফুর রহমানের মুখ থেকে শুনি সেদিনের ঘটনা।
খলিলুল্লাহ বলছিল যে রবিডোম আর খলিলুল্লাহ তারা দুজন নাকি ছোটবেলায় ট্রেন ছিল, লালবাগ থেকে, লালবাগে থাকতো সে, লালবাগ থেকে সে মেডিকেলে চলে আসতো। রবিডোমের যে বাপ ছিল সে ছিল ঢাকা ডেন্টাল কলেজের প্রথম ডোম। সে নাকি রোগী আর এই খলিলুল্লাহকে মরা মানুষের মাংস খেতে দিত, এবং সে তার নাকি বিশ্বাস ছিল যে মানুষের মাংস যদি কেউ খায় তাহলে শক্তি হয় আর বুদ্ধি বাড়ে। কি রবি ডোম নাকি আর এই মাংস খেত না, কিন্তু খলিলুল্লাহ না খেয়ে থাকতে পারত না, 15 দিন পর পরে তারা নাকি তাকে মাংস দিত। এবং খলিলুল্লাহ তখন বলছিল যে মিটফোর্ড হাসপাতালে সোনামিয়া, এখন যেটা তলিমুল্লা আগে মিটফোর্ড বলতো, সোনামিয়া এবং গোপাল নামে দুজন ডোম নাকি তাদেরকে মাংস খেতে দিত। এইটা একটা খবর হতো। আবার খলিলুল্লাহ স্বীকার করছিল যে বিভিন্ন গোরস্থানে এসে ওই যে ওই সময় কাপড়ের কাপড় খুলে নিয়ে আসতো, সেই কাপড় নাকি মৌলভী বাজার যেখানে পুরনো কাপড় বিক্রি হয় সেখানে এসে বিক্রি করতো। আর খলিলুল্লাহ মজা করে বলছে যে তার এক খালা ছিল, তার নাম মামনা, মামনাকে নাকি সে বলছে এটা খাসির মাংস বলে সে মানুষের মাংস তাকে রান্না করে খাওয়াইছিল। এটা এটা এই কতগুলি ইনফরমেশন তখন ছিল, এগুলো অসময় সময় পত্রিকায় ছাপাও হয়েছিল। আর পুলিশের কাছে খলিলুল্লাহ তার সব বক্তব্য সে স্বীকার করছিল, তার বক্তৃতা সে রেকর্ড করা হয়েছে, এবং সেখানে খলিলুল্লাহ খুব দৃঢ় কণ্ঠে জানাইছিল যে হ্যাঁ আমি মানুষের মাংস খাই এবং আমি আরো খাবো। 3 দিন ধরে প্রত্যেকটা পত্রিকার এত বিশাল হেডিং ছিল যে এরপরে যখন ঢাকা মেডিকেল কলেজে তাকে নেওয়া হয় এবং বিশেষজ্ঞরা প্রায় 14 জন বিশেষজ্ঞ তাকে পরীক্ষা করেন, পরীক্ষা করার পরে আমাকেও সেখানে ডাকা হয়েছিল, আমিও ছিলাম সেখানে। তারা বললেন যে ঠিক আছে আমরা এটা দেখতে চাই যে তুমি কি এটা বানিয়ে বানিয়ে নিউজ করলে না সত্যি। তো তাকে সত্যি লাশ ঘর থেকে মানুষের উরুর মাংস এবং কলজে এনে দেওয়া হয় এবং উনি আমাদের সব তাদের সামনে ওটা সে খায়। তখন তারা রিকমেন্ড করেন যে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার, জেলে আপাতত জেলে নিয়ে রাখাও ভাজতে, তারপরে তাকে পাবনায় পাঠানোর রিকমেন্ডেশন ওই দিনই করা হয়। সেখানে মনস্তাত্ত্বিকরা ছিলেন, পিজি হাসপাতালের প্রফেসর নাজিমুদ্দিন ছিলেন। ওই দিনকে একটা ইন্টারেস্টিং খবর, এইটা আমার কোনোদিন শেয়ার করা হয়নি, আজকে আপনাদের রেডিওতে আমি শেয়ার করছি, সেটা হলো যে অসমর্থিত খবরে যে ওই দিন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও ইন্টারেস্টেড হয়েছিলেন যে খলিলুল্লাহকে কেমন লোক খায়, আমার দেশের লোক, আমি ওকে একটু দেখবো। তো তাকে নাকি পুলিশরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে বঙ্গবন্ধুকে দেখিয়েছিলেন। খবরটা কতখানি সত্যি আমি জানি না, কিন্তু ওই দিন এই খবরটা আমাদের পত্রিকা এসেছিল, কিন্তু আমরা যেহেতু কোনো প্রেস বিজ্ঞপ্তি পাইনি এই জন্য আমরা এটা পাবলিশ হয়নি, কিন্তু একটা অসমর্থিত সংবাদ ছিল। তখনকার যারা বঙ্গবন্ধুর পরিবারের লোকেরা বলতে পারবে যে ধরনের কোন ঘটনা তখন হয়েছিল কিনা খলিলুল্লাহকে নিয়ে। এরপরে 6 তারিখে খলিলুল্লাহকে গ্রেপ্তার করা হয়, 6 এপ্রিল জি গ্রেপ্তার করে তাকে হাজতে রাখা হয়। সেখানে পুলিশরা এরকম অন্যান্য পত্রিকার রিপোর্টে ছিল ওই সময় পত্রিকাগুলিতে যে সে পুলিশকে ধমকি দেয় আমি আমাকে আটকাবেন না, ভিতরে যদি অস্বীকার করে তখন পুলিশ বলে যে আপনার যেখানে খুশি আপনি বসেন। এবং তখন তাকে লোকদের প্রচুর লোক তাকে দেখতে ভিড় করে এবং তারা ওখানে সে তাদের সঙ্গে পান করে এবং তখন তাকে যিনি জিজ্ঞেস করেছে যে আপনি কি এরকম মাংস খান, বলে হ্যাঁ খাই, কেন খান, আমার সঙ্গে ইন্টারভিউতে যে কথাগুলি বলেছে একই কথাগুলি সেও তখন বলেছে। তখন একটা মেডিকেল পত্রিকা ছিল দি পালস, ওটা শুধু মেডিকেল লাইনের পত্রিকা লিখতো, আনোয়ার হোসেন ববি চিটাগাংয়ের উনি এই পত্রিকাটা পাবলিশ করতেন। তো উনি হেডিং করেছিলেন মোর ভ্যাম্পায়ার লাস্ট, উনি খলিলুল্লাহকে ভ্যাম্পায়ার বলেছিলেন এবং উনি তার অনেকগুলি ছবি পাবলিশ করেছেন, সবগুলি কালেকশন আমার কাছে আছে। এবং ওই সময় ঢাকা মেডিকেল কলেজের মনস্তাত্ত্বিক বিভাগের চিফ প্রফেসর সামাদ উনি লিখেছিলেন এক ইন্টারভিউতে পোটেনশিয়াল থ্রেট টু সোসাইটি ওয়ারেন্টস প্রফেসর, এবং উনি বলেছিলেন যে আরো অনেক এরকম সাইকিয়াট্রিক লোক থাকতে পারে, তাদেরকে গ্রেপ্তার করা হোক বা তাদেরকে চেক করা হোক। এই সময় বিভিন্ন পত্র পত্রিকায় 3 দিন ধরে এটা একটা হট ইস্যু ছিল। এবং আপনার অবগতির জন্য বলছি যে দৈনিক বাংলাতে এই ওই দিন যেদিন পত্রিকাটা ছাপা হয় সকালবেলা, ওই ঘটনা আমরা পরে আসছি, ওই দিন 5 বার ছাপা হয়েছিল। এখন তো দেশে সবকিছু গিনেস রেকর্ডে যায়, এটা যায়নি, দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। একটা পত্রিকা 5 বার ছাপা হয়েছিল, সবসময় ওই সময় নিয়ম ছিল কি যে এটা আমি 1975 সালের কথা বলছি, আজকে থেকে 40 বছর আগে, তখন পত্রিকা ছাপা হতো একবারই রাতের বেলা এবং শেষ রাতের আগেই 3টার সময় ছাপা হয়ে যেত, হকাররা পৌঁছে দিতেন। ওই দিন ওই পত্রিকা 5 বার ছাপা হয়েছিল, সেম অ্যামাউন্ট অফ পত্রিকা, 5 বারের কপি সব শেষ, জি 5 বারের কপি শেষ। এবং 30-এ 14 6 দিন পরে গ্রেপ্তারের আগে ইত্তেফাক রিপোর্ট লিখেছিল, ইত্তেফাকের অ্যাকচুয়ালি এটা ছিল সম্পাদকীয় ঘরে বাইরে নামে সন্ধানী উনি লিখেছিলেন। উনি তখন গ্রেপ্তারের পরে উনি লিখেছিলেন যে বিভিন্ন খলিলুল্লাহকে নিয়ে একদম এক দুই তিন চার পাঁচ, আমার সামনে কপিটা আছে, ছয় কলামের বিশাল ফুল পেজ উনি এটা নিয়ে ইস্যু করেছিলেন। সেখানে উনি কমেন্ট করেছিলেন যে আমি শুনেছি যে জঠরজ্বালায় অতিষ্ঠ কম্বোডীয় সরকারি বাহিনী গুলি করে মানুষ হত্যা করে খেতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে এরা তো জন্ম মানুষ কেউ নয়, এরাও তো অন্যান্যের মতো সুস্থ স্বাভাবিক হতে চেয়েছিল। উনি এই খলিলুল্লাহর সঙ্গে কম্বোডীয় সৈন্যদের উনি কম্পেয়ার করেছিলেন এবং উনি উন্নয়নশীল দেশের লোকজনের যে খাবার সেই সেগুলো নিয়ে উনি 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 কল্পনা উনি কম্পেয়ার করেছেন। উনি বলেছেন যে তখনকার একটা উদাহরণ দিয়েছিলেন যে সবচেয়ে সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিচিত আমেরিকার কথা বলেছেন, যেখানে ৫০,০০০ কোটি টাকা শুধু খরচ করা হয় যে ওখানকার ইতর প্রাণীদের তাদেরকে তাদের ভাগ্য তাদেরকে খাবার দেওয়ার জন্য।
অন্ধকারের গল্পের বিশেষ আজকে একটি দিন, কারণ ৫০তম পর্ব আজ আমাদের এবং অন্ধকারের গল্পে আজও কিন্তু আমাদের এই বিশেষ আয়োজনগুলো শোনার পাশাপাশি সরাসরি একজন অতিথির কথা শুনব, যিনি আমাদের সাথে কথা বলবেন। আজ যিনি আমাদের সাথে কথা বলবেন তার সম্পর্কে আমরা আপনাদেরকে জানাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখনই কিন্তু ফেসবুকে একটি ছবি আমরা আপ করে দিব, সেখানে দেখতে পারবেন যিনি অতিথি হয়ে এসেছেন বরাবরের মতো স্টুডিওতে সরাসরি বসা একটি ছবি। এবং পাশাপাশি আপনারা আমাদের অন্ধকারের গল্পে ৫০তম পর্ব উপলক্ষে আসলে অদৃশ্যভাবে আপনাদের সবাইকে নিয়ে এবং দৃশ্যমান আসলে আমাদের ঢাকা এফএম পরিবারের অন্ধকারের গল্পে টিম সহ ঢাকা এফএম পরিবারকে নিয়ে যে কেকটি আমরা আসলে আজ আমরা কেটেছি, এটি উদযাপন বলতে পারেন, সেই রকম ছবিগুলো দেওয়া আছে। আপনারা ফেসবুকে এসে দেখতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া কিন্তু আপনারা খুব সহজে আমাদেরকে SMS করতে পারেন এই ৫০তম পর্বের বিশেষ এই সময়টিতে আপনাদের অনুভূতি বা যে কোনো কিছু জানিয়ে লিখতে পারেন আমাদেরকে 1626 নাম্বারটিতে। এবং আপনার সেল নাম্বারটি যদি পাঠিয়ে দেন আমরা কিন্তু আপনার সাথে ফোনে কথা বলবো এবং সরাসরি আপনাদের মতামতগুলোও জানবো। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ এবং তার সাথে আসলে কথা বলতে চাই। অনেকেই অন্ধকারের গল্পের এই টিমটিকে অনেক বেশি সাধুবাদ জানান, যারা এত বেশি অনেকেই বলেন যে সাহস নিয়ে কিংবা দারুণভাবে তারা এই সময়গুলো আমাদের জন্য আসলে এনে দেন, যে সময়গুলো আমরা অনেক কিছু জানতে পারি, যে সময়গুলোতে আসলে আমরা অনেক ধরনের উঠানামার মাঝখান থেকে যায়। এবং অন্ধকারের গল্পের টিম যখন আসলে পিছনে কাজ করে তাদের কাজের অভিজ্ঞতাগুলো কি, তাদের কাজের সেই সময়গুলো আমাদের কেমন কাটে, যেটা আসলে আমাদের যতটুকু আমরা মাইক্রোফোনে শুনি যে মানুষটা এখানে আসেন তাদেরকে তাদের সাথে যোগাযোগ করা কিংবা তাদেরকে এই স্টুডিও পর্যন্ত নিয়ে আসার জন্য অন্ধকারের গল্পের যে টিমটা অক্লান্তভাবে এবং সাহসিকতার সাথে কাজ করে সেই টিমের একজন অন্যতম টিম মেম্বার তারেক আহমেদ, তিনি একটু আগে আমরা যে পর্বটি শুনছিলাম এবং যে পর্বটি অনেক বেশি আসলে শ্রোতা নন্দিত হয়েছিল সেই পর্বে সরাসরি কিন্তু অনেক বেশি তার ফোর্টটা ছিল। আমরা তার সাথে কথা বলতে চাই, তারেক ভাইকে মাইক্রোফোনে নিতে চাই। তারেক ভাই স্বাগত।
ধন্যবাদ সিফত ভাই।
সিফত ভাই না ইভান ভাই, ঠিক আছে, এটা হতেই পারে। আমরা সবাই আসলে যেটা বলছিলাম যে ঢাকা এফএম 90.4 এর ফ্যামিলি মেম্বার। এবং তারেক ভাই আপনার সাথে যেটা আমি আসলে মূলত জানতে চাই যে এই অনুষ্ঠানটি অনেক বেশি উপস্থাপনা করার জন্য, উপস্থাপন মানুষের কাছে করার জন্য যে বিষয়টা কাজ করে, যেমনটা আমি বলছিলাম যে পেছন থেকে কাজ করতে হয় একটি সক্রিয় টিমকে এবং সেখানে একটি অনবদ্য ভূমিকা, যদি সরাসরি আপনার কথা বলি আপনার রয়েই গেছে, বা একটু আগে আমরা যে একটি পর্বের বেশ কিছু সময় শুনলাম নরখা দেখে সেই পর্ব, তো এই অন্ধকারের গল্পের টিম মেম্বার হিসেবে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতাগুলো কি ছিল?
প্রথমে যখন আমাকে বলা হলো যে অন্ধকারের গল্পে কাজ করার জন্য, আসলে আমার খুব ভালো লেগেছিল অফারটা পেয়ে। কারণ অন্ধকারের গল্প মানে শুনলে বোঝা যায় যে এটা একটা অন্যরকম জিনিস, ক্রাইম নিয়ে। তখন আমি সানন্দে রাজি হয়েছিলাম। তো একটু আগে যেটা শুনছিলাম আমরা খলিলুল্লাহ, খলিলুল্লাহ এপিসোডটা করার জন্য আমাকে বলা হলো যে এটা নিয়ে কিছু করার জন্য, এটা রিপোর্ট করার জন্য। কিন্তু আপনারা তো জানেন খলিলুল্লাহর ঘটনাটা অনেকদিন আগে ছিল। তো আমি চিন্তা করছিলাম, অনেকজনের সাথে কথা বলছিলাম, এটা কোথা থেকে শুরু করা যায়, কি করা যায়। আমি ঢাকা মেডিকেলে গিয়েছি, ঢাকা মেডিকেলে গিয়ে ওখানে অনেকের সাথে কথা বলেছি। খলিলুল্লাহকে কোথায় পাওয়া, খলিলুল্লাহ তো মারা গেছেন, তো ওনার পরিবারকে কোথায় পাওয়া যায় বা কি হয়েছিল মূল ঘটনাটা।
আচ্ছা, আমি সেখানে অবশ্যই পৌঁছাতে চাই এবং সেই ঘটনাগুলো শুনবো। এবং এই মুহূর্তে আসলে আমি এমন একজন মানুষের সাথে কথা বলতে চাই। একটু আগে আমরা খলিলুল্লাহ যার কথাগুলো শুনছিলাম এবং অন্ধকারের গল্পের প্রথম পর্বটি যার হাত ধরে, মানে যার উপস্থাপনায় শুরু হয়েছিল, আমাদের সবার প্রিয় মুকুল ভাই। মুকুল ভাই আমাদের সাথে টেলিফোনে সংযুক্ত হয়েছেন আজকের বিশেষ এই সময়টি, মানে পঞ্চাশতম পর্বের এই সময়। মুকুল ভাইকে কোনোভাবেই কিন্তু আমরা হাতছাড়া করতে চাইনি, তাকে আমরা পেয়েছি। তিনি আমার সাথে ফোনে আছেন, মুকুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যালো মুকুল ভাই।
হ্যাঁ ইভান, কি খবর,
কেমন আছেন?
হ্যাঁ খুব ভালো, এবং খুব ভালো লাগছে যে অন্ধকারের গল্প আজকে পঞ্চাশতম পর্বে। একদিক থেকে আমি খুব মিস করছি যে এই শোটা আমি হয়তো কন্টিনিউ করিনি বিভিন্ন কারণে, কিন্তু আবার মনে হচ্ছে যে আমার বয়স কমে গেল আজকে, নাহলে 50 বছর হয়ে যেত মনে হয়। না
50 সপ্তাহ বয়স বেড়ে যেত আর কি। যেটাই আসলে মুকুল ভাই, যেটা বলছিলাম যে বারবারই আপনার হাত ধরে আসলে এই শোটা শুরু হয়, মানে আপনার উপস্থাপনায় এই শোটা যখন শুরু হয়, তারপর একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে। এবং একটু আগে যে পর্বটা আমরা শুনছিলাম খলিলুল্লাহ তার যে পর্ব বা সামগ্রিকভাবে আপনার যে সময়টুকুনের যাত্রা ছিল, তারপর আমরা কিন্তু মুকুল ভাই, হয়তো আমি শ্রোতাদের জন্য বলছি, মুকুল ভাই হয়তো এখন সরাসরি এটাতে আমরা ঢাকা এফএম 90.4 এর এই পরিবারটাই এমন যে যে শোটা যেই করি না কেন আসলে আমরা একটা পরিবার হয়ে কাজ করি। সে হয়তো মাইক্রোফোনের সামনে থাকুক বা নাই থাকুক, আমরা আশপাশে কিন্তু সবসময় খুব জড়িয়ে থাকি। মুকুল ভাইয়ের কাছ থেকে সেই বিষয়টা আমরা সবসময় পাই। মুকুল ভাই, এই দিনটিতে, মানে এই যে পঞ্চাশতম পর্ব, এই পর্বটিতে আপনার এখন আসলে অনুভূতিটা কি সেটা তো খুবই জানতে চাইব। পাশাপাশি বলতে চাচ্ছি যে ঠিক সেই প্রথম দিন থেকে যখন শুরু করেছিলেন, কি মনে হয়েছিল যে এরকম একটি অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি, বিশেষ করে আমাদের প্রডিউসার সাদিক সামি সহ যে টিমটা কাজ করছিল, সেই দিনটির কথা এখন যখন মনে পড়ে আপনার, এবং যখন সেটা আজ পঞ্চাশতম পর্বে চলে এলো, কেমন লাগছে, মানে কি মনে হচ্ছে?
আচ্ছা আমি বলি, মানে শুরুর দিকে যখন সামি এবং তার দল এবং সবাই মিলে, আমাদের সাররাও যখন চিন্তা করছিল এরকম, তা আমরা কিন্তু টিভিতে বিভিন্ন রকম ক্রাইম প্রোগ্রাম দেখি না, ওইটার মতো অনেকে মনে করলো ওইটা কিন্তু এই ধরনের না, মানে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু অনেক বস্তুনিষ্ঠ একটা প্রোগ্রাম, এবং এখান থেকে কিন্তু অনেক শিক্ষণীয় আছে। এবং আমাদের পুরো ঢাকা এফএম টিম, সামি, আমাদের স্যার, সবারই কিন্তু একটা কথা যে আমরা যে জিনিসগুলো তুলে আনি এখান থেকে আবার শিক্ষণীয় একটা কিছু মেসেজ কিন্তু লিসেনারদের দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে অনেক রকম ক্রাইমের মানুষ আসছে, তার মানেই কিন্তু এটা ক্রাইম শো না, আমরা কিন্তু এখান থেকে তারা ভালো হয়ে গেছে তাদের লাইফটা, এবং তারা যে ধরনের ছলচাতুলি করে মানুষকে বোকা বানাতো কিংবা ঠকাতো, ওই জিনিসগুলোও কিন্তু আমরা এই শোর মাঝখান থেকে জানতে পারি আমরা, এবং লিসেনাররাও কিন্তু সচেতন হয়, এটা একটা ব্যাপার। আর বিভিন্ন রকম শো বিভিন্ন স্টেশনে হয়, বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আসলে অন্ধকারের গল্পটা কিন্তু অন্যরকম, এবং হঠাৎ হঠাৎ এই এই ধরনের শো করার জন্য আসলে অনেক রিসোর্স লাগে এবং অনেক কষ্টের একটা ব্যাপার। আমি দেখেছি যখন কোন একটা গেস্ট সিলেক্ট করার জন্য যখন সবাই মিলে চিন্তা করে যে কারা আসবে, এই জিনিসগুলো আসলে খুব কঠিন, এবং কিছু কিছু পর্ব হয়তো যে অনেকের পছন্দ হয়নি, কিন্তু বেশিরভাগ পর্বই কিন্তু শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। এবং আমার খলিলুল্লাহটা মনে আছে, যখন খলিলুল্লাহর পর্বটা হয়েছিল আমাদের কিন্তু অস্ট্রেলিয়া ইতালি থেকে ফোন আসছিল। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অনেক পাওয়া, এটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার যে বাইরে শুনছে, এবং তারা অন ইয়ারে আমরা ফোন ধরি না, আমাদের অফিসে ট্রাই করছে ইতালি থেকে যে আমরা কথা বলতে চাই, কথা বলতে চাই। তখন খলিলুল্লাহ কাছে ছিল, কাছ থেকে দেখেছে, এমন মানুষও আমাদের সাথে যোগাযোগ করেছে। তো এইগুলো আসলে শো ভালো না হলে লিসনাররা এইভাবে আসলে সম্পৃক্ত হয় না,
সেটা আমাদের উদ্দেশ্য
একটা ব্যাপার। আর অন্ধকারের গল্প আরো এগিয়ে যাবে, এবং যেহেতু এটা বয়স বেড়েছে এটা দায়িত্ব বাড়ছে আস্তে আস্তে, এবং ঢাকা এফএম সব প্রোগ্রামই ওইভাবেই চিন্তা করে, যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমাদের প্রোগ্রামের মানও আমরা আরো বাড়াতে চেষ্টা করব। আর শ্রোতারা যখন এটার মধ্যে আরো বেশি ইনভলভ হবে, সম্পৃক্ত হবে, তখন কিন্তু এটা মান বাড়তে বাধ্য, মানে আমরাও সচেতন হই সবসময়,
এবং
ভালো প্রোগ্রামের জন্য কিন্তু একদম ভালো শ্রোতাও লাগে। রাত্রেবেলা ইভান কথা বলছে, আমি কথা বলেছি, জুয়েল কথা বলতো, কিন্তু শ্রোতাদের উৎসাহে কিন্তু আমাদের আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। তা আমার আসলে আজকে এই পঞ্চাশতম পর্বে আমার যেটা যে লিসারা আমাদের এই শোর সাথে থাকবে, ঢাকা ফিল্মের সাথে থাকবে, এবং নানাভাবে আমাদেরকে উৎসাহিত করতে হবে, বিভিন্ন তথ্য দিয়ে। তারা যদি চায় যে এই সাবজেক্ট নিয়ে কথা হবে, এইটাও কিন্তু আমাদের এই শোর মাধ্যমে জানাতে পারে। তখন আমাদের যে টিম আছে, আমি ওরা যারা কাজ করে সময় মিলে কিন্তু আমরা এটা করতে পারি।
একদম ঠিক তাই মুকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সারাদিন প্রচন্ড পরিশ্রমের পরেও একদম রাতেও আপনাকে ছাড় দেওয়া হলো না, আমরা আপনাকে সাহায্য চেয়েছিলাম।
এবার অনেক ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবে, শ্রোতাদেরকে অনেক শুভেচ্ছা, এবং অন্ধকারের গল্পকেও অনেক অনেক ভালোবাসা, কেননা প্রথম শোটার কথা মনে পড়ছে, একটু আবেগ আপ্লুত হয়ে গেলাম।
ইনশাল্লাহ অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ মুকুল ভাইয়ের সাথে ছিলাম ফোনে, তারেক ভাইয়ের কথা শুনতে আমরা শুনছিলাম, যিনি আমাদের অন্ধকার গল্পের টিম মেম্বার হিসেবে কাজ করেছেন এবং ক্রাইম রিপোর্টার হিসেবে তিনি খুব কাছ থেকে দেখেছেন সেই খলিলুল্লাহ। শুধু সেটাই না, আরো বহু পর্বে তার সেই অভিজ্ঞতাগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্মৃতি বা এটা কাজ করতে নিয়ে, এবং আজকে একই কথা যে পঞ্চাশ মানে ক্রিকেটের ভাষা যদি হাফ সেঞ্চুরি বলি আমরা, বা খেলাধুলার ভাষায় বললে সেই সংখ্যাটাই আমরা আসলে চলে এসেছি। সবকিছু মিলিয়ে কেমন লাগছে, বা আপনার যে কাজের অভিজ্ঞতাগুলো সেখান থেকে স্মরণীয় দু একটা অভিজ্ঞতা শেয়ার করেন।
প্রথমে মুকুল ভাইয়ের কথা বলি, মুকুল ভাইকে অনেক ধন্যবাদ। প্রথম যখন আমরা প্রোগ্রাম শুরু করি, আসলে একটা প্রোগ্রাম করতে গেলে তো শুধু টিম মেম্বাররা হলে হয় না, যিনি উপস্থাপন করেন ওনার সহযোগিতা অন্য একটা বিশাল ব্যাপার। তো মুকুল ভাইয়ের কাছে আমরা সেই সহযোগিতা পুরোপুরি পেয়েছিলাম, যখন আমাদের কাজ করতে এই স্টুডিওতে কাজ করতে বিশেষ করে অনেক সহজ হয়েছে আমার মনে হয়। আচ্ছা, কাজের কথা এবার, মানে রিপোর্টের কথা যেটা বলছিলেন, রিপোর্টের কথা বলার আগে পঞ্চাশতম পর্ব আমরা চলে এসেছি একটু বলি। পঞ্চাশতম পর্ব আমরা একটা একটা মাইল ফলকে এসেছি মূলত বলা যায়, কিন্তু এই ফলকে এসতে এই জায়গাটা এসতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বাধা, অনেক কিছু আর কি,
খুবই স্বাভাবিক।
আচ্ছা, এবার আমার রিপোর্টের কথা চলে যায়। খলিলুল্লাহ রিপোর্টটা করতে গিয়ে প্রথমে যেটা সমস্যা হচ্ছিল, কোথা থেকে শুরু করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম, কারণ এটা অনেক আগের ঘটনা, তো কোথাও পাচ্ছিলাম না খলিলুল্লাহর পরিবার কোথায় থাকে, তখন আসলে কি হয়েছিল। তো প্রথমে যেটা বলছিলাম, আমি ঢাকা মেডিকেলে গিয়েছি, ওখানে অনেকের সাথে কথা বলেছি, ডাক্তারের সাথে কথা বলেছি, তারপরে পাচ্ছিলাম না। পরে চলে গেছি আমি আজিমপুর কবরস্থানে।
আচ্ছা,
ওখানে গিয়ে কথা বলতে বলতে খোঁজ নিতে, ওখানে গোর মানে কবর খুলে যারা, তারপরে লাশ ধোয়া যারা, এদের সাথে কথা বলতে বলে এক পর্যায়ে আমি খলিলুল্লাহ ছেলে দেখা পাই।
আচ্ছা আচ্ছা,
তারপরে থেকে আসলে ছেলে খলিলুল্লাহ ছেলের সাথে কথা বলি, কি হয়েছিল জানার চেষ্টা করি, এই সব মিলিয়ে আমি তখন সবকিছু জানাই খলিলুল্লাহ। তখন খলিলুল্লাহকে দেখেছি এলাকাবাসী, এরকম লোকজন খুঁজে বের করেছে, তারপরে খলিলুল্লাহ নিয়ে একটা রিপোর্ট করি তখন আমি।
আচ্ছা, বুঝতে পারলাম। এবং আসলে এরকম করি হয়তো খুব সংক্ষেপে আমরা বলতে বলেছি বলে ওই পুরো আবহাওয়াটা তৈরি করতে পারলাম না, কিন্তু আসলে অন্ধকার গল্পের প্রত্যেকটা পর্বের জন্য আমাদের টিম মেম্বাররা যা কিছু করেন সেই করার উৎসাহটা পান শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য, এবং আপনাদের ভালোবাসায় অন্ধকারের গল্প আসলে পঞ্চাশ থেকে আমি একটু বলবো ভিন্নভাবে, আমরা আসলে পঞ্চাশ থেকে পাঁচশো কিংবা পাঁচ হাজারে চলে যেতে চাই, তবে তখন যেন সেটা আলোর গল্প হয়ে আসে। আমরা চাই না যে অন্ধকারের গল্প এতটা সময় পার করুক, কোনোদিন একটা সময় আসুক, কখনো গিয়ে আমরা আসলে অন্ধকার কোন গল্পই আর খুঁজে পাবো না। আর আপনাদের ভালোবাসার কথা বলছিলাম যে আপনাদের কথাও কিন্তু আমরা শুনতে চাই, আপনাদেরকে সরাসরি ফোন আমরা করবো, আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে প্রফেশন, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি অলরেডি অনেকে পাঠিয়ে দিয়েছেন 16260 নাম্বারটিতে, এবং ফেসবুকে অ্যাজ ইউজুয়াল আসতে পারেন। এবং ফেসবুকে আজ অনেকগুলো ছবি আপলোড করা হয়েছে, যিনি আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তার ছবি তো আছেই স্টুডিওতে, যিনি সরাসরি কথা বলবেন, পাশাপাশি আছেন আমাদের সাথে আমাদের সাথে অন্ধকারের গল্পের টিম মেম্বার সহ আরো অনেকের সাথে আমরা ধীরে ধীরে কথা বলবো, আরো বেশ কয়েকটা পর্বের আমরা কিছু অংশ করে শুনবো। তার আগে আমাদের আজকের অতিথিকে আমরা একটু মাইক্রোফোনে নিতে চাই, আমাদের এই কথার ফাঁকে ফাঁকে আসলে কথা চলতে থাকবে, এদিকে ঘন্টার কাটায় কিন্তু আজকের ক্যালেন্ডার পাতা যে দিনটি সেই দিনটি শেষ ঘন্টা চলে এসেছি। আর আজ আমাদের সাথে অন্ধকারের গল্পের এই পঞ্চাশতম পর্বে অতিথি হিসেবে যিনি এসেছেন তার নাম হচ্ছে নেপাল সেলিম, এবং তার যে কর্মকাণ্ড অন্ধকার জগতে সেটা হচ্ছে অস্ত্র কেনা বেচা বা অস্ত্র পাচারের প্রক্রিয়ার সাথে তিনি জড়িত। এবং আপনাদেরকে বলবো যে অন্ধকারের গল্পের আমাদের এই অনুষ্ঠানটির যে কোনো পর্বের বা যে কোনো কিছুর সর্বশেষ আপডেট পেতে আপনি অন্ধকারের গল্পের যে নিজস্ব ফেসবুক পেজটি আছে সেটা লাইক করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় আপডেটেড থাকতে পারবেন আমাদের সম্পর্কে। facebook.com/oz90.4 লিখে সার্চ করবেন, অন্ধকারের গল্পের পেজটি পাবেন। এবং ফেসবুকে ঢাকা FM 90.4 এর যে আমাদের প্রাণের প্রিয় পেজ, সেখানে তো এসে আপনি আমাদের দেওয়া পোস্টে কমেন্ট করতে পারেন, লিখতে পারেন, যে কোনো কিছুই কিন্তু জানাতে পারেন। পারেন। আজ আমরা নেপাল সেলিম তাকে মাইক্রোফোনে একটু নিতে চাই। তার আগে যে বিষয়টা বলি যে আমাদের এই পুরো কথাবার্তা বা সবকিছুর মাঝখানে আপনার অংশগ্রহণ অনেক বেশি জরুরি। আপনি আজকের বিষয়টি নিয়েও আমাদেরকে আপনার মূল্যবান মতামতটা জানাতে পারেন এবং আমরা চলে যেতে চাই আমাদের অতিথির কাছে। সেলিম, সেলিম মূলত অস্ত্র কেনাবেচার সাথে জড়িত এবং পাচার প্রক্রিয়ার সাথে জড়িত, যেটা বলছিলাম, এবং আপনি আসলে চোখে দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন। যেমন স্টুডিওতে বসা সরাসরি একটি ছবি তার দেয়া আছে যে সে আসলে বয়সে এতটাই, আমার কাছে মনে হচ্ছে যে এতটাই কিশোর বা এতটাই বাচ্চা ছেলে, আমি খুব অবাক হচ্ছি যে আসলে তার কাছ থেকে শোনার অপেক্ষায় আছি যে কিভাবে সে জড়িয়ে পড়লো আমি এবং আমি আসলে তুমি করে সম্বোধন করতে চাই সেলিমকে। সেলিম কেমন আছো?
জি ভাই ভালো।
আচ্ছা, তুমি আমাদের এই অনুষ্ঠানটি কখনো শুনেছো অন্ধকারের গল্প?
জি ভাই শুনেছি।
আচ্ছা, এবং সেলিমের যে বিষয়টা বলি যে আরো অন্য সবার মতোই যে কোনো একজন মানুষের মাধ্যমে সেলিম সম্পর্কে আমরা জানতে পারি এবং সে আসলে তার কথাগুলো এখানে বলতে চায়। গত পর্বে যেমন আমরা উদয়কে দেখেছিলাম যে না জানতেই বা নিজের অজান্তেই জড়িয়ে পড়েছিল স্বর্ণ চোরাচালানের সাথে, সেলিমের ঘটনাটিও কিন্তু কিছুটা হলো সেরকম। তবে সেই ঘটনাগুলো কি সেটার গভীরে আমরা ধীরে ধীরে যাব। তার আগে একেবারে আমাদের যে অনুষ্ঠানের চিরাচরিত নিয়ম, আমরা শুরুতেই শুনি সেই মানুষটির যিনি এখানে এসে কথা বলেন তার জীবনের অন্ধকারের গল্পের, তার ছোটবেলা, তার সুন্দর সময়টি সম্পর্কে আমরা জানতে চাই, তার পরিবার, তার সেই সময়ের বড় হওয়া, তার সেই সময়ের চিন্তাভাবনা, সেই সবকিছু নিয়ে। কারণ আমরা মনে প্রাণে সবসময় বিশ্বাস করি একেবারেই কিন্তু সন্ত্রাসী হয়ে কেউ জন্মায় না বা অন্ধকার জগতে সে কাজ করবে বলে জন্মায় না, জন্মটা অনেক বেশি সুন্দর এবং তারপর হয়তো এই পৃথিবীর নানান ধরনের টানা পড়েন বা নানান অনেক কিছুই থাকে, সেই কারণে আসলে আমরা এক একভাবে এক একজন এক এক দিকে জড়িয়ে পড়ি। সেদিন তোমার ছোটবেলা নিয়ে আমি শুনতে চাই যে কোথায় বড় হওয়া, তোমার বাবা মা, তোমার পরিবার, সেই সময়ের ঘটনাগুলো আমাদের একটু বলো।
জি ভাই, থাকতাম গেন্ডারিয়া আব্দুল পাইব রাস্তা।
আচ্ছা, তুমি কি নার্ভাস ফিল করছো কোনো কারণে? তুমি একদম খুব রিল্যাক্স আমার সাথে কথা বলতে পারো। হ্যাঁ, স্বাভাবিকভাবে তুমি কোথায় বড় হলে তোমার সেই কথাগুলো আমরা একটু শুনি।
জেনারিয়া পাইব রাস্তা গন্ডিগড়, সবাই গন্ডিগড় নামে চিনে। তো সেখান থেকে ছোট থেকে বড় হওয়া। তো
তোমরা কয় ভাই বোন ছিলে?
আমরা ছিলাম দুই ভাই দুই বোন।
আচ্ছা, তোমার বাবা কি করতেন, বাবা মা কি করতেন?
বাবা আগে চার দোকান ছিল, তো এখন ঘরে আছে, এক সিম করছে।
আচ্ছা, মানে ছোটবেলায় তুমি দেখতে যাবো বাবা আসলে চা বিক্রি করতেন, তোমার মা কিছু করতেন?
আম্মু ছোটবেলা বাসার মানুষের বাসার বাড়িতে কাজ করতেন।
আচ্ছা, তিনি বিভিন্ন বাসায় কাজ করে তারপর সংসার চালাতেন। চার ভাই বোনের মধ্যে তুমি কত নাম্বার ছিলে?
আমি সবার ছোট।
তুমি সবার ছোট। তোমার বড় ভাই বোন কারা কারা, মানে তাদের কথা বলো, কয় ভাই বা কয় বোন?
আমার বড় ভাই আগে কাজ করতো না, তো এখন কাজ করে গাড়ি চালায় আর কি, তুরাক গাড়ি চালায়।
আচ্ছা আচ্ছা।
তো
এবং
আর বড় বোন গার্মেন্টসে কাজ করতো।
আচ্ছা, তারপর
আরেকটা বোন আছে, ওটা বেশি বড় না, এখন তো ওটা গার্মেন্টসে কাজ করে।
আচ্ছা,
তো বড় বোন যেটা ছিল ওটার বিয়ে হয়ে গেছে তিন বছর আগে।
আচ্ছা, তোমার পড়াশোনা বা স্কুলের কথাগুলো কোথাও বা কোন ক্লাস মতো পড়েছো বা স্কুলের কথাগুলো?
পড়াশোনা ফোর পর্যন্ত করছিলাম।
আচ্ছা, কোন স্কুলে পড়তে বা সেই সময়ের কথা একটু মজার কোন কথা যদি বলো, যে ছোটবেলা আসলে কি করতে, তখন তোমার কি করতে ভালো লাগতো, বন্ধুরা বা বাসায় এসে কি করতে, বাবা মা কে তোমাকে আসলে বেশি ভালোবাসতো, কি করতে মন চাইতো?
ভাই ভালোবাসতো বেশি, আম্মু ভালোবাসতো।
কিরকম দুইটা ঘটনা মনে আছে?
অনেক ঘটনাই তো ছিল ভাই।
কিরকম, আমরা দুইটা শুনি।
আমি না খাইলে বাসায় কেউ আম্মুকে ওরা খাইতেও দিত না।
আচ্ছা,
তো আমি যতক্ষণ সময় স্কুলে থাকতাম আম্মু মানুষের বাসাতে কাজ করে যে আমার স্কুল থেকে নিয়ে আইতো, তো আবার স্কুলে দিয়ে আইতো। আর আমি ছোটবেলা থেকে আর কি একটু চঞ্চল টাইপের ছিলাম, তো বাসাতে টাকা পয়সা নিতাম
না বলে নিতে,
নিয়ে বন্ধুদের সাথে নিয়ে ভাঙতাম। তো আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের পাশ আর কি অব্দাকমের ভিতরে স্কুলটা ছিল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সেই স্কুলের পাশে মাঠ ছিল, স্কুল থেকে মাঠে যাই খেলতাম, ক্লাস করতাম না।
আচ্ছা,
তো এরকম ভাবে অনেক ফাইজলামি করতে করতে।
কি করতে টাকা পয়সা নিয়ে, মানে সেগুলো নিয়ে বন্ধুদের সাথে কি করতে?
টাকা পয়সা নিয়ে বন্ধুদের সাথে আর কি অনেক কিছুই করতাম আর কি, খারাপ খারাপ সিগারেট খাইতাম,
সিগারেট খেতে, আর
হ্যাঁ এরকম সিগারেট টিগারেট এইসব খাইতে খাইতে টাকা নষ্ট করতাম।
সিগারেট খাওয়ার এই ব্যাপারটা তোমার মাথায় কিভাবে আসলো?
তো একদিন এক বন্ধু বাসায় বৈশা,
তো তখন তুমি কত, মানে তোমার বয়স কত বা তোমার মনে আছে কোন ক্লাসে পড়ো বা?
তখন আমি টুতে পড়ি।
টুতে পড়ো? আচ্ছা, হ্যাঁ শুনি। তারপর
তো এক বন্ধু আমাদের বাসায় বৈশা, বাবা মা তো কেউ বাসায় থাকতো না, তো ভাইয়াও বাসায় থাকতো না, ভাইয়াও রাস্তা রাস্তা থাকতো, পড়াশোনা করতো না। তো এক বন্ধু পেপার পেছে আর কি সিগারেটের মতো গোল করছে,
সেও তোমার টুতেই পড়তো মানে ছোট,
হ্যাঁ একসাথেই পড়তো, তো ওইটা পেঁচায় তো ওইটা মাথায় আগুন দিয়ে আর কি সিগারেটের মতো ধরায় খাইতেছে। তো ও দিল আমারে, তারপরে ওইটা আমি সিগারেটের মতো খাইলাম, আমার গলা অনেক জ্বলছে। তো জ্বলার পরে আমি বলতেছি এটা না খা, সিগারেট খাই দেখি কেমন লাগে। তো আমি ওরে বলতেছি,
মানে তুমি বলছো।
তো ও সিগারেট আনলো, সিগারেট আনার পর 2 টাকা নিয়ে গেছে, একটা পাইলট সিগারেট নিয়েছে।
আচ্ছা,
তো এটা আমি খাইলাম, দেখি ফার্স্টে মাথা ঘুরাইতেছে। তো সেই দিন সিগারেট খাওয়ার পর আমি বাসায় শুয়ে পড়ছি, আর বের হয়নি, ঘুমাইছি। তো আম্মু আইসে, আম্মু আইসে ঘরে সিগারেটের গন্ধ পাইছে, তো মারছে, অনেক মারধর করার পর আবার উঠে তো খাবার দিছে ঘুমাইতে উঠে। তো খাইতে চাইনি, তো আম্মু কান্না করছে অনেক মারার পর আর কি, কখনো গায়ে হাত দেয়নি। তো
টের পেয়েছিল তুমি সিগারেট খেয়েছো?
হ্যাঁ।
কিভাবে?
পাশের আর কি, পাশের ঘরের মহিলারা বলে দিছিল যে ঘরের ভিতরে সিগারেট খেয়েছি, ঘরের ভিতরে গন্ধ ছিল, কেউ সিগারেট খেত না আমাদের বাসায়। তো ঘরে ঢুকার পরে গন্ধ পাইছে, গন্ধ পাওয়ার কারণে পাশের মহিলাও বলছে যে ঘরের ভিতরে সিগারেট খায় ওই আর ওর বন্ধু মিলা।
তারপর
তারপর
নিজেকে খুব স্মার্ট লাগতো, কিছু খুব বড় বড় মনে হতো।
হ্যাঁ, সিনিয়র ছাত্রদের সামনে এগুলো করতাম, সিনিয়র ছাত্ররা দেখতো। তো দেখা ওরাও আর কি কিছু বলতে পারতো না, তাই নিজেরা বড় মনে হইতো যে ওরা খাইতে পারে না আমি খাই।
আচ্ছা, আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন শ্রোতা, সেলিম এত অল্প বয়সে আসলে একটা ঝোঁকের বসেই হোক না কেন বা যেভাবেই হোক না কেন সে সিগারেটের আসক্তিতে জড়িয়ে পড়ে, এবং ধীরে ধীরে তার ভিতরে কিন্তু যে অনুভূতিগুলো কাজ করে সেটা হচ্ছে যে আমাকে আমাকে আসলে একটা স্মার্টনেস বা এরকম একটা ব্যাপার কাজ করে তার ভিতরে, যে আমি খুব আমাকে বড় বড় লাগছে বা সিনিয়র বড় হয়ে আমাকে কিছু করতে পারছে না, এরকম একটা ঘটনা তার ভিতরে কাজ করে। আর তারপর আসলে ধীরে 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 ওই অপরাধের হাতে খড়ি বলা যায়, এবং এই ঘটনা থেকে শেখার হয়তো আমাদের অনেক কিছু আছে, যে আপনার পরিবারের সন্তানটি তিনি আসলে ঝোঁকের বসে হলেও বা একেবারেই আগ্রহের বসে হলেও বা একটা কৌতূহলের বসে হলেও এরকম কোনো কিছুতে জড়িয়ে পড়ছে কিনা সেটা খেয়াল রাখার দায়িত্ব অনেক বেশি আপনার। আমরা যেহেতু আজ 50তম পর্ব, আসলে আমরা কিছুটা সময় হয়তো ধীরে ধীরে সেলিমের কথা বলবো এবং আরো অনেকের সাথে আসলে আমরা কথা বলতে চাইবো, শুনতে চাইবো, আপনাদের এস এম এস গুলো পড়তে চাইবো, এরকম করে আসলে আজকের এই চমৎকার সময়টি আমরা পার করতে চাই। অলরেডি অনেকে আমাদেরকে তাদের এস এম এস করে তাদের ফোন নাম্বার পাঠিয়ে দিয়েছেন, আমরা কিছু ফোন কলও করব এবং অবশ্যই সেলিমের কথাগুলো আমরা শুনবো। তবে যেমনটা বলছিলাম যে কিছু বিশেষ বিশেষ পর্বের অংশ বিশেষ আপনাদেরকে আমরা শোনাবো, তেমনি এই মুহূর্তে আমরা একটি 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 বিশেষ পর্ব, যে পর্বটি আমাদের অনেক বেশি আলোচিত একটি পর্ব, যেখানে আমাদের প্রকৃতিগতভাবে বিধাতার ইচ্ছায় এমন একটি গোত্র আছেন যারা ঠিক আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি না, তারা নারী না পুরুষ, যার ফলে তাদেরকে একটি তৃতীয় লিঙ্গের নামে ডাকা হয়, হিজড়া নামে ডাকা হয়। তাদের জীবনের যে মানবিক আবেদনগুলো বা মানবিক কথাগুলো সেগুলো উঠে এসেছিল আমাদের একটি পর্বে, এবং সেই পর্বটির কিছু অংশ বিশেষ আমরা এখন শুনে আসবো, তারপর আবার আমরা কথা বলবো, আপনাদের সাথেও কথা হবে, এবং পাশাপাশি ফেসবুকে আপনাদের একটা সক্রিয় অংশগ্রহণ অলরেডি শুরু হয়ে গেছে, সেই অংশগ্রহণটা আরো যদি বাড়াতেন তাহলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হতাম। ফেসবুকে আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে কিন্তু একটি পোস্ট দেওয়া হয়েছে পুরো অন্ধকারের গল্পের টিম মেম্বাররা, যেটা যেখানে একটি কেক কাটার, আজকে 50তম পর্বে কেক কাটার একটি ছবি, কেকের ছবি, পাশাপাশি আজকের অতিথি সেলিমের একটি ছবি কিন্তু দেয়া আছে, সেই সব কিছু দেখতেও পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং চাইলে যে কোনো কিছু লিখেও পাঠাতে পারেন আমাদেরকে এস এম এস করে 16260 নাম্বারটিতে। আমরা সেই পর্বটিতে চলে যাচ্ছি এবং সেই পর্বের কিছু অংশ বিশেষ শুনে আবারও ফিরে আসছি সরাসরি অন্ধকারের গল্পের আজকের এই বিশেষ 50তম পর্বে। 11:14 আপনি টিউনিং করে আছেন ঢাকা এফ এম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশনটি, এবং আরো অনেক সারপ্রাইজ কিন্তু আজকে রয়ে গেছে, চাইছি যে খুব বেশি অসুবিধা না হলে রাত্রে জেগে থাকবেন, ফিরছি।
অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে শুনছেন আর আমাদেরকে লিখছেন। অনেক এস এম এস অলরেডি আমি পেয়ে গেছি, অবশ্যই আপনাদের এস এম এস গুলি আমি পৌঁছে দিব আমাদের আজকের অতিথির কাছে। আর যারা লিখতে চান 16260 এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার এস এম এস 16260 এই নাম্বারে, এছাড়া ফেসবুকে লিখতে পারেন। এবং আজকে অনন্য ছবি কিন্তু আমরা পোস্ট করেছি আমাদের ফ্যান পেজটিতে www.dhakafm904.com এ। অনন্য, আমরা প্রতিবেদনটি শুনছিলাম, সেখানে আমরা আপনাদের বিভিন্ন বিষয় জেনেছি, তো আস্তে আস্তে সেগুলি তো আমরা জানবই এবং এগুলি মাঝে মধ্যে আমরা জানি পত্রপত্রিকাতে উঠে আসে এই ব্যাপারগুলি। আজকে যে কারণে আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয়ে আমরা জানতে চাই, আপনার ছেলেবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত জানতে চাই কেমন কাটছে। আর সবার আগে তো আপনি একজন মানুষ বটে, অবশ্যই একজন মানুষ। এই যে একটা ব্যাপার থাকে, মানুষ হিসেবে কেউ শুরুতে কেন জানি এটা মানতে চায় না। আমরা দেখেছি আমাদের সমাজে ব্যাপারটা বিদ্যমান, আজ উভলিঙ্গ একজন মানব আপনারা, আপনাদেরকে সবসময় আলাদা করে দেওয়া হয়, এই ব্যাপারটি আপনার কাছে অত্যন্ত কষ্টের বিষয় আমি জানি, তারপর আপনি ব্যাপারটিকে কিভাবে দেখেন?
ধন্যবাদ জুয়েল ভাই। একদম শুরু করতে যদি বলেন আপনি আমাকে, ছেলেবেলা থেকে আমার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার মিলবারেক এলাকায়।
আচ্ছা।
আমার জন্ম হয়েছে শ্যামপুরে, তো পড়াশোনার কারণে বা আমাদের পারিবারিক কিছু কারণে আমরা পুরান ঢাকায় চলে আসি শ্যামপুর থেকে। 1975 জানুয়ারির 15 আমার জন্ম।
আচ্ছা আচ্ছা।
আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী।
আচ্ছা।
আমরা চার ভাই পাঁচ বোন।
আপনি কততম?
আমি সবার ছোট।
সবার ছোট?
জি।
আচ্ছা আচ্ছা। ভীষণ আদরের তাহলে সবার?
ছিলাম আদরের, ছিলাম। এই জন্যই বলছি যখন একটু একটু করে বড় হচ্ছিলাম, স্কুলে পড়তে যাচ্ছিলাম, আমি পড়তাম হচ্ছে গিয়ে ফরাশগঞ্জ প্রাইমারি স্কুলে।
আচ্ছা।
তো ওই স্কুলে যাওয়ার পথে পুরনো অনেক, তখন আজ থেকে 75 বা 80 লম্বা একটা সময়, তখনকার ঢাকার দৃশ্য এখনকার ঢাকার দৃশ্য অনেক বিস্তর তফাত হয়ে গেছে। তো আমি যে স্কুলটা পড়তাম আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, ওই রাস্তাতে যখন যেতাম কিছু ফুল গাছ ছিল যেটা পুরান ঢাকার ঐতিহ্য, বাড়ির সামনে সবাই ফুল গাছ লাগাতে পছন্দ করতো।
40 বছর আগের ঢাকার কথা কিন্তু অনন্যা বলছে, অনেকের কাছে সেটা হয়তো অবাস্তব মনে হবে, 40 বছর আগের ঢাকা শহরটা আসলে অসাধারণ ছিল। জি বলুন।
অসাধারণ ছিল এবং প্রত্যেকের বাড়ির সামনে ফুল গাছ ছিল। আমরা করতাম কি, প্রায় মেয়েরা, আমি মেয়েদের সাথে বেশি মিশতাম ছেলেবেলা থেকে, ছোটবেলা থেকে আমার পছন্দের মানুষ ছিল মেয়েরা, ওদের সাথে খেলতে পছন্দ করতাম, ওদের সাথে গল্প করতে পছন্দ করতাম, ওদের সাথে পুতুল খেলতে পছন্দ করতাম। তো ওই কারণেই যখন আমি রাস্তা দিয়ে স্কুলে যেতাম, যাওয়ার পথে সকাল সকাল সময়টা, সকাল শিফটে আমার স্কুল ছিল এবং আমরা ছেলে মেয়ে একসাথে করতাম, তো মেয়েদের সাথে যেহেতু আমার সম্পর্কটা ভালো ছিল, মেয়েদের সাথে ফুল তুলতাম, রাস্তা থেকে ফুল তুলে ব্যাগে করে নিয়ে যেতাম। ব্যাগ বলতে আমাদের বাবা, আমাদের কলকাতা, যেহেতু আমরা হিন্দু এবং আমাদের পরিবারটা সে তখন থেকে বনেদি পরিবার ছিল। ওই 40-45 বছর দেশভাগের পরবর্তী সময় থেকে কলকাতার সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের কিছু আত্মীয়স্বজন দেশভাগের সময় কলকাতাতে চলে যান, তো সেই পারপাসে বাবা প্রায় কলকাতাতে যেতেন। তো আমাদের জন্য স্টিলের বক্স নিয়ে এসেছিলেন বাবা, আমরা যে কয়টা ভাই বোনের স্কুলে পড়তাম প্রত্যেকের জন্য স্টিলের বক্স নিয়ে এসেছিলেন। তো ফুলগুলো অনেকক্ষণ সতেজ থাকতো বক্সের মধ্যে রাখলে পরে, ওই পাশে ফুলগুলোকে রাখতাম। তো এটা একটা শখ ছিল এবং আমি ফরাশগঞ্জ প্রাইমারি স্কুলে পড়াকালীন সময়ে নাচটা ভীষণ পছন্দ করতাম, নাচতে পছন্দ করতাম। তখন এত সিডি বা এত টেলিভিশন এত চ্যানেল ছিল না, তখন রেডিও ছিল, অনলি রেডিও একটাই চ্যানেল ছিল, সেখানে সরকারি একটা চ্যানেল ছিল। তো ওই রেডিওতে যখন সুরেলা কোনো গান বাজতো আমি নাচতাম, এবং একটা সময় পর স্যারেরা বুঝে গেল, আমার স্কুলের টিচাররা তখন বুঝে গেল যে আমি আসলে নাচতে পছন্দ করি, আমি মেয়েদের সাথে খেলতে পছন্দ করি, আমি আসলে ছেলে পোশাক পরা ছেলে হয়েও ছেলে না।
রাইট, আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি তখন ছেলেদের পোশাক পরে নিশ্চয়ই স্কুলে যেতেন,
কারণ
বাসা থেকে আপনি তখন তো ছেলে হিসাবেই ছিলেন। আমি ঠিক এটা জানতে চাই যে কবে আপনি বুঝলেন যে আপনি আসলে উভলিঙ্গ একজন মানব?
একটু বলি আমি গল্পটা, ছেলেবেলার গল্প বলতে গেলে যেটা হয়, ছেলেবেলায় তখন কেউই বোঝেনি। আর আমার আমার পরিচিত অনেকেই আছেন, যেমন আমি যে বাসায় বর্তমানে থাকছি ওই বাসায় একটা ছেলে আছে, ওর নাম শ্রাবণ।
আচ্ছা।
ও কথা বলতে পারে না, ওকে যাকে চেনে না বা ওকে যাকে জানে না, হঠাৎ করে যখন ওকে দেখে তখন সবাই প্রশ্ন করে, ওকে বোবা, কথা বলতে না পারলে তো আমরা স্বাভাবিক সমাজে বোবা বলি, যে দেখতে পারে না তাকে অন্ধ বলি বা খুব বাজে ভাবে বলি কানা। তো আমার আমার বাবা মা, আমার জন্মটা যেমনই হয়েছিল, আমার বাবা মা কারো কাছে প্রকাশ করতে চাইতেন না, বাবা মা চাইতেন ছেলে হিসেবে যাক, সমাজ জানুক এটা আমার ছেলে, আমার চারটা ছেলে পাঁচটা মেয়ে। তো সমাজের এই যে সমাজের একটা ব্যারিয়ার, সেই ছোটবেলা থেকে জন্মের পর থেকে শুরু হয়েছে আমার সাথে সমাজের একটা প্রতিবন্ধকতা, সমাজ তারপর পরিবার, সমাজের কারণে আমার পরিবার যেটা করেছে আমাকে ছেলে হিসেবে ছেলের পোশাকগুলো পরাতো, কিন্তু কখনোই আমার কাছে ছেলেদের পোশাক ভালো লাগতো না। আমার ইমিডিয়েট যে বড় বোনটা ছিল আমি প্রায় করতাম কি ওই বড় বোনের ফ্রক পরতাম, এবং এটা আমার একটা পছন্দের জিনিস ছিল, সুযোগ পেলে আমি ফ্রক পরতাম।
আচ্ছা, তারা কখনো কেন এটা চিন্তা করেনি যে আপনাকে একজন মেয়ের পোশাক পরিয়ে স্কুলে পাঠানো?
মজার ব্যাপার হতো কি, আমার বাবা খুব চাইতেন জিনিসটা,
ছেলে হয়ে সে বড়
না, আমার বাবা চাইতেন আমি যা পড়তে পছন্দ করছি, আমি যা করতে পছন্দ করছি আমি যেন সেটাই করি, এবং আমার পরিবারের সবাই যেন সেটা করতে আমাকে সাহায্য করে।
আচ্ছা আচ্ছা।
সমস্যা হচ্ছে আমার দাদারা স্কুলের তরফ থেকে, ওরা তখন আমার চেয়ে বড় ক্লাসে পড়তেন, হাই স্কুলে পড়তেন, কেউ ওরা ফুটবল খেলতে বিভিন্ন টুর্নামেন্টে যেত, কেউ ক্রিকেট খেলতো, তখন মাত্র ক্রিকেট খেলা শুরু হয়েছে অনেক আগের সময়, তখন ক্রিকেট অতটা পপুলার ছিল না, পপুলার ছিল ফুটবল খেলাটা, কাবাডি খেলাটা ছিল খুব পপুলার। তো আমার দাদারা বলতো যে ও তোমাদের ছোট ভাই, তোমরা যদি ভাই বলো ছোট ভাই তাহলে ও কেন মেয়েদের পোশাক পরে ঘরে বসে থাকবে, মেয়েদের সাথে খেলা করবে, আমাদের সাথে ফুটবল খেলতে যাবে, আমরা বল মাঠের বাইরে চলে গেলে আমাদেরকে বল কুড়িয়ে দেবে, এগুলো করতে করতে একসময় ভালো প্লেয়ার হবে, ও ভালো খেলোয়াড় হবে, আমরা ছোট ভাইকে একটা ভালো খেলোয়াড় হিসেবে দেখতে চাই। ডমিনেটিং একটা অ্যাটিটিউড ছিল তখন দাদাদের, বাট বাবা যেটা বলতেন, বাবা ছিল টোটাল ঘোর আপত্তি ছিল বাবার, বাবা বলতেন যে না ও কেন ওর মতো করে পোশাক পরতে পারবে না, তোমরা কেন ডমিনেট করো। তো তারপরে যেটা হয়েছে কি, যে দশ জনের কণ্ঠস্বর আর একজনের কণ্ঠস্বর কিন্তু মেলে না, চাপা পড়ে যায়, ওই চাপার পড়ার মাধ্যমে যেটা হতো কি সবকিছু মিলে আমি ছেলেদের পোশাকই পরতাম, কিন্তু আমার চিন্তা চেতনায় মননে আমার কল্পনার অভাবে সবকিছু ছিল নারীত্বের একটা স্পষ্ট ছাপ, মা বুঝতে পারতেন।
শ্রোতা, আমরা এতক্ষণ অন্ধকারের গল্পের সেই বিশেষ একটি পর্বের অংশবিশেষ শুনেছিলাম, যে পর্বে আমাদের সাথে একজন উভলিঙ্গ মানুষ যোগ দিয়েছিলেন, অনন্যা বণি, এবং তার সেই পর্বটি অনেক বেশি শ্রোতাপ্রিয় হয়েছিল, এবং অনেকের আপনাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক 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 সাড়া পেয়েছিলাম সেই পর্বটিতে, এবং আমাদের জুয়েল ভাইয়ের তার সঞ্চালনায় কিন্তু পর্বটি অনুষ্ঠিত হয়েছিল। আমাদের আজকের এই বিশেষ দিনটি অন্ধকারের গল্পের পঞ্চাশতম পর্বে আমরা এতক্ষণ অংশবিশেষ তো শুনলামই, পাশাপাশি আনন্দের বিষয় হচ্ছে যে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সাথে অনন্যা বণি, তার সাথে আসলে একটু কথা বলতে চাই। হ্যালো,
হ্যালো,
শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ শুনতে পাচ্ছি, নেট একটু প্রবলেম হচ্ছে, তারপর শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনারা?
অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
আপনাদের দোয়া এবং আপনাদের রেডিওর এই প্রচার মাধ্যমের বদৌলতে আমার লাইফের অনেক পরিবর্তন হয়েছে, অশেষ ধন্যবাদ এফএম
ঢাকা এফএম 90.4
এবং এই অন্ধকারের গল্পের প্রোগ্রামটাকে।
এবং আমাদের জন্য একটা ভালো লাগার দিক হচ্ছে যে আপনি যেভাবে এখন খুব চমৎকার ভাবে একদম মনের ভিতরে তৃপ্তি নিয়ে কথাটা বলছেন, যেটা হয়তো আমাদের মনের ভিতরে সেই উদ্দেশ্যের জায়গাটা ছিল, যে এই স্টুডিওতে এসে আপনার ভিতরে সেই যেভাবেই হোক না কেন মানুষের ভালোবাসা সেই তৃপ্তিটা কাজ করছে, সেটা আমাদের নিঃসন্দেহে একটা দারুণ প্রাপ্তি। পাশাপাশি আজ সেই অনুষ্ঠানটি অন্ধকারের গল্প পঞ্চাশতম পর্ব পার করছে, আমি এই বিশেষ পর্বটিতে আপনার সাথে ফোনে কথা বলো ভীষণ ভালো লাগছে। আমি জানতে চাই যে যখন আপনি অন্ধকারের গল্পে এলেন তার আগের যে একটা আপনার জীবন প্রক্রিয়া, যখন এই অনুষ্ঠানটি করে গেলেন, অলরেডি আপনার কথা কিন্তু কিছুটা উত্তর পেয়েও গেছি, এখন সবকিছু মিলিয়ে কেমন লাগছে, কেমন চলছে সবকিছু, বা সেই অনুষ্ঠানের পর মানুষের সাড়া বা আপনার প্রতি মানুষের
যেটা হচ্ছে কি, প্রথমত যেটা হচ্ছে আমি যখন প্রোগ্রামটা আমন্ত্রণ পেলাম তখন আমি কনফিউজ ছিলাম, আসলে আমি যাবো কি যাবো না, বা গেলে আদৌ কিরকম হবে, এটা কেমন প্রোগ্রাম, আমি রেডিও প্রোগ্রাম কখনো করিনি, টেলিভিশনে নাচ করেছি ছোটবেলা থেকে, বাট যখন গেলাম যাওয়ার পর তাদের সাথে একটা ফিটিং হলো এবং লাইভ শো, অবশ্যই আমি এক্সাইটেড ছিলাম, লাইভ মানে বিশেষ একটা অনেক বিরাট একটা ব্যাপার। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমার এই লাইভ শো এর পরে, অন্ধকারের গল্প এই প্রোগ্রামটা প্রচার হওয়ার পরে, অনেক মানুষ আপনাদের কাছ থেকে আমার নাম্বার চেয়েছে এবং কাউকে কাউকে আপনার মাধ্যমে আমার নাম্বারটা দিয়েছেন, তো তারা কেউ কেউ আমার সাথে শিল্পকলা বিভিন্ন পারফরমেন্সের সময় তারা আমার গ্রিন রুমে যে আমাকে দেখেছে, আমাকে ছুঁয়ে দেখেছে, কেউ কেউ আমাকে সাহায্য করতে চেয়েছে, যদিও তাদের সাহায্য আমার নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ এটা আমার হচ্ছে লাইফ একটা টার্নিং পয়েন্ট। আমি 2000 সাল থেকে চাকরির জীবনে ঢুকেছি, মাঝখানে গ্যাপিং ছিল, তো এটা প্রচার হওয়ার পর থেকে প্রেস মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সবাই আমাকে নিয়ে নতুন করে ভেবেছে, এবং গতকালকেও প্রথম আলোর অনলাইন পত্রিকার মধ্যে আমার একটা বিরাট ফিচার এসছে, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর এ ট্রান্স ইন বাংলাদেশ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ইউ নো, ইটস এ গ্রেট অপরচুনিটি, অ্যান্ড অ্যাট ফার্স্ট আই থ্যাঙ্ক এফএম রেডিও, সো এটা আমার লাইফে একটা বিরাট অপরচুনিটি এবং বিরাট পরিবর্তনের মোড়।
আসলে
এটা না বললে আসলে আপনাদেরকে কম বলা হবে।
আমার মনে হয় যে আপনি যা বললেন এতক্ষণ ধরে এটা আমাদের কাছে অ্যাসেট হয়ে থাকবে এবং আমরাও অনেক বেশি তৃপ্ত, কারণ নাম হয়তো অন্ধকারের গল্প কিন্তু ভিতরে যে আলোক ছটা আমরা ছড়াতে চেয়েছিলাম বা আমাদের মনের ভিতরে যে উদ্দেশ্যটা ছিল সেটা হয়তো খানিকটা হলো আমরা। জি বলুন।
আমি 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 বলবো আপনাদের এই রেডিও বা রেডিও প্রচার মাধ্যমে কাছে আমার রিকোয়েস্ট থাকবে, শুধু আমার লাইফ এরকম অনেক যারা এরকম বলতে পারে না, যারা আলো থেকে দূরে আছে, যাদের জীবনটা এরকম বিচ্ছিন্ন, তাদের নিয়ে এরকম প্রোগ্রাম প্রচার করলে তাদের জীবনে আলোর পরিবর্তন আসবে বা জীবনের পরিবর্তন হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এরকম প্রোগ্রাম আরো বেশি প্রচার করেন। আপনাদের এফএম রেডিও দীর্ঘজীবী হোক, দীর্ঘ হোক আপনাদের এই পথ চলা।
অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আপনাকে আসলে কথা দিতে পারি, আমরা সেই চেষ্টাটা আপ্রাণ ভাবে স্পেশালি ঢাকা এফএম 90.4 অন্ধকারের গল্পের টিম, আমরা যতদিন আমাদের কাছে আমাদের সাথে নিঃশ্বাসটা রয়েছে আমরা সেই চেষ্টাটা করে যাব। যতদিন মানুষের ভালোবাসা আমাদের সাথে থাকবে, যতদিন ধরে মানুষ আমাদের পাশে থাকবে, ততদিন আমরা একেবারে কোনো ধরনের স্বার্থ ছাড়া, উদ্দেশ্য ছাড়া, শুধুমাত্র মানুষকে ভালোবেসে মানুষের পাশে আমরা রয়ে যাব, সেই কথাটি আমরা দিতেই পারি। এবং কথা আসলে আমরা আপনাদের গুলো শুনতে চাই, যারা এই মুহূর্তে শুনছেন আমাদের ঢাকা এফএম 90.4 টিউন ইন করে আছেন, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, সবাইকে আসলে বারবারই একটা কথা খুব আনন্দের সাথে বলতে চাই যে 50তম পর্বে আমরা এসেছি এবং সেই পথ চলাটা কত দূর হবে সেটা হয়তো সময় বলে দিবে। তার আগে এতটুকু সময় আসলে বলে দিয়েছে যে আপনাদের ভালোবাসা কতটা আমাদেরকে কাঙাল করে রেখেছে, আপনাদের জন্য কতটা আমরা একদম এখনো প্রাণ ভরে সেই নিঃশ্বাসটা নিতে পারি, এখনো সামনের দিকে হাঁটব স্বপ্ন দেখতে পারি, সেটা আসলে এখন এই মুহূর্তে আমি এসএমএস প্যানেল কিংবা ফেসবুকের ফ্যান পেজে কিছুটা হলেও কিন্তু আভাসটা পাচ্ছি। আমি কিছু নাম তো নিতেই চাই এবং আপনাদেরকে কিন্তু আমরা আজ বিভিন্ন সময় জুড়ে ফোন করব, আপনাদের সাথে কথা বলতে চাইব। এবং বিলায়েত হুসাইন নারায়ণগঞ্জ থেকে জয়েন করে ফেলেছেন মুশারেফ। আরেকটি কথা বলি যে হয়তো সবাইকে এভাবে ফোন দেওয়া সম্ভব হবে না এবং আমরা ম্যাক্সিমাম ফোন দেওয়ার চেষ্টা করব, আজ আমরা অনেকটা সময় কিন্তু আরো থাকব এবং শুধু আপনাদের সাথে কথা বলবো তা না, এবং আমরা আমাদের যে অতিথি আজ আছেন সেলিন তার সাথেও কিন্তু ফাঁকে ফাঁকে কথা আমরা বলছি। তবে যে মানুষটি আমরা মুকুল ভাইয়ের কথা শুনেছিলাম, তারপর অন্ধকারের গল্পের অনেকটা পর্ব এই পঞ্চাশটা এক এক করে আসলে বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়, সেরকম করে যে অনেকগুলো পর্ব যে কথা বলে আসলে জমিয়ে রেখেছিলেন, এই অন্ধকারের গল্প আলোকিত করে রেখেছিলেন আমাদের সবার প্রিয় জুয়েল ভাই। জুয়েল ভাই এই মুহূর্তে টেলি ফোনে আছে, জুয়েল ভাইয়ের সাথে কথা বলতে চাই। হ্যালো।
হ্যালো ইভান,
কেমন আছেন?
হ্যাঁ ইভান, খুব ভালো আছি।
এটা হচ্ছে 50 জুয়েল ভাইয়ের হাতে, আমি একটু কল্পনা করতে পারছি, মানে জুয়েল ভাইয়ের হাতে যদি একটা ব্যাট থাকতো তাহলে হচ্ছে জুয়েল ভাই এরকম ব্যাট নিয়ে শুভেচ্ছা আর কি জবাব দিত ব্যাপারটা এরকম। আচ্ছা, আমরা আমরা 50তম পর্বে আছি, আমি মনে হয় যে ওই প্রশ্ন একটা ওরকমই থাকবে যে আসলে অনুভূতি কি বা কেমন লাগছে সেটা না বলে আমি একটু ভিন্ন ভাবে জুয়েল ভাই আপনার কাছে জানতে চাই যে অনেকগুলো পর্ব যেগুলো প্রচন্ড পরিমাণে শ্রোতাপ্রিয় কিংবা অনেক বেশি চ্যালেঞ্জিং, সেই সময়গুলো কিন্তু এই মাইক্রোফোনের সামনে সামলেছেন আপনি, সেই কাজের অভিজ্ঞতাগুলো, চ্যালেঞ্জিং সময়গুলো, বা আজ যখন সেই ঘটনাগুলো মনে পড়ে অনুষ্ঠানের পর ব্যক্তি জুয়েল যখন উপস্থাপকের বাইরে গিয়ে সেই বিষয়গুলো চিন্তা করেছিলেন, মানবিক সেই জায়গাগুলো কিভাবে কাজ করেছিল?
হ্যাঁ ইভান, আসলে এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান, একেবারে কি বলবো, অনেক চ্যালেঞ্জিং একটা অনুষ্ঠান আমি মনে করি। অবশ্যই থ্যাংকস জানাই টিমকে, অন্ধকারের গল্পের টিমে যারা কাজ করে চলেছেন। তো মজার বিষয় হচ্ছে যে এখানে তুমি যে কথাটি বলছিলে যে ব্যক্তি জুয়েল, একজন উপস্থাপক জুয়েলের বাইরে গিয়ে ব্যক্তি জুয়েল, আমি বলবো যে হট সেটে থাকতেও আমি আসলে ব্যক্তি জুয়েলেই থাকার চেষ্টা করি। আর গল্পগুলি আসলে এমন সময় এমন এমন গল্প আমরা ফেস করেছি, এমন শুনেছি, অনেক গল্পকে আমাদেরকে সত্যি স্পর্শ করেছে এবং এমন সময় আমরা পার করেছি যে কি বলবো সেটা আমরা বুঝতে পারছি না। মানে এতটাই কিছু ভয়াবহ গল্প গল্প যেমন ফেস করেছি, কিছু কি বলবো খুবই স্পর্শকাতর গল্পগুলো আমরা ফেস করেছি। তো এটা আসলে একটু অন্যরকম একটা ব্যাপার। আর যেহেতু একটা লাইভ প্রোগ্রাম রেডিওতে, তো আসলে তো সেন্সরশিপ বলে ওইভাবে আমরা লাইভে যখন আমাদেরকে খুবই দায়িত্ব নিয়ে করতে হয়, সেন্সরশিপটা আমাদেরই উপর দায়িত্বটা, আমরা যারা হট সিটে বসি, তুমি যেমন, তো ডেফিনেটলি এটা অনেক চ্যালেঞ্জিং একটি শো ছিল এবং ভালো লাগছে ফাইনালি শোটা 50তম পর্বে এসে পৌঁছেছে, খুব ভালো লাগছে।
অনেক ধন্যবাদ। আসলে জুয়েল ভাইয়ের কথা দিয়ে বোধহয় আমরা সবকিছু বুঝলাম। জুয়েল ভাই, আপনার জন্য কেক রাখা আছে, আপনি অবশ্যই অবশ্যই কেক খেয়ে নেবেন, সেই আশা আমরা করছি। পাশাপাশি জুয়েল ভাইয়ের যে শোগুলো রয়েছে, যেগুলোতে আমরা জুয়েল ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পারি, আকাশ ছোঁয়ার গল্প এবং আরো যে শোগুলোতে জুয়েল ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পারি, আমরা সেইগুলোর প্রতি শুভকামনা জানাতে চাই। এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জুয়েল ভাই ছিল আমাদের সাথে, যে অনেকটা সময় অন্ধকারের গল্পের অনেকগুলো পর্ব তিনি কিন্তু উপস্থাপনা করেছেন, এবং পাশাপাশি যেমনটা তার অভিজ্ঞতার কথা শুনছিলাম, আমার মনে হয় অভিজ্ঞতাগুলো সবারই ছুঁয়ে গেছে। আমাদের সাথে যারা আছেন, আমাদের সাথে যারা এই মুহূর্তে শুনছেন ফেসবুকে, এরকম কিছু নাম আমি আসলে পড়তে চাই। আবু কাউসার, এদিকে সাজু রয়েছেন, ইউনুস রয়েছেন, হাবিব আদনান রয়েছেন, আবু কাইসারের কথা আমি বলেছি, শরীফ হোসাইন আছেন, হাবিব আদনানের কথাও বলেছি আমি, আপন বলেছেন আমাদের সাথে, পরশ সরকার জয়েন করেছেন আমাদের সাথে অনেকেই, এবং দেশের বাইরে থেকেও, যেমনটা মুকুল ভাই বলেছিল যে দেশের বাইরে থেকেও কিন্তু আমাদেরকে অনেকেই শুনছেন, কারণ অনলাইন স্ট্রিমিং এ সরাসরি আমাদেরকে শোনা যায়। আপনারা কিন্তু শুনতে পারেন ঢাকা FM 904.com। ওকে, এবং SMS করে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। আমি ফেসবুক থেকে কিছু নাম পড়তে চাই। আর ফেসবুকে যাবার আগে, আমি যেহেতু আজ বিশেষ এই 50তম পর্বটিতে অনেক মানুষ আমাদেরকে তাদের ভালোবাসার জায়গাগুলো জানাচ্ছেন, এরকম একজন ভালোবাসার মানুষ এবং একজন আমাদের খুবই প্রিয় এবং বিশেষ মানুষ, তার নামটি একেবারেই পরিচিত, তাকে আমরা ফোনে পেয়েছি। তিনি আমাদেরই ঢাকা FM 90.4 এর আরেকটি, এবং আমি বলতে পারি যে খুব হয়তো রাইট নিয়ে বলতে পারি যে FM ইন্ডাস্ট্রির একটি তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ, যে অনুষ্ঠানটির তিনি প্রডিউসার হিসেবে কাজ করেন, এবং আসলে একসময় তিনি কিন্তু উপস্থাপনাও করতেন সেই অনুষ্ঠানটি, সেটাই আমার মনে পড়ছিল। আমাদের প্রিয় ইন্তেজার ভাই, তার সাথে আমরা ফোনে আছি এবং ফোনে কথা বলতে চাই। ইন্তেজার ভাই,
হ্যাঁ আমি শুনছি। ইভান, ধন্যবাদ তোমাকে। আমি বিশ্বাস করি আমরা ঢাকা FM বিভিন্ন ভাবে বিভিন্ন দিক চিন্তা করে আমরা একটা টিমের মতো হয়ে আমরা কাজ করার চেষ্টা করি, এবং আমাদের কাছে ভালো লাগে যে অন্ধকারের গল্প আসলে যেভাবে শুরু করেছিল, যতটা চ্যালেঞ্জ নিয়ে শুরু করেছিল, বেসিক্যালি এই সমস্ত নেগেটিভ ইস্যু নিয়ে কাজ করা কিন্তু অনেক
অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন।
হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো ইন্তেজার ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের কারণে হয়তো আমরা ফোনের লাইনটি হারিয়ে ফেলেছি, তবে খুব দ্রুত আবার আমরা তাকে ফোনে নেওয়ার চেষ্টা করব এবং তার বাকি কথাগুলো অবশ্যই আমরা শুনবো। এবং বাকি কথা শুনবার আছে সেলিমের কাছ থেকেও, এবং সেলিম যে এখনো স্টুডিওতে আসলে আছে, আজ হয়তো তার কথাগুলো ওভাবে আমরা খুব একেবারে ধারাবাহিকভাবে হয়তো শুনতে পারছি না, কিন্তু অবশ্যই আমরা শুনবো অস্ত্র যে চোরাচালান প্রক্রিয়ার সাথে সে কিভাবে জয়েন করে ফেললো, কিভাবে সে আসলে সেখান থেকে পার করে, সেই সময়টা পার করে এখন স্বাভাবিক জীবনযাপনে ফিরবার জন্য লড়াইটা করছে, এবং কতটা ছোট বয়সে আসলে তাকে এই ঝুঁকি ঝামেলার মাঝখান থেকে যেতে হয়েছে। জীবন যেখানে নিজেই, তার যদি বয়সের নিরিখে আমি বলি, জীবন যেখানে নিজেই আলো দেখাতে পারেনি, তার আগে তিনি অন্ধকারে হারিয়ে গেছেন, এবং এরকম একটি কথাই তিনি আজ আমাদের সাথে শেয়ার করছেন। আমরা আবারও কিন্তু ফোনে সংযোগ পেয়েছি ইন্তেজার ভাইয়ের কথাগুলো শুনছিলাম। ইন্তেজার ভাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ ইভান, শুনতে পাচ্ছি। আসলে লাইনটা কেটে গেছিল, শ্রোতাদের কাছে সরি। আসলে যা বলছিলাম ইভান, আমরা ঢাকা FM এ যারা আছি তারা সবাই চিন্তা করি যে আমাদের যারা শ্রোতা আছেন তারা যেন, তাদেরকে যেন একটা ভালো কিছু আমরা দিতে পারি, FM ইন্ডাস্ট্রির প্রতি যেন সবার একটা শ্রদ্ধাবোধ, এবং সবার যেন রেডিও শোনার প্রতি আসক্তিটা আরো বেশি ভালোভাবে জন্মে, এবং মানুষকে যেন আমরা ভালো কিছু দিতে পারি। তো আমার কাছে মনে হয় ঢাকা FM সেই চিন্তা করে ওই অন্ধকারের গল্পের ব্যাপারটা নিয়ে আসছিল, এবং খুব সুন্দর ভাবে সুচারু ভাবে এই অন্ধকারের গল্পের যে প্রডিউসার, যে স্বামী ভাই আছেন, উনি খুব সুন্দর ভাবে ব্যাপারটা পরিচালনা করে গেছেন। আমরা আসলে সবাই তার জন্য প্রাউডফুল করি, এবং এই অন্ধকারের গল্পে বিভিন্ন জন বিভিন্ন ভাবে মানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন, এখন ইভান আছে, তার কাজও আমার ভালো লাগে। আমি আশা করছি 50 না এরকম শত শত এপিসোড হবে, হাজার এপিসোড হবে, এই শোটা অনেক দীর্ঘজীবী হবে, এবং বেসিক্যালি আমরা চিন্তা করি এবং সবসময় আমাদের মধ্যে কথা হয়, স্বামী ভাইও এই ব্যাপারটা শেয়ার করে যে আমরা বেসিক্যালি সবকিছু, এই নাম হতো অন্ধকারের গল্প কিন্তু আমরা পজিটিভ ভাবে সবকিছু চিন্তা করি, এবং এই মানুষগুলাকে, এই নেগেটিভ যারা ওয়ার্ল্ডে থাকে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে, তারা যেন ভালোভাবে তাদেরকে শুনে, যেন শ্রোতা যারা আছে যারা ভুল করছে তারা যেন সেই পথ থেকে শুধরে আসে, এই সমস্ত ব্যাপারগুলো খুব সুচারুভাবে অন্ধকারের গল্প করতে পারে। আমি নিজেও প্রাউড ফিল করি যে আমি এমন একটা FM এর সাথে জড়িত যাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, এবং যে অনুষ্ঠানগুলা FM ইন্ডাস্ট্রিতে লিড করছে, এবং খুব অল্প সময়ের মধ্যে অন্ধকারের গল্প খুব ভালো একটা জায়গা অবস্থান তৈরি করে ফেলেছে। এটা আসলে আমি খুব গর্বিত এবং আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগা কাজ করে। সবাইকে অনেক ধন্যবাদ ইভান,
অনেক ধন্যবাদ ইন্তেজার ভাই। এবং আমরা সবাই জানি আমাদের প্রাণের প্রিয় অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ এবং সহ ইন্তেজার ভাই আপনার একেবারে নিজের যে পার্সোনাল জীবন বা আপনার স্বাস্থ্যের প্রতি আমাদের সুস্বাস্থ্য কামনা, আপনার দীর্ঘায়ু কামনা সবকিছুই রইল। এবং যেমনটা আপনি বলছিলেন মোস্ট ইম্পর্টেন্ট যে ঢাকা FM 90.4 এর আমরা সবাই আসলে একটি পরিবারের অংশ, সেই পরিবার হয়ে আমরা কাজ করি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, সবাই সবসময় সাথে থাকবেন অন্ধকারের গল্পের সাথে, সব প্রোগ্রামের সাথে।
অনেক ধন্যবাদ, আমরা ইন্তেজার ভাইয়ের কথা শুনছিলাম। এবং বন্ধুরা, আমরা আসলে এরকম করে হাঁটি হাঁটি পাপা করে শুরু করেছিলাম এবং সেখানে এত বেশি মানুষ আমাদের সাথে জড়িয়ে ছিলেন, তাদের সবাইকে এভাবে আমরা যদি কথাগুলো শুনতে পারতাম, তাদের কাছ থেকে অনুভূতিগুলো শেয়ার করতে পারতাম, সেটা খুব বেশি ভালো হতো। আমি একটু আজকের অতিথির কাছে ফিরে যেতে চাই আবারও। সেলিম, যাকে আসলে নেপাল সেলিম নামে বলা হয়ে থাকে, অস্ত্র চোরা চালানের সাথে তিনি কিভাবে জড়িয়ে পড়েছিলেন, আমরা আসলে সেলিমের কাছ থেকে আজ হয়তো খুব নিংড়ে নিংড়ে তার সেই ঘটনাগুলোই শুনতে চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকে বলি যে ফেসবুকে ফ্যান পেজ আপনারা এসে কিন্তু আমাদেরকে সরাসরি আপনারা আপনাদের ফিডব্যাক জানাতে পারেন এবং সেখানে কিন্তু ছবিও বেশ কয়েকটি ছবি আপ করে দেওয়া হয়েছে। আপনি আমাদেরকে ফেসবুকে দেখার জন্য facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এর বাইরে আপনি চাইলে কিন্তু খুব সহজেই SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, ওকে? আর যারা ফেসবুকে জয়েন করেছেন তাদের নাম ধাম সবকিছু কিন্তু আমি পড়তে শুরু করব ডেফিনেটলি এবং আপনাদের কথাবার্তাগুলো শেয়ার করতে শুরু করব। তবে আমি নেপাল সেলিম তার কাছে আরেকটি বার ফিরে যেতে চাই। সেলিম, আমরা তোমার কথাগুলো শুনছিলাম এবং আমি আসলে তোমার কাছ থেকে সরাসরি একটু ওই সময়টা চলে যেতে চাই যে কিভাবে তুমি এই অস্ত্র চোরা চালান বা পাচারের প্রক্রিয়া জড়িয়ে পড়লে।
ভাইয়ালাকে একটা বড় ভাই ছিল, উনি এগুলোর সাথে জড়িত ছিল, এগুলো ব্যবসা করত।
আচ্ছা,
তুমি জানতাম না যে উনি এগুলো ব্যবসা করত। তো
ওনার সাথে তোমার সম্পর্কটা কি ছিল?
সম্পর্কটা আর কি এলাকার,
মানে এলাকার বড় ভাই সেই হিসেবে তুমি শ্রদ্ধা করতে। আচ্ছা, তারপর
তো একদিন আমার ডাক দিয়ে নিয়ে গেল ওনার বাসায়, নিয়ে কয়েকটা অস্ত্র দেখাইলো, ভয় পেয়ে
বাসায় নিয়ে হুট করে অস্ত্র দেখালো তোমাকে। তুমি তখন তোমার বয়স কত বা কোন ক্লাসে পড়ো মনে আছে?
হ্যাঁ, তখন আমি ফোরে পড়ি,
ক্লাস ফোরে পড়ো। আচ্ছা,
তো দেখার পর অনেক ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার
কি বলে দেখা গেল তোমাকে? হঠাৎ করে নিয়ে অস্ত্র কেন দেখালো, মানে কি বললো সে?
ফার্স্টে কিছু বলে নাই, বসে আমার সাথে চল। তো গেলাম, যাওয়ার পরে
খুলে বলো, মানে কিভাবে কোমরে দিল, কি করলো, কোমরে কি বেঁধে দিল?
না, কোমরে ভেলতের সাথে দিছিল তখন। তো নিয়ে ওনার সাথে বের হইলাম, বের হওয়ার পর উনি বলতেছে, আমি জিজ্ঞেস করলাম ভাই কই যাম, বলতেছে যায় একটা গেঞ্জাম আছে, গেঞ্জামে যাব। তো তখন আবার এগুলো ভাল লাগতো,
মানে কি ভাল লাগতো,
যে মারামারি কি করতেছে দেখতে ভাল লাগতো। তো স্কুলেও মারামারি করতাম, স্কুলের ভিতরে অনেক ফাইজ নিয়মিত করতাম। তো ওনার সাথে গেলাম, যাওয়ার পরে নিয়ে গেল এক জায়গায়, তো এখানে নিয়ে আরেকজনের কাছে দিল। তারপরে আমি বলতেছি ভাই,
মানে কত, মানে কতটুকু দূরত্বের পথ গেলে, মানে কিসে করে গেলে, হেঁটে গেলে নাকি?
না,
তাহলে
হেঁটে জেনে রিক্সা নিয়ে গেছিলাম।
আচ্ছা, তোমার কি ভয় করছে না তোমার সাথে অস্ত্র বা এরকম কিছু?
হ্যাঁ ভাই, তখন ভয় করছিল, অনেক ভয় করছিল।
তারপর
তো ভয়ে আর কি পা কাঁপতেছে এরকম অবস্থা। তো রিক্সা করে গেলাম, উনি সামনে রিক্সা, আমি পিছে রিক্সা। তো গ্যান্ডারিয়ার থেকে রিক্সা নিলাম জোরাইন বউবাজার।
আচ্ছা,
তো এখান থেকে রিক্সা নিয়ে গেলাম। তো যাওয়ার পর, এখানে যাওয়ার পর নামলাম রিক্সা থেকে, উনি আবার আমার সামনে রিক্সা ছিল, তো নেমে ওনার ভাড়া দিল, ভাড়া দিয়া নিয়ে গেল আমার শ্যামপুর।
আচ্ছা,
ওইদিকে শ্যামপুরের ভিতরে নিয়ে যাওয়ার পর একজনের কাছে দিল ওইগুলো। তো এগুলো দিয়ে পরে আমার হাতে 200 টাকা দিয়ে বললো, তুই যা গাড়ি ভাড়া,
তোমার অস্ত্রগুলো তার কাছে দিল।
হ্যাঁ, ওনার হাতে দিয়া তোমার 200 টাকা দিয়ে বলছে, তুই গাড়ি ভাড়া যা গা, আর তোর গ্যাঞ্জামের দরকার নেই, আমি তো বলতেছি ভাই তো বললেন গ্যাঞ্জামের কথা আইলাম একটু দেহুম, তোর এত কিছু দেখার দরকার নেই। তো বাসায় চলে গেলাম, তারপর একটা ফোন দিল আমার মোবাইল ফোন।
আচ্ছা, তোমার এই মোবাইল ফোনের এই জায়গা থেকে আমরা শুনবো তোমার কথাগুলো, অবশ্যই শুনতে চাই। তবে এই মুহূর্তে মোবাইল ফোন মানে টেলিফোনে আমাদের সাথে এমন একজন মানুষ যোগ দিয়েছেন যাকে আসলে FM রেডিওতে আমরা লাভ গুরু হিসেবে জানি, FM গুরু হিসেবে পরবর্তীকালে তার সাথে আমরা পরিচিত হয়েছি, এবং বর্তমানে তিনি FM গুরু হিসেবে মানুষের ভালোবাসার একেবারে তার সেই জায়গাটি ধরে রেখেছেন, এবং তার কণ্ঠস্বর শোনার জন্য হাজারো শ্রোতা লক্ষ শ্রোতা কিন্তু অপেক্ষা করেন সেই বৃহস্পতিবার রাত অব্দি। এবং তিনি যখন কথা বলেন তার কথার মায়াজালে মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন লক্ষ লক্ষ শ্রোতা। তিনি সেই হৃদয়ের মণিকোঠে আসলে অবস্থান করেন, এবং অন্ধকারের গল্পের এই বিশেষ পর্ব মানে 50তম পর্বে তাকে টেলিফোনে পেয়ে আমাদেরও অনেক বেশি ভালো লাগছে। এবং যেমনটা আমরা বারবার বলছিলাম যে ঢাকা FM 90.4 এই পরিবারের আমরা সবাই যেমন একটি পরিবার হয়ে আসলে কাজ করি, সেই পরিবার এই এমন একজন মানুষ আছেন এটা ভাবতে আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা এই মুহূর্তে তার সাথে আসলে কথা বলতে চাই, টেলিফোনে তিনি আমাদের সাথে রয়েছেন। হ্যালো,
হ্যালো,
আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি।
আপনাকে আমরা আসলে স্বাগত জানাতে চাই, অন্ধকারের গল্পের 50তম পর্ব আজ আসলে আমরা পার করছি, এবং আপনার সাথে কথা বলতে পেরে আসলে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে, এবং আমার কাছে মনে হয় যে আজকের আমাদের এই 50তম পর্বটিও অনেক বেশি রং পেল। কেমন লাগছে, কেমন আছেন?
থ্যাংক ইউ। আর কথা যেভাবে শুরু করি, অনুমতি নিয়ে আসলে সেভাবেই শুরু করতে চাচ্ছি আর কি, যে চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এভাবেই হয়তো শুধু ভালোবাসার কথা বলবার চেষ্টা করি আমি অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিন্তু ভালোবাসার কথা বললেই তো সমস্ত কিছু ঠিক হয়ে যায় না। দেশ, এই সমাজ বা বিশ্ব সমাজ সব জায়গাতে কিন্তু অহর্নিশ বিভিন্ন রকমের সমস্যা ঘটে চলেছে, বিভিন্ন রকমের ক্রাইম হচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা আমাদের মতো গড্ডলিকা প্রবাহে গা ভাসায় না, যারা স্রোতের বিপরীতেও সাঁতার কাটার সাহস রাখে, তাদেরই একজন বা তারা মিলেই এরকম একটি রাত জায়গা নিয়ে পাখি সৃষ্টি করেছে, যেটার প্রায় বছর খানিক হতে চলেছে সেই পাখির উড়াল। যে পাখি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গাতে স্পেশালি অপরাধের বিভিন্ন অলিগুলিতে ঘুরে বেড়ানোর চেষ্টা করে, যেখান থেকে উঠিয়ে নিয়ে আসে, কখনো হয়তো কোনো স্বর্ণ চোরাচালানকারীর কোনো খবর, কখনো হয়তো মলম পার্টির কোনো খবর, কখনো হয়তো নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা কোনো নারীর খবর। যেসব খবরের ভেতর দিয়ে আমরা অপরাধ জগতের বিরুদ্ধে যে একটা একটা প্রতিরোধ বা প্রতিবাদ বা সব মিলিয়ে একটা জনমত সৃষ্টি করার প্রচেষ্টা তাদের থাকে, এবং সেই সাথে সাধারণ মানুষজন, আমরা যারা খুবই সাধারণ মানুষ, তাদের হয়তো প্রস্তুতি ভিতরে ভিতরে থেকে যায় কিভাবে সে অপরাধগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি, নিজেদেরকে আত্মরক্ষার স্বার্থে কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারি। তো এই মানুষগুলোর জন্য আমার রাজ্যের কৃতজ্ঞতা, এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এত চমৎকার এই রাত জায়গা নিয়ে পাখিদের জন্ম দেওয়ার জন্য। যে রাত জায়গা নিয়ে পাখিটির নাম সবাই আমরা জানি, তার নাম হচ্ছে অন্ধকারের গল্প। অন্ধকারের গল্প প্রায় বছর খানিক হতে চলল, 50 পর্ব পূর্তি হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি সত্যি সত্যি আমার ভেতরে অন্তরের অন্তঃস্থল থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং স্পেশালি এই 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 রাত জায়গা নিয়ে পাখিটির উড়াল তৈরি করেছে যে প্রডিউসার, আমি প্রডিউসার স্বামীকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি, এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার খুবই কাছের মানে ভাইয়ের মতোই আর কি, যে প্রোগ্রামটির উপস্থাপনায় থাকি, তার সরব উপস্থাপনা ঢাকায় তাদের পরিবারকে সবসময় সমৃদ্ধ করে রেখেছে। তাদের জন্য সত্যি সত্যি অনেক 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 শুভকামনা।
FM গুরু এবং আমাদের ভালোবাসার মানুষ, আপনাকে পেয়েও আসলে আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা উচ্চারণ যেন আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, আমরা আসলে ভালোবাসায় কৃতজ্ঞ হয়ে রইলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সব মিলে সবাই অনেক বেশি বেশি ভালো থাকেন। আর আমি বললামই তো, আমরা আসলে চাইলে চায়ের কপে ঝড় তুলতে পারি, কিন্তু কিছু মানুষ আছে যারা সাহস রাখে যে কোনো অপরাধকে চ্যালেঞ্জ করার, সে অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। তো আপনাদের কারণে আসলে সাহস করতে বা পৃথিবীতে এই অসংলগ্ন কাজগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহস পায়, সেটা সত্যি আমাদের সকলের জন্য অনেক বেশি ভালো লাগা যে আমি ঢাকা FM এর পরিবারকে বিলং করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ আমাদের সাথে টেলিফোনে এতক্ষণ আমরা পেয়েছিলাম এফএম গুরু আমাদের প্রাণপ্রিয় এহতেশাম ভাইকে, এবং তার কাছ থেকেও তার কথাগুলো আমরা শুনলাম এবং নিঃসন্দেহে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। যেমনটা বলছিলাম যে এই ফ্যামিলি, আমরা পুরো ঢাকা এফএম 90.4 ফ্যামিলিটা একসাথে আছি, এবং সেই ফ্যামিলির সবচেয়ে বড় যে অংশ সেটা হচ্ছে আপনারা, আপনারা যারা আমাদেরকে শোনেন, আপনারা যারা আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেন, আপনাদের সুচিন্তিত মতামতগুলো জানান, আপনাদের সবকিছু আমাদেরকে আপনি সবসময় টাইম টু টাইম আমাদেরকে আসলে বলেন, বোঝান এবং আমাদেরকে দিক নির্দেশনা অনেক সময় দেন। ঢাকা এফএম 90.4 মনে প্রাণে বিশ্বাস করে আমরা কিছু দায়বদ্ধতার জায়গা থেকে, শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যেই সবকিছু করবো তা না, দায়বদ্ধতার জায়গা থেকে কিছু অনুষ্ঠান বা কিছু সেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে সবসময় তুলে ধরবার জন্য, সেইভাবে আপনাদের পাশে থাকবার জন্য। আমরা অন্ধকারের গল্পের টিম মেম্বার আসাদুজ্জামান, তার সাথে এই মুহূর্তে আসলে কথা বলতে চাই। তিনি টেলিফোনে না, সরাসরি স্টুডিওতে আছেন। তার এই টিম মেম্বার হয়ে কাজ করার যে জার্নিটা, সেখানে কাজ করতে গিয়ে তিনি কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি আসলে হয়েছেন বা কেমন ছিল সেই জার্নিটা, কেমন চলছে সেই জার্নি, সেই সবকিছু নিয়ে আসলে সেই কথাগুলো শুনতে চাই। আমার মনে হয় যে আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন যে অন্ধকারের গল্পের টিমে যারা কাজ করেন তাদের কথাগুলো শুনবার জন্য। আজকে সেই মহেন্দ্র খান আসলে আমরা পেয়ে গেছি। আমি মাইক্রোফোনে ওয়েলকাম জানাতে চাই আসাদুজ্জামান আপনাকে, এবং কেমন আছেন?
ধন্যবাদ ইভান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি শ্রোতা বন্ধুরা যারা আছেন, যারা আমাদের শুনছেন এবং শুনেন, তারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন।
আচ্ছা, কেমন লাগছে আজকে যে এক থেকে সেই মানে এক থেকে শুরু হয়ে পঞ্চাশ লাগছে কেমন?
আসলে পঞ্চাশ শব্দটা একটি খুব কঠিন শব্দ আমাদের জন্য। আমরা যে পর্বটি পরিচালনা করি অন্ধকারের গল্প,
যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি,
এতে পঞ্চাশটি পর্ব মানে পঞ্চাশ জন মানুষের অন্ধকারময় জীবনের গল্প। আর সেই অন্ধকারময় জীবনে পঞ্চাশ জনের সাথে কিন্তু হয়তো 5000 জনের প্রাণ জড়িয়ে আছে। তো আসলে আমি এটি কোনোভাবেই ছোট করে দেখতে পারি না। পঞ্চাশতম পর্ব পর্যন্ত আসাটা আমাদের জন্য একটি বিরাট অ্যাচিভমেন্ট, এবং আমি মনে করি যে আমাদের এই যাত্রাপথে আমাদের যত বাধা বিঘ্নতা এসেছে সবকিছু ওভারকাম করে আমরা প্রত্যেকের অন্ধকারময় জীবনের মাঝে এতটুকুন পরিমাণ আলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আশা করি পেরেছি, এবং সেটাই আমাদের সার্থকতা এবং সেটাই অন্ধকারের গল্প আমাদের আজকে এই রাতের গল্প।
শুধু তাই, এবং এই যে পুরো জার্নিটা, এবং ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো আমি আমি আমার কথা বলতে পারি বা আমরা যারা এখানে মাইক্রোফোনে কথা বলি এখানে, সেটাও ডেফিনেটলি প্রত্যেকের কাজের জায়গা থেকে সে রেসপেক্ট আছে, কিন্তু যখন আপনাকে যেমনটা তারিক ভাই আমাদের সাথে বলেছিল যে সরাসরি মাঠে অনেকটা ইনভেস্টিগেশনের মতো করে সেগুলো ফেস করতে হয়, অনেক ঘটনাগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং থাকে, কোথাও কোথাও কিন্তু অনেকটা জীবনের ঝুঁকিও থাকে, কোথাও কোথাও কিন্তু অনেকটা একদম যে নিজের ব্যক্তিগত জীবনের কাজ বাদ দিয়ে বা কোন টাইম ফ্রেম নেই, যে কোনো সময় ছুটে চলতে হয়, সেই যে অভিজ্ঞতাগুলো এতটা সময় ধরে, সেই অভিজ্ঞতাগুলো আমরা দু একটা ঘটনা বা সেই অভিজ্ঞতাগুলোর নির্দেশটা একটু শুনতে চাই।
আসলে অভিজ্ঞতাটা বলে শেষ করা যাবে না, কিংবা আমাদের জীবনের উপর যে পরিমাণ আঘাত আসে বা আসার সম্ভাবনা দেখা দেয় সেটা আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলেও বোঝানো যাবে না, কিংবা বললেও হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন প্রত্যেকটা পর্বের জন্য আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাদের যাদের কাছে তথ্য আনতে যাই, তাদের কেউ কেউ হয়তো আমাদেরকে তাদের জন্য চ্যালেঞ্জ মনে করে কিংবা বিপদ মনে করে, যার জন্য তারা আসলে অনেক সময় চায় আমাদেরকে সমূলে উপড়ে ফেলতে কিংবা আমাদেরকে পথ থেকে সরিয়ে দিতে, কিংবা আমরা কোনোভাবে যেন নিউজটা কালেকশন করতে না পারি, তার জন্য যত রকম বাধা বিঘ্ন আমাদেরকে মানে সম্মুখীন হতে পারি আমরা, তারা সমস্ত কিছুর ব্যবস্থা করে। কিন্তু পাশাপাশি আরেকটা ব্যাপার যে মাঝে মাঝে এ ধরনের নিউজ কালেকশন করতে গিয়ে আমি ভিন্ন কিছু নিউজের গন্ধ পাই, ভিন্ন কিছু আমাদের সামনে চলে আসে, কিন্তু আসলে এত বেশি ঘটনা কিংবা এত বেশি ঘটনা প্রবাহ যে প্রত্যেকটি বিষয় আমাদের শ্রোতা বন্ধুদের সামনে আনা সম্ভব হয় না। তো আশা করি যে পঞ্চাশতম পর্বে আমরা আজকে এসেছি, এবং ভবিষ্যতে হয়তো 100 কিংবা 500, এর মাঝখানে অনেক অনেক পর্ব আসবে।
আসলে আমরা সংখ্যায় না, আমাদের উদ্দেশ্যে সফল হতে চাই, সেই চেষ্টাটা হয়তো আমরা করে যাব। আসাদুজ্জামান আমাদের সাথে কথা বললেন, আপনি নিঃসন্দেহে আমরা এরকম মাঝে সাথে কথা বলবো, এবং আসলে যারা আমাদেরকে শোনেন তারাই তো আমাদের মূল অনুপ্রেরণা, হৃৎপিণ্ড, যা কিছুই বলি না কেন তাদের জন্যই আমাদের কথা বলবার, বা আমরা যে কাজগুলো যেখান থেকে করছি সেই সাহসটা পাই তাদের একটা আগ্রহের জায়গায় কিন্তু অন্ধকারের গল্পের টিম মেম্বাররা, যারা ঠিক মাইক্রোফোনের
মাইক্রোফোনের আড়ালে থেকে এই কাজগুলো করে আসেন। তাদের সেই ভালোবাসা সবসময় আপনাদের প্রতি থাকে এবং সেটা কিন্তু তারা সবসময় জানান যখন মাইক্রোফোনে, বিশেষ করে আমি ফেসবুকে বা আমাদের এস এম এস প্যানেলে দেখতে পাই, সবসময় কিন্তু সেই আন্তরিক ভালোবাসাটা, দোয়াটা, তাদের আপনাদের প্রতি কল্যাণ কামনাটা, সেই সবকিছু থাকে সবসময়।
অবশ্যই, তাদের দোয়া ছাড়া আমরা কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারতাম না এবং তাদের সামনে কোনো কিছুই সঠিকভাবে উপস্থাপন করতে পারতাম না। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি শেষ করতে চাই, যেটা আমি শেয়ার করতে চাচ্ছি। একটা নিউজ কালেকশনের জন্য আমাকে, আমি বলবো না কোন জায়গাতে কিংবা কার সাথে যোগাযোগ করতে যাওয়া হয়, তো পাশেই আমি দেখলাম যে ওখানে একজন মোটামুটি মধ্যবয়স্ক একজন লোক বসে আছে। তো নানা কথা প্রেক্ষিতে তার কাছ থেকে আমার যে তথ্যটা আমি উদ্ধার করলাম যে একসময় সে ওই এলাকায় সন্ত্রাসী ছিল, সে ভালো সন্ত্রাসী ছিল এবং দখলবাদ ছিল। সে যখন আরেকজনের বাড়ি কিংবা জায়গা দখল করত, তখন সেটা কম দামে অন্য কারো কাছ থেকে, অন্য কারো কাছে বিক্রি করে সেখান থেকে মোটামুটি একটা মধ্যস্থতাকারী হিসেবে একটা প্রফিট নিত এবং বাদবাকিগুলো সে ছেড়ে দিত। এরকম করতে গিয়ে একবার একজন গরিব একটা লোকের দোকান দখল করলো, প্রায় মুদি দোকান বলা চলে, এবং দোকানটি দখল করার প্রায় এক সপ্তাহের মাঝে সেই লোকটি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। তো সেই থেকে তার মনে অনুশোচনা বা আফসোসের একটা ভাব সৃষ্টি হয়েছে এবং সে ওই কাজ থেকে সরে এসেছিল। আসলে আমাদের অন্ধকার জীবনে প্রত্যেকটা অন্ধকার মানুষের মনে যে হৃদয় নেই একথা আমরা বলতে পারি না, হৃদয় আছে।
সেটা হয়তো অনেক সময় মানে বিবেক বলি বা হৃদয় বলি, সেটা হয়তো জাগ্রত হয় না বা সেটা হয়তো জাগ্রত হওয়ার উপলক্ষ তৈরি হয় না,
ঠিক,
বা এরকম আরো অনেক কিছু থেকে যায়।
অবশ্যই,
আসলে এই অনুষ্ঠানটি কতটা আসলে অনুষ্ঠানের থেকে বড় কিছু হয়ে গেছে বা বড় কিছু হয়ে উঠছে আমাদের মনের ভিতরে, যারা যেমন আসাদুজ্জামান ভাই, তিনি তার কাজের কথাগুলো বলছিলেন বা ধীরে ধীরে আমরা যাদের কথাগুলো শুনছি, হয়তো অনুষ্ঠান হিসেবে আমরা কিছুক্ষণ কথা বলে বা ঘণ্টাখানেক সেই পরিবেশনগুলোর পরে গিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আলাদা করে গল্প তৈরি হয়, সেই গল্পগুলো মনে প্রাণে বিশ্বাস করি আলোর গল্প, সেখান থেকে আলোর ছটাগুলোই আমরা নেই। আমরা এই মুহূর্তে আসাদ ভাই আপনাকে ধন্যবাদ যে এতক্ষণ ধরে টেলিফোনে ছিলেন আমাদের সাথে, সরাসরি ছিলেন আপনি, এবং টেলিফোনে আমরা এই মুহূর্তে আরেকজনকে নেওয়ার চেষ্টা করব। দেখা যাক, আমরা চেষ্টা করছি কে সেই সারপ্রাইজ হয়ে থাকবেন আমাদের সাথে। তবে এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আমাদেরকে লিখছেন আপনাদের সাথেও কিন্তু আমরা অবশ্যই কথা বলবো। আমি কিছু নাম বরঞ্চ পড়ে ফেলি। শামীম খান জয়েন করেছেন, হাবিব আদনান জয়েন করেছেন, জয়েন করেছেন আমাদের সাথে ফয়সাল আহমেদ, আতিক ওয়াহিদ মিস করছি তাই তিনি ডাউনলোড করে পরে শুনেন, আচ্ছা এখন থেকে শুনুন, পরে হয়তো আপনি ডাউনলোড অপশন থেকে শুনতে পারবেন পঞ্চাশতম এই বিশেষ পর্বটি। প্রিয়া রহমান জয়েন করেছেন, হাই আই এম ফার্স্ট, আচ্ছা প্রথমবারের মতো আপনি শুনছেন, অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম করে নিতে চাই। সাফি আক্তার সোনিয়া জয়েন করেছেন, বেস্ট অফ লাক অন্ধকারের গল্পের টিম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং ইউনুস জয়েন করেছেন পঞ্চাশতম পর্বের জন্য শুভকামনা তিনি জানিয়েছেন। জহির জয়েন করেছেন, মোহিন ফেনী থেকে জয়েন করেছেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে। জান্নাতুল হিয়া জয়েন করেছেন, আতিক ওয়াহিদ জয়েন করেছেন, আকিব জয়েন করেছেন আমাদের সাথে। সবচেয়ে অনেক বেশি অনুপ্রেরণার কথা হচ্ছে এটা যে দেশের বাইরে থেকে অক্লান্ত পরিশ্রম করে একটি নির্দিষ্ট সময়ে এসে আমাদেরকে যারা অনলাইনে সরাসরি শুনছেন দেশের বাইরে, সেই সেই মানুষগুলো আপনাদের প্রতি আসলে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকে। তানিয়া ইসলাম প্রভা জয়েন করেছেন, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন জয়েন করেছেন, ছদ্মনামগুলো পড়ছি না। মোহাম্মদ শামীম জয়েন করেছেন, ইভান তোমাদের সব প্রোগ্রাম অনেক ভালো লাগে এবং অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সানি আহমেদ সেতু জয়েন করেছেন, সৌরভ আহমেদ শুভ জয়েন করেছেন, জয়েন করেছেন মোহাম্মদ ফয়েজ। এবং আমরা এই মুহূর্তে বলছিলাম যে টেলিফোন এমন একজন মানুষকে নিতে চাই যার কথা নিশ্চয়ই আপনিও শুনতে চাইবেন এবং যার নাম আমরা মাঝে মাঝে শুনি, আজ আমরা তার কথাও শুনব। আমাদের অন্ধকারের গল্পের একজন অন্যতম টিম মেম্বার জান্নাতুল ফেরদৌস শিপন, তাকে আমরা টেলিফোনে পেয়েছি এবং খুব বেশি ভালো লাগছে আমার, আমি সরাসরি তার সাথে কথা বলতে চাই। হ্যালো, আচ্ছা কোনো কারণে লাইনটি বোধ হয় কেটে গেছে, আমরা টেলিফোনে আবারও পুনরায় যুক্ত হবার চেষ্টা করব এবং তার সাথে সংযোগ স্থাপন করবার চেষ্টাটি আমরা করব। জান্নাতুল ফেরদৌস শিপন, তার সাথে আসলে কথা বলতে আমরা চাই এবং পাশাপাশি আপনাদের কথাগুলো কিন্তু শেয়ার করছি। মোহাম্মদ ফয়েজের কথা বলছিলাম, ফরিদ ইসলাম বিদ্যুৎ জয়েন করেছেন, হাই হ্যালো জানিয়েছেন, তিনি জয়েন করেছেন আমাদের সাথে। অসংখ্য মানুষ আজ আছেন, আমি যে নামগুলো আসলে উচ্চারিত হচ্ছে না তাদের কাছে ক্ষমা আগেই চেয়ে নিচ্ছি, কারণ এই নামগুলো সব পড়তে গেলে হয়তো প্রচুর সময়ের আসলে প্রচুর সময়ের প্রয়োজন হয়ে যাবে। আপন জয়েন করেছেন, এদিকে এসএমএস প্যানেল থেকে একটু ঘুরে আসি, সেখানে বাবর হোসাইন তিনি জয়েন করেছেন নারায়ণগঞ্জ থেকে, কনগ্রেচুলেশনস 50তম পর্বের জন্য, এবং ঢাকা এফএম 90.4 আপনাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে বেলায়েত হোসাইনের কথা বলছিলাম, এদিকে আমি শুভ দাউদকান্দি থেকে, আচ্ছা তিনি জয়েন করে ফেলেছেন, শুভ দাউদকান্দি থেকে জয়েন করেছেন। এদিকে আরো অনেকেই আছেন, যেমন বলছিলাম যে আমরা জান্নাতুল ফেরদৌস শিপন আমাদের অন্ধকারের গল্পের অন্যতম একজন টিম মেম্বার, তার সাথে কিন্তু টেলিফোনে কথা বলবার চেষ্টা করেছিলাম, ফোন তখন লাইনটি কেটে গিয়েছিল, এই মুহূর্তে কিন্তু লাইনটি আবার পেয়েছি। হ্যালো,
হ্যালো,
কেমন আছেন? আমি অনেক ভালো আছি, এবং আসলে আজ একটি ভালো থাকার মুহূর্ত, কারণ আজ অন্ধকারের গল্প 50তম পর্ব পার করছে। কেমন লাগছে?
খুবই ভালো লাগছে, মানে যেটা কিনা বলার বাইরে, মানে এতটাই ভালো লাগছে যে কি বলবো। আর বিশেষ কোন অন্ধকারের গল্পটা আসলে ভিতরের দিকটা যে অন্ধকারের জগৎটাকে যে তুলে আনে, সেই জিনিসটা যে সম্প্রচার করা হয়, সেটা সারা বিশ্বে বড় করছে, একটা সম্প্রচারের বিষয়টা এতটা পরিমাণে যে জনপ্রিয়তা পাচ্ছে সেটা আসলে বোঝা যায় না। অনেকেই কিন্তু এটা প্রশ্ন করে, আমাকে অনেকেই কিন্তু প্রশ্ন করে যে আসলে এই বিষয়টা যে আপনারা যে তুলে আনেন কিভাবে আনেন, সেটা আমরা তো বুঝতে পারি যে আমরা কিভাবে বিষয়টাকে তুলে নিয়ে আসি। অনেক ক্ষেত্রে আমাদেরকে বিশেষ অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, বিশেষ করে তারেকও বললো আমাদের যে টিম তারেক ক্রাইম রিপোর্টার, ও বললো যে বিষয়টাকে আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক
অনেক ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়,
পরিশ্রম করতে হয়, আমাদেরকে পরিশ্রম তো করতেই হবে, যেহেতু এটা একটা আমাদের একটা ভালো একটা দিক, এই পরিশ্রমটা আমাদের, আমি মনে করি যে এটা আমাদের একটা সার্থকতা, বিশাল একটা সার্থকতা। তো সেই হিসেবে দেখা যায় যে শাহিনবাগের একটা ঘটনা যে পুড়িয়ে মেরে ফেলছে প্রেমিকের হাতে প্রেমিকাকে, মনে করছে যেভাবে যে ঘটনাটা তুলে আনলাম, যে এই বিষয়টা যে তুলে আনলাম যে অভিককে যেভাবে মনে করছে পুড়িয়ে তার প্রেমিকা বাড়িতে যে হত্যা করলো, সেই ভিডিও ফুটেজটা আমাকে তুলে আনতে এতটা কষ্ট করতে হয়েছে যেটা কিনা আমাকে মানে কেয়ার ভাবে মনে করছে বিষয়টা তুলে আনতে হয়েছে, যে এতটা কেয়ার করতে হয়েছে যে আমাকে যে কোনো মুহূর্তে মনে করছে মানে ঝাঁপতে ধরবে, কারণ তারা পাশাপাশি বাড়ি ছিল, সেহেতু ওই বিষয়টাকে আমাকে তুলে আনতে এতটা কষ্টবোধ করতে হয়েছে যে আমাকে একটি মাস আমাকে মনে করছে এটা বিছানা শ্রম নেওয়া লাগছে। পরবর্তীতে এটা যখন তুলে আনলাম তখন আমি মনে করলাম যে সাকসেস, কিন্তু সাকসেস হলে তো হবে না, কিন্তু আমাকে তো আরো বিষয়গুলো আমাকে তলিয়ে দেখতে হবে যে আসলে বিষয়টা কি ছিল, কি আমি কি মিথ্যে একটা বিষয়টা তুলে ধরলে তো আর হবে না, একটা সত্য বিষয় তুলে ধরতে হবে আমাদেরকে। আমাদের আমি তো চাইবো না যে অন্ধকারের গল্পে কোনো মিথ্যে একটা বিষয়কে তুলে আনা, এটাকে সঠিক নিয়ন্ত্রণ করে বিষয়টাকে বড় করে সঠিকভাবে তত্ত্বাবধান করে বিষয়টাকে তুলে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে যখনই দেখলাম যে আমাদের এফএম এর গাড়িটা যখন পাঠালো, বিশেষ করে তখন যে অভিকের আব্বা তাকে আমি রাখলাম অন্য এক জায়গায়, তাকে অন্য এক জায়গায় রেখে তারপর ওখানে মনে কর যে আমি যেন ওই এলাকায় কেউ বুঝতে না পারে যে আমরা কিভাবে যাচ্ছি, তাহলে এবার ইমান তুমি বুঝতে পারো যে কিভাবে আমাদেরকে প্রোগ্রাম গুলো ম্যানেজ করতে হয় যে বিষয়গুলা। তারপরে তোমার গাইবান্ধার যে অনন্তপুর গ্রামের তোমার যে কাঁটাতার ঝুলন্ত যে বাংলাদেশ ঝুলছে
না
ফেলানি ঝুলছে বাংলাদেশ, যে তোমার যে বিষয়টা মনে করছে তুলে আনলাম, সেই তোমার এই ফেলানির মা আমাকে ফোন করে বললো যে আমি তো বাইরে ক্যাফেনে যাবো না, আমি জাস্ট মনে করছি আমি তোমার বাসায় উঠবো। তো আমি বলছি ঠিক আছে আন্টি, আপনি আসেন, আমি আপনার মেয়ের মতো আপনার ফেলানি চলে গেছে, আমি ফেলানি বেঁচে আছি, আপনি আসেন, যদি আমার বাসায় আসতে চান আসেন। তো এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি যতটা যে বিষয়টা আমি ধরি সেটা আমি সাকসেস করার জন্য চেষ্টা করি, যে কতটুকু করতে পারবো আমি। তো ওই বিষয়টা সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমি নিউজ করতাম, যেখানে আমি নিউজ এখনো করি, যেখানে আমি নিউজ এখনো করছি, তো সেই বিষয়টা আমি দেখলাম যে হঠাৎ করে প্রেস ক্লাবে আমার সাথে দেখা হয়ে গেল সাদিক স্বামীর সাথে, আমাদের ফরিন স্যার, তো সাদিক স্বামীর সাথে দেখা হয়ে যাওয়ার ফলে তখনও আমাকে বড় করছে আমাকে অন্ধকারের গল্পে আমাকে জয়েন করলো। তো এটার জন্য আমি সাদেক স্বামীকে অসংখ্য ধন্যবাদ যে সমগ্র পৃথিবীতে আমার নামটা সে যে ছড়িয়ে দিল, আমি তার কাছে অসংখ্য কৃতজ্ঞ। আর সেই সঙ্গে আমাদের অন্ধকারের টিম, তারেক, তারপর ইমান, তারপর মহিন, তারপরে বড়গঞ্জে একেম গুরু, তারপর জুয়েল, ওদের সকলের প্রতি আমার বড়গঞ্জে অসংখ্য আন্তরিকতা আছে এবং থাকবে আজীবন। বড়গঞ্জে ওদেরকে আমি স্মরণে রাখবো। আর আমি চাইবো আমাদের অন্ধকারের গল্পের টিম, যত আমাদের টিমের যারা কাজ করছে তারা যেন আরো একটু একটিভ হয়ে আরো যেন আমাদের অন্ধকারের গল্পের বিষয়টাকে আরো প্রসার করতে পারে, যেন আমরা যেন আরো উন্নতি শিখরে উঠতে পারি
ইনশাল্লাহ।
তারপর আমি ইন্তেজার ভাইকে আমি মনে করেন যে তোমার ধন্যবাদ জানাচ্ছি যে উনিও আমার মনে করছে একজন বড় ভাই, তারপরে এফএম গুরু উনিও আমার বড় ভাই। আর বিশেষ করে আমি কিন্তু একটু অসুস্থ, তারপরে এই জন্য আমি আসতে পারি না এই প্রোগ্রামে,
সেটা অবশ্য আমাদের ভালো করে জানে। আমরা আসলে আপনার জন্য সেই দোয়া বা সবার প্রতি সবার জায়গা থেকে সেই দোয়ার জায়গাটা থাকবে। এবং শিপন আপু, আপনার সম্পর্কে একটা কথা বলতে পারি, শ্রোতা যারা শুনছেন যে এই মানুষটি এত বেশি হাস্যোজ্জ্বল থাকেন, যে এত বেশি এনার্জি পাই তাকে দেখলে আমরা সবাই, যে সেজন্য একটা আলাদা কৃতজ্ঞতা, মানে ওই আলোচনাটাও তার কাছ থেকে আমরা পাই। এবং তার কাজের অভিজ্ঞতার কথাগুলো আমরা শুনছিলাম, যে আমরা পার্সোনালি অবশ্যই চাই যে তার তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু আমরা কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফোনে যোগ দেওয়ার জন্য।
হ্যাঁ হ্যাঁ, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের অন্ধকারের টিমের সকল বড়গঞ্জের ক্রাইম রিপোর্টার যারা টিমে আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জুয়েল ভাইকে, তারপর ধন্যবাদ জানাচ্ছি
পুরো ঢাকা এফএম 90.4 পরিবারের সাথে। আসলে
ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমি এক্সট্রা ধন্যবাদ জানাচ্ছি সাদেক সামি, যে কিনা আমাকে হাতে করে দিয়েছে। আমি রেডিও প্রোগ্রামের উপর আমার কোনো হাতে খড়ি ছিল না, আমার কোনো কোর্স করা ছিল না।
অনেক ধন্যবাদ আমাদের সাথে।
এটার উপর আমি কোনো কোর্সই করে যাই, যেহেতু আমি সাংবাদিকতার উপরে কোর্স করছি, কিন্তু এটার উপর আমার কোনো কোর্স করা ছিল না। সাদেক স্বামী যতটুকু আমাকে যে সহযোগিতা করছে, যে কিভাবে অন্ধকার গল্পের বিষয়টাকে কিভাবে তুলে আনতে হবে, কিভাবে কথা বলতে হবে, বিশেষ করে ও আমাকে হাতে করে দিয়েই আমাকে এই পর্যায়ে মনে করছে টেনে তুলছে। অসংখ্য ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। আমরাও আসলে সেই কৃতজ্ঞতা জায়গাটা অবশ্যই রাখি। এবং আমরা কথা শুনছিলাম যে নতুন ফেরদৌস শিপন আমাদের টিম মেম্বার তার সাথে, এবং আমাদের সাথে অলরেডি অনেকে অনেক মানুষ জয়েন করে ফেলেছেন, তাদের কাছে যাব। তবে তার আগে বলি, ঘড়ির কাঁটায় নতুন একটি দিন কিন্তু শুরু হয়ে গেছে, মানে আদতে নতুন একটি তারিখ শুরু হয়ে গেছে আসলে। এবং আপনাদেরকে বলতে চাই, অন্ধকারের গল্প পার করছে 50তম পর্ব, আর আজ আমাদের সাথে অতিথি যিনি আছেন তার কথাগুলো কিন্তু অনেকে শুনতে চাইছেন, আমরা অবশ্যই শুনবো। কিন্তু যেহেতু 50তম পর্ব, আমরা হয়তো অনেকের সাথে কথা বলে মাঝে সাঝে ফাঁকে ফাঁকে সেই কথাগুলো আমরা শুনছি। এবং এই মুহূর্তে আমরা আমাদের অন্ধকারের গল্পের আরেকজন প্রচন্ড অ্যাক্টিভ টিম মেম্বার মঈন, তার সাথে কথা বলতে চাই। এবং আমরা তার কাছ থেকেও এই এই যে 50তম পর্ব পার হওয়া, মানে এত দীর্ঘ সময়ের জার্নি, সেই সময়টা নিয়ে তার অনুভূতি অভিজ্ঞতা সেই কথাগুলো শুনতে চাই। আমি মাইক্রোফোনে নিতে চাই মঈন, মঈন ভাইকে। হ্যালো। একেবারে শান্তশিষ্ট একটা ছেলে এবং প্রচন্ড পরিমাণে আমাকে যেমন আপনাকে দেখলে মনে হয় ডিপ্লোম্যাটিক, মানে খুব ঠান্ডা মাথায় চিন্তা করা এবং খুব পর্যবেক্ষণ করে তারপর কথাবার্তা বলা বলা। এবং এইভাবে আসলে আমরা কিন্তু কাজ করছি একসাথে। এবং আমি আসলে যেটা বলছিলাম যে একই কথা, এক থেকে পঞ্চাশ, পঞ্চাশ একটা মাইল ফলক, সেই মাইল ফলকে দাঁড়িয়ে আজ আমরা, এবং কেমন লাগছে
আসলে আমাদের যে যাত্রাটা, তো এই যাত্রাটা আসলে আমাদের সমাজের, আমরা স্বভাবতই আমরা মানে সব পজিটিভ বিষয়গুলো নিয়ে আমরা বেশি মানে ইন্টারেস্টেড থাকি বা আমরা বেশি ফোকাস করে থাকি। কিন্তু এই পজিটিভের বাইরে একটা মানুষের একটা নেগেটিভ একটা সাইড থাকে, বা একটা খুব নিষ্ঠুর জীবন বলেন বা ক্রাইম বলেন, আমরা বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি। তো ওই বিষয়গুলো কোনো সময় মানুষের কাছে আসে না বা পৌঁছায় না যতটুকু পৌঁছায় ভালো বিষয়টা। তো সেই পরিপ্রেক্ষিতে অন্ধকারের গল্পটা, মানে আমি পার্সোনালি ভাবে শুধু টিম মেম্বার না, মানে এজ এ লাইক একজন হিউম্যান বিইং, মানুষ হিসাবে, মানে এই অন্ধকার গল্পের প্রোগ্রামের মানে মিনিংটা আমার কাছে অন্যরকম। তো আর সেই ক্ষেত্রেই আমার আসলে এই অন্ধকার গল্পের টিমের একজন মেম্বার হওয়ার আমি হয়েছি। এবং
এই যে পুরো একটা লম্বা জার্নি এখানকার, যেমনটা বারবার আমরা অনেকের কাছ থেকে শুনলাম যে চ্যালেঞ্জিং একটা যাত্রা, চ্যালেঞ্জ ফেস করতে হয় অনেক বেশি কিছু, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল এতটা সময় ধরে?
এটা তো স্বাভাবিকই, আপনার বিভিন্ন বিভিন্ন সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে, কিন্তু আসলে আমাদের যে যাত্রাটা এখানে সমস্যা নিয়ে আমাদের কাজ করতে হবে, এখানে আমরা যদি সমস্যা চিন্তা করলে তো মানে এখানে আগানো সম্ভব হবে না। তো এগুলো নিয়ে আমাদের যাত্রা হয়েছে এবং আমরা যে কোনো কাজগুলো করছি প্রত্যেকটা এপিসোড আমরা সবসময় আমরা স্বামী আমি প্লাস আপনারা যারা আছেন আমাদের টিম মেম্বার যারা আমরা সবসময় খুব ডিসকাশন করে তাদের কাছে মানে সবাই খুব ডিসকাশন করে আমরা চিন্তা করতাম যে কোন প্রোগ্রামগুলো কোন বিষয়গুলো খুব মানে আমাদের সমাজের জন্য উপকৃত হবে এরকম কিছু বিষয় নিয়ে আমরা চিন্তা করতাম এবং ওখানে ওভাবেই আমরা তখন ফিল্ডে নেমে যেতাম এবং ওভাবে আমরা সার্চ করতাম বিভিন্ন আমাদের পরিচিত মানুষের মাধ্যমে বা বিভিন্ন এরকম ট্রপিক্যালি যে সাইডে কাজ করতে হয় ওখানে ভিতরে ঢোকার চেষ্টা করতাম। তো আমার ফার্স্ট যে জার্নিটা হয় আমি যে কাজটা করি এটা হচ্ছে অনন্যা বণিক নিয়ে কাজটা করি, তো হিজলা যে কমন জেন্ডার যে প্রোগ্রামটা, তো সেই প্রোগ্রামে হচ্ছে যে আমার এর আগেও এই মানে হিজলা যে সম্প্রদায় আছে তো এদের সাথে আমার একটু কমিউনিকেশন ছিল। তো সেই সুবাদেই মানে তাদের একটা বিষয় দেখলাম যে নর্মালি আমরা যখন বাইরে থেকে তাদেরকে যে অ্যাটিচিউডটা দেখি তো যখন তাদের কাছাকাছি চলে গেলাম তখন দেখলাম যে না আসলে মানে পুরো ডিফারেন্ট বিষয়টা, যে একটা মানুষের মধ্যে মানে একরকম বোঝা যায় যে মানে দ্বিরূপী একটা বিষয় যে তার সে একরকম বিষয় বাট সে মানে প্রেজেন্ট করতেছে আরেকটা বিষয়। সো ওইখান থেকে আমার একটা ওইখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় ছিল আমার ক্ষেত্রে, তো তখন আমি মানে এই বিষয়টা নিয়ে আমি আগালাম। তো ওই অনন্য বণিকের যে বিষয়টা হচ্ছে এই হিজলা সম্প্রদায়ের বিষয়টা হচ্ছে তারা বিভিন্ন বাজার বা বিভিন্ন ইসে থেকে তারা মানে চাঁদা আদায় করে বা এই ধরনের কিছু তারা যেহেতু তারা নর্মালি ভাবে তারা কিভাবে মানে চাকরি বা কোনো কিছু করার তাদের থাকে না তখন তারা বিভিন্ন এই আড়ত বা বিভিন্ন আপনার জায়গা থেকে তারা বিভিন্ন অর্থ সংগ্রহ করে এবং তারা সেই জীবন করে এবং তাদের একটা কমিউনিটি থাকে একটা মানে দল থাকে দলে একজন সর্দার থাকে এবং সেখান থেকেই সে বিষয়গুলো সবসময় ই হয় এবং ওই জায়গাগুলো খুব রেস্ট্রিক্টিভ থাকে যে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করবে সেখানে প্রবেশ করে তাদের থেকে তাদের সাথে কমিউনিকেশন করা এটা খুবই একটা অন্যরকম এবং টাফ এবং মানুষও মানে একটা অন্যভাবে নেয়। তো সেই পরিপ্রেক্ষিতে তারপরে যেগুলো নিয়ে আমি মানে বিভিন্নভাবে ই করার পর এটা করলাম। তো পরে আমি একটা অর্গানাইজেশন আছে যারা হিজলা দিনে কাজ করে এবং খুব মোটামুটি ভালো ই করতেছে তো তাদের সাথে যোগাযোগ করে তো অনন্য বণিকের যে বিষয়টা পাওয়া গেল তো তখন অনন্য বণিকের সাথে কন্ট্যাক্ট করে তো বললাম যে তাদেরই
ফাইনালি আমরা সেই অনুষ্ঠানটি কিন্তু প্রচন্ড সাড়াও পেয়েছি। এবং আমি খুব সংক্ষেপে এটাও জানতে চাই মন ভাই যে এই যে পুরো কাজগুলো করলেন সেখানে এই কাজগুলো করতে গিয়ে বা প্রোগ্রামকে ম্যানেজ করতে গিয়ে কোন ধরনের মজার অভিজ্ঞতা হয়েছে কিনা কখনো?
মজার অভিজ্ঞতা হচ্ছে যে এখন যে কাজগুলো করতেছি প্রত্যেকটা কাজই আসলে মানে এরকম ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর যে বিষয়গুলো। তো এর মধ্যে একটা বলি আমি, তো এখানে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা ড্যান্ডি নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। তো ড্যান্ডির বিষয়টা ওরকম যে আমরা যখন সবসময় হাঁটি বা চলার পথে এরকম কিছু বাচ্চাদেরকে আমরা দেখেছি তারা পলিথিন নিয়ে তারা কিছু নিচ্ছে বা কিছু করছে,
আমরা সেটা করেছি
একটা ইন্টারেস্টিং মানে বিষয়টা। তো ওখান থেকেও এই ড্যান্ডি যে বিষয়টা গেলাম, তো এটা ছিল মিরপুরে একটা এই জায়গাতে। তো ওখানে যখন প্রবেশ করলাম তো দেখলাম যে এরকম অনেক মানে বাচ্চারা এরকম বিষয়গুলো করতেছে, তো তাদের যে অ্যাটিচিউড বলেন বা তাদের যে কথাবার্তা এবং সেখানে আরো অন্য ধরনের কিছু পরিবেশ ছিল, মানে ওখানে একটা নর্মাল মানুষ গিয়ে তাদের সাথে ভাবে করাটা মানে খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল এবং বিষয়টা একটা অন্যরকম ছিল। তো তারপরে ওখানেও একটা যে অর্গানাইজেশন ছিল আর অর্গানাইজেশন একটা ভাইয়া ছিল তার সাথে আমি কমিউনিকেশন করে তারা এই বিষয়ে কাজ করে তো ওভাবে করে করলাম। তো সেদিন মানে আমাদের তো এখন দেশীয় কিছু মানে একটু খুব মানে স্বাভাবিক জীবনযাত্রা চলতেছে না, তো আমাদের ট্রান্সপোর্টেশন বলেন বা খুব এগুলো একটু প্রবলেম ই হচ্ছিল। তো তারপরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েই এই বিষয়গুলো নিয়ে আসলাম এবং তাদের বিষয়গুলো হচ্ছে তাদের মানে এত ছোট বাচ্চা মানে তারা যে কিভাবে লাইফটা লিড করতেছে এবং তাদের ক্ষেত্রে যে কি হচ্ছে কি করছে মানে আমাদের সবার এই সমাজের মানুষের মধ্যেই
না সেটা আমরা বুঝতে পেরেছি।
কিন্তু এই বিষয়গুলো
আমরা মজার অভিজ্ঞতা থেকে খুব সংক্ষেপে জানতে চাই মানে কোন ধরনের বাজে অভিজ্ঞতা হয়েছে কিনা কখন, একদম অন এ নোট এরকম তো একটা ঘটনা আছে কিনা?
বাজে অভিজ্ঞতা আসলে ওরকম ভাবে মানে এগুলো বললাম না, এখন এগুলো মানে
স্বাভাবিক
ব্যাপার হয়ে যায় আমি মানে উল্লেখ করতে চাচ্ছি না।
এক্স্যাক্টলি। আমরা 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 কথা বলছিলাম মঈন ভাই আপনার সাথে। মঈন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদেরকে।
আমাদের সাথে যিনি অতিথি হয়ে আছেন তার সাথে আমরা তার কথাগুলো আমরা শুনবো, এবং পাশাপাশি আমার সাথে যারা জয়েন করে ফেলেছেন বিশেষ করে দেশের বাইরে থেকে অনেকে জয়েন করেছেন তাদের কথা বলতে চাই। টিপু সুলতান জয়েন করেছেন আমাদের সাথে, সাইদ হাসান আছেন কুয়েত থেকে শুনছেন তিনি, এবং আছেন আমাদের সাথে বুলবুল আহমেদ, তিনি অনেক বেশি ভালোবাসেন আসলে অনুষ্ঠানটিকে, এবং তুহিন ফেনী থেকে। হ্যালো তুহিন, আপনি তো নিশ্চয়ই শুনছেন না, ছদ্মনামে যারা আছেন ছদ্মনামগুলো আসলে আমি পড়ছি না। সানি আহমেদ সেতু জয়েন করেছেন কুমিল্লা থেকে, শুনছেন আমাদেরকে, আপন শুনছেন আমাদের কে শুনছেন। মাহবুবুল আলম ব্যাপারী আছেন আমাদের, রৌনক কাজী তিনি বলছেন এই প্রোগ্রামটা আমার খুবই প্রিয়, প্রতি রোববার প্রোগ্রামটা শোনার জন্য ওয়েট করি, এবং অসাধারণ একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য পুরো টিমকে থ্যাংকস এবং শুভকামনা রইল। তিনি আসলে নিউ ইয়র্ক থেকে আমাদেরকে শোনেন। এবং আনিসুর রহমান আছেন, রাহি জয়েন করেছেন, আবু বকর আপনি যদি আপনার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান সেটা আপনি বারবার লিখছেন আমরা দেখতে পাচ্ছি আপনার সাথে, এরকম অনেকেই কিন্তু এটা একটা পজিটিভ দিক যার অপরাধের কথা স্বীকার করে আমাদের সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান, আমরা ক্রমান্বয়ে আপনার সাথেও কিন্তু হয়তো অবশ্যই যোগাযোগ করবো বা কথা বলবো, সেই সময়টা দিতে হবে এবং অবশ্যই আপনার বিষয়টি আমাদের মাথায় আছে। এবং অন্ধকারের গল্পের এই স্টুডিওতে অনেক মানুষই এসেছেন যারা তাদের কথা দিয়ে বা যারা তাদের তাদের কন্ট্রিবিউশন দিয়ে আমাদের প্রত্যেকটা সময়কে বা সেই সময়গুলোকে অনেক বেশি আলোকিত করে গেছেন। তেমনি একজন মানুষ আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, তার সাথে কথা বলতে চাই এবং অন্ধকারের গল্পের কিংবা বলতে পারি যে এফ এম ফ্যামিলি বা এফ এম ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোকিত যে অনুষ্ঠানটি, আলোচিতও বটে যে অনুষ্ঠানটি, আমাদের প্রিয় নায়ক প্রয়াত সালমান শাহ তাকে নিয়ে যে অনুষ্ঠানটি আমরা করেছিলাম সেই অনুষ্ঠানে সেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ, আমাদের প্রাণের প্রিয় সালমান শাহ, যার সরাসরি স্কুল ফ্রেন্ড আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ, তিনি এসেছিলেন, তিনি কথা বলেছিলেন। আজ পঞ্চাশতম পর্বে আমরা তার সাথে কথা বলবো না সেটা তো হতেই পারে না, তাকে আমরা টেলিফোনে পেয়েছি এবং তার সাথে কথা বলতেছি। হ্যালো,
হ্যালো,
কেমন আছেন আপু?
হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো?
অনেক ভালো আছি। এবং আজ আসলে আমরা 1, 2, 3, 4, 5, 6 করতে করতে 50 পৌঁছে গেছি অন্ধকারের গল্পে।
অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা আর কি,
অনেক বড় হয়ে গেছে। এবং এবং এই এরকম একটি সময় আসলে আমরা কোনোভাবে আপনাকে মিস করতে চাইনি, আমরা আবার একটু নস্টালজিকও করতে চাই যে সেই সময়টায় আপনি এসে কথা বলেছিলেন। নিঃসন্দেহে অনেক কিছুই আমরা আপনার মাধ্যমে আসলে জানতে পেরেছি যখন কথা বলে গেলেন ঠিক এই সময়ে এসে, সে কথাগুলো হয়তো এমনও হয়েছে যে কোথাও সেই বলবার জায়গাগুলো ছিল না বা কখনো অমন করে খোলামেলা করে বলাও হয়নি, এই বলতে পারাটাও মানুষের হয়তো বুকের ভিতরটা অনেক সময় অনেক বেশি খালি করে দেয় বা একটা একটা দীর্ঘশ্বাস বুক থেকে নেমে যায়। একজন তাজিন আহমেদের ক্ষেত্রে সেরকম কিছু হয়েছিল কিনা? যখন কথাগুলো নিজের বন্ধু সম্পর্কে বা আমাদের প্রিয় নায়ক প্রয়াত সালমান শাহ সম্পর্কে যে কথাগুলো শেয়ার করলেন।
প্রথমে যে আমি বলি যে আজকে মানে সেই অন্ধকারের গল্পের 50তম পর্বে সবাইকে মানে এই শোটার সাথে যারা যারা জড়িত রয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি যে আগামী পর্বগুলো যেন ঠিক এমনি ভাবে চমৎকার ভাবে যেতে পারে, যেটা আমরা দর্শকরা শুনে কেউ কাঁদি কেউ হাসি কেউ আনন্দ পাই সেরকম জায়গাটাতেই যেন সবসময় থাকে। আর যেই পর্বটাতে স্পেশালি আমাকে তোমরা ডেকেছিলে এবং ডলিয়ানটির সাথে আমাকে ডেকেছিলে, এটা আরো অনেক বড় পাওয়া একটা ব্যাপার ছিল। এবং যে মানুষটা সম্পর্কে আমরা কিছু ব্যাপার শেয়ার করতে পেরেছি আমাদের যারা লিসনার আছে ঢাকা এফএম এর তাদের সাথে, সেই ব্যাপারটা অনেক ওটার জন্য আরো থ্যাংক ইউ জানাই। সেই সময় অনেক কথাই বলেছি, তবে একটা কথা যেটা মানে হয়তো বলেছি সেই দিন হয়তো বলিনি, কিন্তু আজ আবার বলতে চাই যে আসলে সালমান শাহ অভিনেতা ছিলেন এটা তো অনেক পরের ব্যাপার, অভিনেতা হয়েছে, কিন্তু যেই সালমান শাহকে নিয়ে আমি মেইনলি বলেছিলাম সেটা ছিল একেবারে সাধারণ মানুষ একজন সালমান শাহ, মানে স্কুলের একজন বন্ধু, সিনিয়র বন্ধু সেই হিসেবে। তো এরকম একজন মানুষ আসলে পৃথিবীতে আসে তাকে যে সবসময় বড় কোনো কাজ করতেই হবে নট দ্যাট, কিন্তু বড় মনের হওয়াটা অনেক বেশি জরুরি, যেটা ছিল সালমান শাহ। বড় মনের হওয়া, পজিটিভ মনের হওয়া, এবং যে কোনো মানুষের সুখের সময় তো সবাইকেই পাওয়া যায়, বিপদের সময় পাশে দাঁড়ানো, এই সব সাহসটা, এই বড় গুণটা সবার মাঝে থাকা উচিত। তাহলে না পৃথিবীতে এসে আমি সেরকম কোন সৃষ্টিকর্মের সাথে জড়িত না থাকতেই পারি, কিন্তু মানুষের মনের জায়গায়, মনের জায়গাটাই তো একটা জায়গা করে নিতে পারি। সেই সেই ব্যাপারটার দিকে আমার মনে হয় প্রতিটা মানুষের খেয়াল রাখা উচিত, কারণ এইটা আসলে অর্জন করার ব্যাপার, এটা তো প্রথমেই আসে না, নিজেকে তৈরি করারও ব্যাপার থাকে। তো সেই দিকটাতে বলবো যে প্রতিটা মানুষের মধ্যে যেন এই গুণটা থাকে যেটা সালমান শাহর মধ্যে ছিল, যে সে একজন অনেক বড় মনের মানুষ ছিল, পজিটিভ মেন্টালিটির মানুষ ছিল এবং সবার বিপদের বন্ধু ছিল। সে এফডিসিতে এমন অনেক মানুষ আছে আমরা হয়তো জানিও না, মানে অনেকেই জানে না যে আড়ালে তাদেরকে ঠিকই সব সময় তাদের কে সাহায্য করে গেছে নানাভাবে, যাকে যেভাবে প্রয়োজন পড়েছে, স্পেশালি অর্থনৈতিকভাবে, যার জন্য উনি যে এত অর্থ উপার্জন করেছে। ইমন, মানে ইমন বলেই বেশি চিনি, যেহেতু স্কুলে ইমন নামটাই ছিল সালমান সাহেব, তো ইমন ভাই এত অর্থ উপার্জন করে সেই অর্থগুলো এত চমৎকার ভাবে সবার বিপদের সময় তার তাকে হেল্প করেছে, সেই অর্থটা দিয়ে, তার সে উপার্জন করা অর্থটা দিয়ে যেই মানুষগুলো এখনো অনেকে বেঁচে আছেন, ভালোভাবে আছেন এবং তারা প্রতিনিয়ত সালমান শাহর জন্য এক একটা নিঃশ্বাস নেয় এবং সালমান শাহর জন্য দোয়াটা করেন, তো এইটাই তো সবচেয়ে বড় পাওয়া, কিছু দরকার নেই। তো এটা এরকম মানসিকতার মানুষ মনে হয় আমাদের প্রত্যেকেরই নিজেকে তৈরি করে মানে গড়ে তোলা উচিত ভবিষ্যতের জন্য। আর ঢাকা FM এর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, তারা ঠিক যেভাবে এখন এগিয়ে চলছে সেই নীতিটা ধরেই যেন সামনের দিকে এগিয়ে যায় নিরপেক্ষভাবে।
ইনশাল্লাহ, এবং অসংখ্য ধন্যবাদ আসলে। এবং তাজিনাপু, আপনার সাথে কথা বলতে বলতে একটা ব্যাপার হয়তো একেবারে পরিষ্কার হয়ে গেল, যে ব্যাপারগুলো আমরা আসলে বুকের ভিতরে লালন করি বা বুঝতেও পারি, কিন্তু সেই ব্যাপারটা অনেক বেশি পরিষ্কার যে আমরা যে যাই হই না কেন, যে কোনো জায়গায় থাকি না কেন, মূল কথা হচ্ছে আমরা মানুষ এবং মানুষ হিসেবে সেই মানবিক গুণাবলীটার বিন্যাসটা করা, সেটাকে ছড়িয়ে
দেওয়া অনেক বেশি জরুরি। তারপরে না আর অন্য ব্যাপার যতই মানে অর্জন করি না কেন সেটা অনেক সহজ হয়ে যায়, মানে এই বড় গুণটা আসলে সবার ভেতরে থাকে না, এইটা অর্জন করা, শেখা, নিজের মধ্যে ধারণ করার একটা মানে এটা চর্চার ব্যাপার, সাধনার ব্যাপার।
দারুন, অসংখ্য ধন্যবাদ এমন এমন মূল্যবান কিছু কথা বলবার জন্য, যেটা নিশ্চয়ই আমাদেরও আমাদেরও মনে প্রাণে আমরা ধারণ করব, আমরা সেই বিশ্বাসটা রাখবো এবং সবসময় চাইব যে আপনি বা আরো যারা আছেন, আপনাদের মতো মানুষ যারা আছেন বা আশপাশে যত মানুষই আছে, সবার ভালোবাসায়, সবার সেই দিক নির্দেশনায়, সবার সেই মানবিক গুণগুলি ছড়িয়ে দিয়ে বা সেগুলোকে জড়িয়ে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাইব।
অনেক ভালো থাকো, তোমাদের জন্য রইল অনেক শুভকামনা আমার পক্ষ থেকে।
আপনার জন্য অনেক শুভকামনা, আমাদেরকে এতক্ষণ দারুণ সব কথা দিয়ে আসলে জড়িয়ে রেখেছিলেন এবং মহাবিষ্ট হয়েছিলাম আমরা, তিনি আমাদের প্রথমত মানুষ অবশ্যই, অসংখ্য ভালো একজন মানুষ, এবং তারপরই বলতে চাই যে আমাদের প্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। আমরা যেহেতু সালমান শাহ সম্পর্কে সেই কথাগুলো শুনছিলাম আর একটি বার, খানিকটা নস্টালজিক অনেকেই হচ্ছিলেন, আমরা সেই পর্বটির কিছু অংশ শুনতে চাই এবং সেই পর্বটির কিছু অংশ শুনে আবার আমাদের নিয়মিত আয়োজনে আসবো এবং ছোট একটি কমার্শিয়াল থাকবে সেই পর্বটির সাথে, এবং তারপর কিন্তু আবার আমরা ফিরছি আমাদের অতিথি, আমাদের সাথে যারা আছেন, আমাদের আরো অনেক সারপ্রাইজ কিন্তু এখন রয়ে গেছে। 12:16 ঘড়ির কাটায় আপনি টিউন ইন করে আছেন ঢাকা FM 90.4, এর পরপরই কিন্তু আবার ফিরে আসবো, স্টে টিউন উইথ ঢাকা FM 90.4।
$350 বা তার বেশি রিচার্জ করলে থাকছে 50% বোনাস ডেটা 3 মাস ব্যাপী, পুরো খানদানি ব্যাপার স্যাপার। বিস্তারিত www.bangalalion4g.com।
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে, শুনছি ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন। আজকে আমাদের সঙ্গে রয়েছে নীলা চৌধুরী, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের জননী। তার ভীষণ ভালো লাগছে যে আপনারা তার কথা রেখেছেন, তিনি বলেছিলেন যে আমি অবশ্যই আসবো একদিন, এবং তা আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আন্টি তো এসেছেনই আমাদের জন্য, আপনারা রয়েছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টির পক্ষ থেকে আপনাদেরকে। জিনাম, তিনি লিখেছেন, আমার আম্মু স্বপ্নের নায়ক সালমান শাহ, আবার আমারও স্বপ্নের নায়ক। আন্টি, এই যে ব্যাপার, জিনান জানাচ্ছেন যে তার স্বপ্নের নায়ক সালমান শাহ এবং তার মায়েরও স্বপ্নের নায়ক সালমান শাহ, এই যে বয়সের যে তারতম্য, তারতম্য
ভালোবাসা কোন বয়সের তারতম্য খোঁজে না,
এবং তার ভক্তদের মধ্যে যে বয়সের যে ব্যাপারটি, ছোট বড় সবাই তার ভক্ত।
ওই যে বললাম ভালোবাসা, ওই যে মায়ের কাছ থেকে, আমি আগেই কিন্তু এই কথাটা বলেছি এক্সপিরিয়েন্স থেকে, একজন মা যাকে ভালোবাসে তার আমি রাজনীতি করি, আমি জানি যে একটা পরিবারের মহিলাকে যদি পটানো যায়, একজন মাকে পটানো যায়, তাহলে ওই বাড়ির বাবাও ভোট দেবে, ছেলেও ভোট দেবে, মেয়েও ভোট দেবে, মা, সে মা ভালোবাসে বলে ওরাও ভালোবাসে। এখানে একটা ছোট্ট ঘটনা না বললেই নয়, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এটা। একটা ছেলে ধরা পড়েছিল আমার বাড়িতে, ওই DOHS এর বাসায়। আমার ছোট ছেলেকে শুনেছিলাম যে ওই বলেছিল ওকে মেরে ফেলতে পাঠিয়েছিল, কিন্তু আমরা ধরেছিলাম ওকে যে ও বাসায় ফলস নামে ঢুকেছে। এমন কেন ঢুকেছে, যাই হোক, জেলখানায় যাওয়ার পরে সে প্রথম যেটা বলেছিল আমাকে যে আমি আমি ওই মার্ডারের মধ্যে আমিও ছিলাম, আমাকে একটা সাইকেল দেওয়া হয়েছিল মোটরসাইকেল কাজ করার জন্য, শেষ মুহূর্তে আমার সাইকেলটা ছিনিয়ে নেয় ওরা, যার কারণে আমি খুব রাগ করে ওদের উপরে আমি বাড়ি ফিরে যাই, সেই কোথায় যেন অনেক দূরে ওর বাড়ি। বাড়িতে গিয়ে সে দেখছে যে তার বোন এবং তার মা সালমান শাহের জন্য কান্নাকাটি করে তিন চার দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, বোনটা খুবই করতেছে। তখন সে ঘরের ভিতর দরজা বন্ধ করে সে ভেবেছে যে আমি কোনো অপরাধ করে আসলাম এটা। তখন সেও কেঁদেছে এবং সে ঠিক করেছিল যে সে আমাকে বলে দিবে, এবং তাকে যখন অ্যাসাইনমেন্টে পাঠানো হয়েছিল সে কিন্তু এই কথাগুলো বলেছে। তারপরে সে অ্যারেস্ট হয়েছিল, তারপরে তার অনেক কিছু, অনেকে বলেছেন যে আমি সাজিয়ে তাকে করেছি, কিন্তু না, সে লেনিনের কবির সাহেবের ছেলের নাম করে সে আমার বাড়ি ঢুকেছিল। তো ও যে খুনি সেও তার বাড়িতে গিয়ে কিন্তু এরা সবাই দেখেছে যে সালমানের জন্য কাঁদছে। ওরা হয়তো জানে না এদেরই পরিবারের কেউ কাজ করেছে, দু একজন ছাড়া বাকি সবাই কেঁদেছে। এটা আল্লাহর হুকুম। আমি জিনানকে ধন্যবাদ জানাচ্ছি, তার মাকে আমার সালাম, তোমাদের সবার মাকে বাবাকে তোমাদেরকে সবাইকে আমি ইসলাম আলাইকুম জানাচ্ছি। তোমরা ভালো থেকো এবং আমি চাই তোমরা অনেক ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। কোথাও কোথাও দেখা, ও আরেকটা ঘটনা, গত কয়েকদিন আগে এরকম আমি লন্ডন গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের বিয়েতে, তো রিং স্টেট আমি কাপড় কিনছি, কিছু টুকটাক হলুদের কাপড় সালমানের ছোট ভাইটার জন্য, একটা স্যান্ডেল শু নাগরা ম্যাচিং করার জন্য ওদের। হঠাৎ একটা মেয়ে আমার হিজাব করা, আমি তো দেদার হেঁটে যাচ্ছি যে আমাকে কেউ চিনবে না, একটা মেয়ে লাভ দিয়ে এসে আমার সামনে পড়লো, ওই পাশ থেকে আরেকটা ছেলে। তো বললো আসসালামু আলাইকুম আন্টি, আমি বললাম কাকে চাও, বললো আপনাকে, আমি বললাম আমি কে, বলে আন্টি আপনাকে আমরা চিনছি, বলে তুমি কে, বলে যে আমি পপি আর ওর হাজবেন্ডের নাম যেন কি, আটকে দিল পুরোপুরি, একদম পুরোপুরি আধাটা ঘন্টা ওখানে নষ্ট, এরকম খেতে বসেছি পিছন থেকে। সালমানের আম্মা না আপনি, এবং দাওয়াত হলো ও আমার কারো বাসায় যেন না উঠি, গেলে যেন ওদের বাসায় উঠি, ওরা আমার পরিবারেরই হয়ে গেছে। এরকম ঘটনা প্রায় ঘটে।
ইভা তিনি লিখেছেন যে যতবার সালমানকে দেখি মনে হয় প্রথম দেখছি, ইজ মাই ড্রিম বয়, যার কথা ভাবলে এখনো আমার চোখের জলটি আমি ধরে রাখতে পারি না। তিনি যখন চলে গেছেন আমাদের ছেড়ে তখন আমি মাত্র 8 মাস বয়সের। সালমান বেঁচে থাকবে চিরদিন আমার এবং আমাদের অন্তরে, অনেক বেশি ভালোবাসি সালমানকে। আন্টি এই কমেন্টটি নিশ্চয়ই অনেক মূল্যবান একটা কমেন্ট। আমার কাছে মনে হয় যে মাত্র 8 মাস বয়সে, যখন তার বয়স ছিল 8 মাস তখন এই নায়কটি আমাদেরকে ছেড়ে চলে যান। সেই
আমার প্রশ্ন ওর কাছে, ও সালমান সম্বন্ধে কার কাছে জেনেছে প্রথম,
এবং
মায়ের কাছে না বন্ধু বান্ধবের কাছে? নিশ্চয়ই ঘরে, ছোট বাচ্চাটা বড় হচ্ছিল ঘরেই শুনেছি, পরিবারের কাছেও আমি কৃতজ্ঞ
যে তাকে পরিচয় করিয়ে দেবার জন্য। এবং এখনো অনেকের বাসাতেই কিন্তু এখনো সেই পোস্টারগুলি পাওয়া যায়, সালমান শাহের যে পোস্টারগুলি, একটা সময় তো আমাদের মানে রাজপথে ঢাকার বিভিন্ন স্থানে শুধু পোস্টার আর পোস্টার, এবং চিত্রনায়ক সালমান শাহের পোস্টার সবচেয়ে বেশি বিক্রি হতো ওই সময়টাতে। আমরা তখন খুব ছোট স্কুলে পড়তাম, তখনও আমাদের এরকম ভিউ কার্ড, পোস্ট কার্ড, তারপরে ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার, সেখানেও আমরা দেখতাম যে সালমান শাহের ছবি, তার ফটোশুট করা ছবি ছিল, এবং বিভিন্ন ফিল্মের কিছু যে ছবিগুলি সেগুলো ছিল। তো দেখতে তো অসাধারণ একজন চিত্রনায়ক, যেমনটি হয়ে থাকে আমরা যেটা আশা করি। আন্টি সবসময় তার সঙ্গে ছিলেন, খুব কি মানে যত্ন নিত নিজের, নাকি জোর করে যতটা করাতে হতো?
না না, যত্ন নিত না, করাতে হতো না, এটা আমাদের পারিবারিক একটা স্বভাব সুলভ ব্যাপার। সাজগোজ বলে যে মেকআপ করা হয় সেরকম কিছুই কোনোদিন করিনি। এখনো আমার যে নাতি, দুটা নাতি একটা নাতনি আছে আমার, ওই একই রকম, খুব একটা সাজগোজ, সব পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম থাকা, খুব দামি জিনিস পড়তে হবে না, নিজের স্টাইল করে, নিজের মতো করে পড়তে হবে, যার থেকে হয় কি একটু স্টাইলটাই ডিফারেন্ট হয়ে যায়। কাউকে ফলো করা, অমুক এটা পড়েছে বলে আমি এটা পরবো, বা আমি জীবনেও কোনোদিন কারো গয়না দেখে বা কারো শাড়ি দেখে কোনোদিন পরি নাই। ওই কোন ইদানিং কালে প্রাইডের শাড়ি, 200 টাকার শাড়ি পরে আমি মিটিং এ যেতাম, বন্ধু বান্ধব সবাই আমাকে বলতো এ করতে গেছিস, একটু হয়তো লেস লাগিয়েছি বা কিছু একটা এরকম, আমার ছেলেকে সবসময় ছোটবেলার থেকে আমি ওই যে জনসন বেবি ক্রিম, তারপরে তেল, আমি এখন ওই পাঁচবার রোজু পরে আমি নিজেও ক্রিম দিই, তেল দিই, ও যা দেখেছে তাই করতো সে, এমন কিছু বাড়তি কিছুই না, ক্রিম কোনো দিন মেকআপ তো সে করে নাই। আদলে অনুকরণে আমার মতন ছিল, ওরকমই নেচারও ছিল, রাগ দুঃখ সবটাই একই রকম ছিল। এত আদলে মায়ের মতো হয় ছেলে আমার জানা নেই,
একেবারে কপি,
একেবারে রাগে অনুরাগে কপি।
আপনি তাহলে আন্টি কি বলবেন যে
আমি খুব মিস করি, আমার খুব ভালো বন্ধু ছিল, দুটা ছেলেই আমার খুব খুব বন্ধু। আজকে আপনাদের স্বামীর সঙ্গে আসতে আসতে এটাই বলছিলাম, স্বামী আমাকে আসতে আসতে ঠিক ছেলের মতোই সঙ্গ দিয়ে এসছে, একদম ওই রকম কথা বলা গল্প করা।
শুনছেন অন্ধকারের গল্প, ইভান আছে আপনাদের সাথে 12:25 এবং অনেকটা রাত জুড়েই হয়তো আমরা থাকবো আরো, এবং এই সময়টার মাঝখানে আপনারা কিন্তু খুব সহজে আমাদের সাথে যোগ দিতে পারেন। কিভাবে যোগ দিবেন? facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, যেখানে আমাদের আজকের অতিথি সহ অন্ধকারের গল্পের এই 50তম পর্ব সেই কিছু মুহূর্তের ছবি তোলা আছে, সেই ছবিগুলো দেখতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং ফেসবুক ছাড়াও আপনি SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। এবং এই মুহূর্তে আসলে আমি বলতে চাই আপনাদের সাথে অবশ্যই আমাদের কথা হবে, আমরা আজ যিনি অতিথি হয়ে এসেছেন নেপাল সেলিম, তিনি যেমনটা বলছিলাম যে অস্ত্রচোরা চালান এই বিষয়টির সাথে জড়িত, আমরা একটু একটানা আসলে সেলিমের কথাগুলো শুনতে চাই এবং তারপর নিঃসন্দেহে আবারও আমরা ফিরে যাব আমাদের এই 50তম পর্বে, অভিজ্ঞতা, আপনাদের অভিমত, সেই সবকিছু নিয়ে, এবং আপনাদের সাথে সরাসরি ফোনে কথা বলা সহ আরো কিছু সারপ্রাইজ কিন্তু রয়েছে। ওকে, এবং সেলিমের কাছ থেকে যেমনটা আমরা শুনছিলাম যে তার মাত্র ক্লাস ফোরে বসেই স্থানীয় এক বড় ভাইয়ের মাধ্যমে, তার পরিচিত বড় ভাই যাকে তিনি সম্মান করতেন বা এলাকায় প্রতাপের কারণেই হোক বা যেভাবেই হোক, বা যে চারিত্রিক বৈশিষ্ট্য সেলিম তার ছোটবেলা থেকে মারামারি বা এই দুধর্ষপনা তার ভালো লাগতো, সেটা পারিবারিক আবহাওয়াই হোক বা ভৌগোলিক, ওই ভৌগোলিক বলবো না ঠিক, মানে পরিবেশের কারণেই হোক, এই জিনিসগুলো তার ভালো লাগতে শুরু করা এবং ক্লাস ফোরই সেই পড়াশোনা ছেড়ে দেয়া, দারিদ্রতা তো বড় একটা কারণ আছেই সেই সব কিছু নিয়ে, এবং প্রথমে তার দুটি অস্ত্র নিয়ে সেই বড় ভাইয়ের সাথে একটি জায়গায় যাওয়া, এভাবেই তার অন্ধকার জগতে পথ চলা শুরু। তারপর থেকে ধীরে ধীরে কিভাবে জড়িয়ে পড়লো আমরা সেলিমের কাছ থেকে একটু শুনতে চাই। সেলিম, আমরা তোমার কাছে শুনছিলাম যে তুমি প্রথমবার সেই অস্ত্র নিয়ে গেলে, একটু মোবাইল ফোনের কথা শুনছিলাম যে তোমাকে একটু মোবাইল ফোন দেয়া হলো, আমরা একটু সেটা শুনি, ঘটনাটা শুনি।
তারপরের দিন আমার একটা মোবাইল ফোন দেওয়া হইলো, যে বললো এটা তো সাথে সাথে রাখবি, তো ওইটা আমার ব্যাগের ভিতরে রাখতাম, বন্ধ করে রাখতাম।
তোমার তুমি জিজ্ঞেস করো নাই যে আমাকে কেন মোবাইল ফোন দেওয়া হলো বা কি?
না ভাই, আমি জিজ্ঞেস করিনি। তো
কেন ততদিন তোমার তোমার কি মনে হয়েছিল তখন?
তখন মনে হয়েছিল যে একটা মোবাইল ফোন পাইছি, এটা অনেক কিছু। তখন তো মোবাইল ফোন বেশি একটা চিন্তা মনে, বাসায় ছিল না, বাসায় একটা ছিল, তাও এটা বেচা ফেলাইছে অভাবের কারণে। তো বাসায় ছিল না, আমার কাছে ছিল, ভাল লাগতো আর কি, নিজের নিজে অনেক বড় মনে করতাম তখন।
আচ্ছা,
তো তাই জিজ্ঞাসা করিনি, মোবাইল ফোনটা পাওয়ার সাথে সাথে নিয়ে আনিছি। মোবাইল ফোনটা ছিল সিটি সেল, তো নিয়ে রাখছি ব্যাগের ভিতরে। তো তার দুই থেকে তিন দিন পরে উনি ফোন দিছে আমারে।
আচ্ছা,
ফোন দেওয়ার পরে বলস তুই কই? আমি বলছি কে ভাই? তো ওই বড় ভাই ওনার নাম বললো, পরে বলতেছে তুই কে? নেপাল না? আমি কে? হ্যাঁ ভাই। তুই কই আসোস? আমি কে ভাই, আমি তো রেল লাইনের উপরে বসে আছি, তো আমরা আবার থাকতাম বেগান্ডার রেল স্টেশনের পাশে, তো রেল লাইনের উপরে বসে আছি। উনি ফোন দিছে এমন সময়, আমি রেল লাইনের উপরে বসে আছি ভাই, কয় তোর সাথে কে কে আছে? আমি কে ভাই, কেউ নাই তো, আমি একাই। তো পরে বলতেছে যে পাইপ রাস্তায় আয় তোকে বাড়ির সামনে। তো বাসার সামনে গেলাম, বাসার সামনে যাওয়ার পরে ওনার সাথে দেখা হইলো, উনি বলতেছে চল। আমি কে ভাই কই যাম? তো ওনারা বললাম ভাই আমি যাবো না, আমার ভয় কর অনেক, এগুলো ভাই খারাপ জিনিস ভাই। পরে কয় চল আজকে তোরে দিয়ে মারাম। আমি কই না ভাই, আমি মারতে পারবো না ভাই, আমি মারামারি দেখতে পারো। পরে এরকম ভাবে তো উনি আমার বলতেছে আমি স্কুলে যাচ্ছিলাম। হ্যাঁ ভাই যাইতো, কত স্কুলে যাওয়া লাগবে না। তো আমি বলছি কেন ভাই স্কুলে যাওয়া লাগবো না, কয় স্কুলে যা কি করবি, আমি কয় পড়াশোনা করুন, কয় পড়াশোনা কি করবি আর, তোর তোর ফ্যামিলির তো অবস্থা ভালো না, তোর ভালো পড়াইতে পারবো না, তোর পড়াশোনা করাইতে পারবো না, খাওয়াইতে পারবো না, এই বস্তির প্লাবের মতো থাকতে হইব। তো আমরা এরকম একটা বাসা থাকতাম ভাই, বস্তির মতো আর কি, তো এরকম থাকতে হইব। তো বলতেছি ভাই তুমি এখন কি করুম, তুই আমার সাথে থাক, তোর পড়া লাগবো না, আমি তোরে ভালোভাবে রাখবো এই সেই। পরে আমি বলতেছি ভাই তো আমার বাসা, তোর বাসা তুই টাকা দিবি, টাকা দিলে তোর বাসার উন্নতি হইব। তুই ভাবে ওনার সাথে থাকলাম, সেই দিন নিয়ে গেল আমার বললো যে
বাসার জানিয়েছো তো ততদিনে
না?
আচ্ছা,
তো আমার বললো যে বাসার থেকে তোর স্কুল ড্রেস নিয়ে, তো নিয়ে এলাম ওনার বাসায়, যা চেঞ্জ করলাম, স্কুল ব্যাগটাও নিয়েছিলাম। তো চেঞ্জ করার পরে স্কুল ব্যাগের ভিতরে চারটা আমাদের বাসার কি ওটা বই বলা হয়, অস্ত্রটাকে আমরা বই বলতাম।
আচ্ছা আচ্ছা, অস্ত্রকে বই বলা হতো?
হ্যাঁ, বই। তো চারটা দিল ব্যাগের ভিতরে, চারটা আর কি পেপার দিয়ে এমন ভাবে পেঁচাই দিচ্ছে যেন বাড়ির লাগলে আওয়াজ না হয়।
আচ্ছা,
তো চারটা চার ভাবে পেঁচাই দেওয়ার পরে ব্যাগে ভরে দিল। তো আমার বলতেছে তুই ঢাকার বাইরে যাবি। বলছি ভাই ঢাকার বাইরে বলতে ভাই আমি তো কিছুই চিনি না ভাই,
আমি তো তখন অনেক ছোট ক্লাস পড়ে বড় না।
আমি বলছি ভাই ঢাকার বাইরে আমি তো কিছুই চিনি না, কয় তোর লগে আরো দুজন লোক থাকবো। তো ওনার সাথেই দুজন দিল। তো আমার কাছ ওনাদের সাথে যাওয়া আমি ওনাদের চিনুম না আর কি, এরকম ভাবে থাকবো আমি ওনাদের চিনি না। আমি যাইতেছি ঘুরতে ঘুরতে, তো ওনারা আমার সামনের সিটে বসবো, আমি পিছের সিটে বসবো। তো ওইখান থেকে পুস্তকালা গেলাম, পুস্তকালার থেকে গাড়িতে ওইটা মাওয়া গেলাম, মাওয়ার চেকপোস্ট। তো ওনাদের চেক করতেছে আমাদের সাথে যারা ছিল, ওনাদের চেক করতেছে, ওনাদের সাথে তো কিছু নাই, সবটা আমার সাথে। তো আমি স্কুল ব্যাগ আমার সাথে, স্কুল ড্রেস, তো আমার আর চেক করেনি। তো চেকপোস্ট আমার অবস্থা অনেক সিরিয়াস হয়ে গেছিল ভাই, অনেকবার আমার দিকে তাকাইছো পুলিশের লোকজন, তো আমি ভয় পাইছি অনেক। ভয় পাওয়ার কারণে আমি অনেক জায়গা দিয়ে ঘুরছি, ঘুরার পরে ওই লোকগুলো আমার হারায় ফেলছে, কই যাবে না। পরে আমার ফোন নাম্বারে ফোন দিয়েছে, পরে ফোন দেওয়া
বলতে আমার সাথে যারা ছিল,
হ্যাঁ, তো আমি ভয়ে ভাই অন্যদিকে চলে গেছিলাম। তো ফোন দেওয়া বলতেছে যে তুই কই পুলিশের সামনে, আমি বলতেছি ভাই আমি পুলিশের সামনে যাবো না, ভয় পাইতেছি। পরে আমার বলতেছে যে তুই পুলিশের সামনে তোর কিচ্ছু হইব না, তুই তো স্কুল ড্রেস পরা আস, তোর কিছু বুঝবো না, আয় ওই সামনে দিয়ে ঘাটের দিকে আয়া। পরে ওনাদের সামনে দিয়ে আমি ঘাটের দিকে গেলাম, যাওয়ার পরে তো লঞ্চ ওইটা মাঝির ঘাট গেলাম, মাঝির ঘাট নামার পরে বাসে উঠছি, বাস ওইটা সৈয়দপুর স্টানে গেছি।
আচ্ছা,
তো এখান থেকে ডামুড্ডা যাইতে হইব। তো ওনার আবার আগে আগে চলে যেতেছে আর কি, আমার চিনাইতেছ না, আমার ওনারাও ফোনে বলতেছে আমার যে তুই এইটা তো ওইটা তো। তো আমার বলতেছে একটা সিএনজি নে, সিএনজি নিয়া দামোদ্দায়। তো আমি দামোদ্দাও ঠিক মতো বলতে পারতেছি না তখন। তো ফোনটা আমি সিএনজি আলারে দিছি যে ভাই দেখেন কোন জায়গায় যাইতে হয়। তো সিএনজি আলারে কথা বললো, তো দামোদ্দা গেছি। তো ওইখান থেকে আবার সিএনজি ছেড়ে দেয়া, তো বলতেছে যে রিক্সা নে, ওইদিকে রিক্সা কম চলাচল করতো তখন, তো ভাঙা রাস্তা ছিল, তো বলতেছে রিক্সা নে। তো একটা রিক্সা নিলাম, পরে বলতেছে যে মাথারিমার ব্রিজের নিচে। তো মাথারিমার ব্রিজ তো ভাই চিনি না, তো রিক্সার আবার আমি ফোন দিয়ে রিক্সার কাছে দিছি। তো রিক্সার কথা বললা যে বলতেছে মাথারিমার ব্রিজ, আচ্ছা আইতেছি। তো গেলাম রিক্সালায়, বুঝতে পারছি কিছু একটা, তো রিক্সালায় বুঝতে পারছে আমার রিক্সালা আর কি ভয় দেখাইতেছে, বলতেছে তোর ব্যাগে কি, ব্যাগে বই, বলে কিসের বই, আমি পড়ার বই, পড়া বলছে না তোর ব্যাগে কিছু একটা আছে, আমি আছে তো কলম আছে, বই আছে, খাতা আছে। আমি রিক্সালার সাথে ফাইজলামি করতে করতে হাসতে হাসতে যেতেছি। তো রিক্সালা যখন একটা পুলিশের গাড়ির সামনে নিয়ে থামাইছে, পুলিশের সিএনজির সামনে নিয়ে থামাইছে, থামায় বলতে সত্য করে বলতো ব্যাগে কি। তখন ভাই অনেক ভয় পেয়েছি, ভয় পাওয়ার কারণে আর কি ঘামতে থাকি। তো পরেশ কালা বলতেছে যে ভয় পাইস না, তোর পুলিশের কাছে দিব না, কি আছে আমার ক, তাহলে আমি তোর ভালো জায়গা দিয়ে নেওয়া যাবো আর আমার 100 টাকা বেশি দিই ভাড়ার থেকে। তো আমার কাছে টাকা ছিল তখন, আমি বলছি আচ্ছা ভাই দিন ভাই, আচ্ছা আমার নিয়ে যান ভাই। পরে বলছে তোর ব্যাগে কি, আমি কই ভাই ব্যাগে কি আমি জানি না, কিন্তু আমাদের বাসায় এটা বই বলা হয়। পরে বলতেছে যে
তুই কি সত্যি জানো না?
না আমি জানতাম, রিস কালার মিথ্যা কথা বলতেছি। তো বলতেছে বই দেখা তো আমারে, তো আমি রিস কালার বলছি এইখানে দেখামো সমস্যা হবে ভাই, তো যাইতে থাকেন ওইখানে যাই দেখাম। তো আমি জানি ওইখানে আর ওনারা আছে, আমার আর ভয় কিসের। তো ওইখানে যাওয়ার পরে রিস্কালার 100 টাকা বেশি দিয়া, তারপর রিস্কালা বলে দেখা দেখানোর এ কথা বলার পরে ওই যে লোক দুজন আমার সাথে ছিল ওনার আমার সামনে আইসে রিস্কার তেন আমার পরে। তো ওনারা বলতেছে রিস্কালা বলছে কি দেখাইব, রিস্কালা বলতেছে আপনার জন্য লাভ নেই এটা আমি আর ওই জানি। পরে আমি বলতেছি ভাই ওই আমার ব্যাগেরটা দেখতে চাইতেছে। পরে রিস্কালার ওনারা মারে, মারার পরে রিস্কালা চলে যায় সামনে একটা আর কি পুলিশের কাছে আর কি বলে ওর কাছে অবৈধ জিনিস আছে এই সেই। তো পুলিশ আসে, আসার পরে ওই দুজনের ধরে ফেলে, আমার আর ধরতে পারেনি।
আচ্ছা
আমি পালা যাই ওখান থেকে, ব্যাগ বুক রেখে পালা যাই। তো ওই ব্যাগ সহ ওই দুজনের ধরে, ধরার পর আমি যে বাসায় আসুম আমার এরকম ভাড়ার টাকাটাও নেই। তো ওই মোবাইলটা আমি বিক্রি করে ফেলাই 300 টাকা ওইখানে। তো যার কাজ করি ওনার ফোন দেওয়া বলছে ভাই আমার ভাড়ার টাকা নয় আমি কিভাবে আমি। পরে উনি বলছে যে যেমনি পারো সাহেব। পরে আমি বলছি ওই মোবাইলটা বিক্রি করে না করছো অনেকবার, তারপর আমি মোবাইলটা 300 টাকা বিক্রি করে ফেলাই সিম সহ। তো বিক্রি করার পরে ওই টাকা দিয়ে আমি আসি, আসার পরে শুনি যে ওনাদের জেলে গেছে। তার এক সপ্তাহ পরে শুনতে পারি ওনারা আর কি জেল হয়ে গেছে 1.5 বছরের দুজনের। তো পরে অনেক ভয় পাইতে থাকি এই জিনিসগুলো করতে। তারপরও বাসায় উনি টাকা দিয়েই তো আমি বাসায় যেতাম।
বাসায় টাকা দিয়েছ তো কি বলে, বাসার মানুষ তো জানতো না কেন টাকা দিয়েছ
তোমাকে। বাসার মানুষ উনি আর কি বলতো এটাও আমি জানতাম না। তারপর আমি একদিন শুনতে পারি যে বলতো হৃদয় আমার কাছে থাকে, ওর আমার কাছে পড়াশোনা করে, পরে ভাল লাগে তো বলতো এরকম কথা বলতো।
তো তুমি এই যে বাসায় ফিরছো না, ঢাকার বাইরে গেলে বাসার লোকজন তোমাকে খোঁজাখুঁজি করা বা তুমি তাদেরকে জানানো দরকার আছে না যে আমি আসলে থাকতে পারছি না? একটা ছোট বাচ্চা তখন।
হ্যাঁ তো উনি যে বলতো যে এই নেপাল সেলিমে ভাল লাগে, তো বাসায় তো সবাই সেলিম নামে চিনতো, নেপাল নামে চিনতো না। ওনার কাছে আসার পরে নেপাল নামটা হয়। তো বাসা বলতো যে সেলিমরে ভালো লাগে আমার কাছে রাখতে, রাখতে মনে চায়। তো ওই আমার বাসায় থাক, তখন আমার বাসার অভাব ছিল, খাইতে পারতাম না ঠিক মতো। তো বাসায় যেহেতু টাকাও দিত, ফ্যামিলি আর কি কেউ একটু কেয়ার করতো না। তো বাসায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাকা দিয়ে দিত, 3,000-4,000 করে টাকা দিত। তোমার ভাই সন্দেহ করে যে ওরে কি টাকা দেয়।
তখন তোমার তোমার বড় ভাই কি করে তখন?
তখন আমার বড় ভাই আর কি বেকারি ঘুরে কিছু করে
কিছু করে না। হ্যাঁ তারপর
তো বাবা তো চা বিক্রি করতো, সেগুলো তো বললাম। তো ওনার সাথেই থাকতাম।
এরপর কি মানে ওনার সাথে তুমি যখন থাকতে শুরু করলে, ধীরে ধীরে এই কাজগুলো তুমি করতে শুরু করলে, তখন কি মানে তুমি বুঝে শুনি আস্তে আস্তে এই কাজে এই যে অস্ত্র পাচার বা এগুলোর মধ্যে আগ্রহ পেতে শুরু করলে নাকি কি হচ্ছিল তোমার তখন?
হ্যাঁ এগুলো করতাম তো ভাল লাগতো, যখন এগুলো আমার সাথে থাকতো তখন ভাই অনেক ভয় করতো, অনেক তখন ভাল লাগতো না।
মানে অস্ত্র যখন তোমার সাথে থাকতো।
হ্যাঁ
আচ্ছা আমরা এরকম অস্ত্র পাচারের দুই একটা আরো দুই একটা ঘটনা কি শুনতে পারি, মানে এরকম কোথায় কোথায় তুমি গিয়েছিলে বা এমন কোন ঘটনা যে ঘটনাটা তুমি খুব পুলিশের মুখোমুখি হওয়া বা চেক করার একটা বিষয় থাকতো, কিংবা তোমার অস্ত্র তোমার হাতে, তুমি তো বুঝতেই পারছো সেটা অনেক বিপজ্জনক একটা ব্যাপার, তো সেখানে তুমি একদম জীবন মরণ কোন সমস্যার মধ্যে পড়েছিল, এরকম কোন ঘটনা আছে?
হ্যাঁ ভাই একটা ঘটনা আছে,
আমাদেরকে একটু বলো সেই ঘটনাটা।
সেই ঘটনাটা কাজলার দিকে, কাজলা পেট্রোল পাম্পের সামনেই আমার সাথে একটা অস্ত্র ছিল।
মানে তখন কি ওটা পাচার করতে যাচ্ছিলে?
হ্যাঁ ওইটা পাচার করতে যেতেছিলাম।
আচ্ছা
যেতেছিলাম এটা রায়েরবাগ রইজনগর, এইখানে পাচার করতে যেতেছিলাম। তো আমার সাথেই ছিল, আমি এবার রিক্সা দিয়ে যেতেছিলাম, তখন টাকা ছিল, বড় ভাই বলছিল বাস দিয়ে যেতে, বাস দিয়ে গেলে কোনো সমস্যা হইব না, লোকাল বাসে যাইস। তো আমি রিক্সা নিয়ে গেছি, রিক্সা নিয়ে ওই আমাদের এলাকার থেকে যাত্রা বাড়ি আসি, যাত্রা বাড়ি আসার পরে ওইখান থেকে আবার রিক্সা নিয়ে, তো তখন আমি একাই যাই ওইখান থেকে রিক্সা নিয়ে আমি রায়েরবাগ যেতে থাকি। তো কাজলারের দিকে চেকপোস্ট থামাইছে ডাক দেওয়া, তো রিক্সাতে নামায় চেক করতেছে, চেক করার অবস্থা কোমরে হাত দিছে, হাত দিয়ে বলতেছে এটা কি। তো আমি কোনো কথাই বলতে পারতেছিলাম, আমার এমন অবস্থা ছিল যে আমি কোনো কথাই বলতে পারতেছিলাম না। তো বলতেছে এটা কি, আমি বলতেছি কিছু না আর কি। পুলিশের সাথে যে ইনফরমান থাকে, তো ওই আইসাই আমার দুই তিনটা থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়া বলতেছে হাত ওঠা, হাত উপরের দিকে উঠাইলাম, পরে ও শার্টটা উপরে আমার শার্টটা উঠায় দেখলো, বলতে স্যার অস্ত্র পরে বার করো, ওই বার করলো, বার করার পরে আমার মারতা স্যার বলতো সেগুলো কার বল।
আচ্ছা,
তো গাড়ির ভিতরে বসা, পায়ের ভিতরে বর্জুতা দেওয়া, লাত অনেকগুলো লাথি দিছে, তো হাড়গুলার ভিতরে লাথি দিছে, এখনো ভাই স্পট আছে পায়ে।
আচ্ছা,
তো তারপর আমি বলি নাই যে কার,
কিন্তু তুমি এত মার খাওয়ার পরে ছোট অনেক ছোট বয়স তোমার, তুমি বললে না, মানে কেন বলছিলে না কেন?
ভাই বলি নাই যে ভয় পাইতাম তখন, যদি আমি যদি বলি ওনার আর কোন একটা ব্যবসায়ী লোক যদি আমার কিছু করে,
তোমার পরিবারকে যদি কিছু,
হ্যাঁ পরিবারকে কিছু করে, আর আমি তো আর সবসময় জেলখানায় থাকুম না, আমি বের হইলে যদি আমার উনি একটা ক্ষতি করে।
তারপর
পুলিশ গাড়িতে নিল, পুলিশ বলতেছে যে কার এগুলো বল, তো আমি বলতে পারতেছিলাম না। তো উনি আরেকটা মোবাইল ফোন দিছিল আমি ওখান থেকে আসার পরে, তো উনি ফোন দিছে এই নাম্বারে, ফোন দিয়ে বলতেছে কি রে এখনো যাস নাই, পরে আমি তো কান্না করতেছি, উনি বুঝতে পারছে যে আমার কোন একটা সমস্যা হয়েছে। হওয়ার পরে উনার ফোন নাম্বারটা বন্ধ করে দিছে, আমি কোনো কথা বলতে পারি ওনার সাথে, উনি ফোনটা কাটিয়ে দিয়ে বন্ধ করে দিছে।
আচ্ছা,
বন্ধ করে দেওয়ার পরে যে বলতেছে, আমি ওনার ফোন দিলাম, অনেকবার ট্রাই করলাম হইল না, পরে পুলিশ আমার বলতেছে যে যে ফোন দিছে ওর এটা, আমি কই না ভাই, যার যার কাছে যাইতেছি তার কোন নাম কি,
মানে তুমি যার কাছ থেকে পেয়েছো সেটা আর বলো নাই, যার কাছে অস্ত্র নিয়ে যাচ্ছ তার কথা বলেছো।
হ্যাঁ।
আচ্ছা, তারপর?
তো নাম বললাম জাহিদুল। তো বলতেছে যে কই থাকে, রায়েরবাগ মিরাজনগর থাকে, রহিজনগর স্কুলের পাশেই। তো ওনারে আর কি জিনিসটা আর কি উনার না, আমি উনার কথা বলছি। তো যার কাছে যেতেছে মূলত ওনার নাম শাকিল, ওনার কাছে তো যাইতে পারিনি, ওনারে তো পরে আমি ওনারে ফাঁসাই দিছি আর কি, বলছি যে জিনিসটা ওনার, ঠিক আছে, ওনার নামই জাহিদুল। তো ওনারে ফোন দিয়া অনেক কৌশলে আনি কাজলা, আনার পরে কাজলা থেকে ওনারে অ্যারেস্ট করে উনি আর আমি একসাথে গাড়িতে বসি, তো উনি আমার পুলিশের সামনে মারে, মারা বলতেছে এটি কি আমার, তুই সত্য করে রাখো। আমি কই না ভাই, এটি তো আপনি রে, আপনি তো আমার দিয়েছেন, আপনি তো আমার দিয়ে যাত্রা বাড়ি পাঠালেন, তো
তুমি একদম চোখের উপরে মিথ্যে কথা বলা।
আচ্ছা, আমি বলছি যে আপনি আমার যাত্রা বাড়ি পাঠালেন, আপনার যাত্রা বাড়ি পাইনি দেখে আমি আবার এলাকায় যেতেছি। তো আমার পুলিশ জিজ্ঞাসা করছে তুই কই থাকোস, আমি বলছি যে আমি রায়েরবাগ থেকে, তোর রায়েরবাগ কোন জায়গায় থাকোস, ওই দিকে। এবার ওনার কাছে মাঝে মাঝে যাইতাম আইতাম, তো ওই দিকে ওনার বাসার ঠিকানাই দিছি। তো উনিও আইসা বলছে যে ওরা আমার বাসায় ভাড়া থাকে, ওনার ফার্স্টে জিজ্ঞেসে ওরা চিনেন, উনি বলছে হ্যাঁ চিনি, কিভাবে চিনেন, ছোট ভাই, কেমন ছোট ভাই আমার বাসা ভাড়া থাকে।
আচ্ছা,
তো আর কি উনি আমার শিখাই দিছে, কোনো সমস্যা হইলে আমার ফোন দিবি, ফোন দিয়ে বলবি তুই আমার বাসার ভাড়াটিয়া,
এটা আগে থেকে শেখানো।
হ্যাঁ, তো আমিও বলছি, তো উনি আর কি বুঝতে পারেনি যে আমার সমস্যা হয়েছে, হইলে তো বুঝতে পারলে রাইতো না। তো ভাই ওনারে আমার সাথে নেওয়া যায়, আমি এক সপ্তাহ থাকি যাত্রাবাড়ি থানায়, আর ওনারে
এক সপ্তাহ মানে জেলেই থাকো।
হ্যাঁ।
আচ্ছা,
তো ওনারে তারপরের দিন আর কি চালান করে দেয়, আমারও কোর্টে নিয়ে যায়, কোর্টে নেওয়া যাওয়ার পর আমি অনেক ছোট তাই আর কি, আমার কিশোর কিশোর আর কি পাঠানোর কথা ছিল, তো পাঠায় নাই, যার কাজ করতাম উনি আর কি টাকা দিয়ে এগুলো করছে। তো
মানে সেই তোমার সহযোগিতা করেছে পাশে?
হ্যাঁ, কোর্ট থেকে রিমান্ড দিছিলো ছয় দিনের, তো ছয় দিনে তো পাঁচ দিনের রিমান্ড কাটাই দিছে টাকা দিয়া, তো একদিনের রিমান্ড দিছে। এখানে ভিতরে আর কি জিওসি আমার নিচে ওসি বলতেছে যে ফার্স্টে চেয়ারের ভিতরে বসায় দুই পাও দুই হাত বাঁধছে চেয়ারের সাথেই
রিমান্ডের জন্য।
হ্যাঁ, বান্ধার পরে একটা প্লাস।
এর আগে কখনো কি তুমি রিমান্ডের কথা শুনেছো বা এরকম কোনো কিছু?
না।
তখন তোমার, আচ্ছা, তখন তোমার কি মনে হচ্ছিল যে তোমার রিমান্ডে নেওয়া হবে শুনে?
অনেক ভয় হয়েছিল যে রিমান্ডে মারে, অনেক মারে, এগুলো শুনে অনেক ভয় হয়েছিল। তো যাওয়ার পরে চার হাত পা বাঁধার পরে আরো অনেক আর কি
ভাই। রুমটা কিরকম থাকে মানে রিমান্ডের রুমটা?
রুমটা থাকে একটা ছোটখাটো রুম, ওটার ভিতরে চারদিকে দেওয়াল থাকে, সামনে আর কি শিখের মতো কয়েকটা ই থাকে, জেলখানার মতো আর কি।
আচ্ছা,
তো একটা গেট থাকে, গেটের ভিতরে ঢুকাই, তো চারদিকে ভাই রক্ত ছিটা পড়ে আছে, দেখতে আর কি অনেক খারাপ লাগে। তো ওই হাত পা বাঁধার সাথে সাথে ভাই অটোমেটিকলি ভাই অনেক কান্না করি ভাই। তো কান্না করার পরে আমার তিনটা সামনে লাঠি নিয়েছে আর কি, মোটা মোটা রোলের মতো। তো নিয়া বলতেছে কোনটা তোর পছন্দ হয় বল। আমি স্যার কোনটা পছন্দ হয় মানে তোর কোনটা ভাল লাগে কোন আমারই। পরে আমি স্যার কেন স্যার তোর জিগাইছি যেটা এটা কমি স্যার সবই তো একরকম। আমি স্যার মাঝখানেরটাই পরে ওইটা নিয়েই কোনো কথা নেই আমার বুকের ভিতর বাড়ি শুরু করছে।
আচ্ছা,
তো বাইরে স্যার বলতেছে এইগুলো কার সত্য কথা বলবি? হ্যাঁ, আমি তো বলতেছি স্যার যার ওনারা তো আমি ধরাই দিছি। তো আমি তারপরে সত্য কথা বলি নাই। তারপরে অনেক মার খাওয়ার পরে লাস্টে দিয়া বইলা দিছি।
কি কি করলো তোমাকে, কিভাবে মানে কি ধরনের শাস্তি দিল তোমাকে সেখানে?
শাস্তি দিছে আর কি হাত পা তো বাঁধা, চেয়ারটা উল্টাই দিছে, মাথাটা নিচে পড়ে গেছে। তো মাথার ভিতরে আর কি সব গায়ের ওজনটা পড়তেছিল, এমন ভাবে রাখছিল, রশি দিয়া পাও বাঁধছে, চেয়ারের পাও গুলো বাঁধে চেয়ার উল্টায় রাখছে। তো মাথার ভিতরে সব এই পড়তেছিল এরকম ঘেটে, এমন মনে হচ্ছে যে আমার ঘর ভেঙে যেতেছে। তো উঠাইছে, উঠানোর পরে হাতের নখের ভিতরে প্লাস দিয়ে টানাটানি করছে, সুই দিয়ে গুতাইছে। তার অনেক ভাই টিকতে না পেরে তারপর বলছি যে এটা এই লোকের। তো ওনার আর খুঁজা পায়নি, তো উনি আমার উপর রাগ হয়ে যায় ওনার কথা বলার কারণে। তারপর উনি আমার সারা আনে
যে বড় ভাইয়ের মাধ্যমে তুমি এগুলো করছো, এবার তুমি তার নাম বলে দিলে। আচ্ছা, হ্যাঁ, তারপর?
তো ওই বড় ভাইটা অনেক আদর করতো আমার, তারপর ছাড়া আনছে।
আচ্ছা,
আনার পরে তো বড় ভাইটা বাসায় নিয়ে আমার বুঝাইতেছে তুই আমার নাম কইলি কি, এখন তো আমার অনেক সমস্যা হইতেছে। তো আমি পরে খুইলা বললাম যে ভাই টিকতে না পেরা ভাই বলছি ভাই আমার ভাই এরকম ভাবে মারছে, মাথা উল্টাই দিছে। তো পরে বলছে আচ্ছা যা ভালো করছো যা করছোস, আমার একটু বদলামি করলি আর আমার একটু পুলিশে খুঁজতে আছে, তাই আর কি আরইব।
আচ্ছা, এরপর তোমাকে যখন ছাড়িয়ে আনলো যে তুমি এতদিন ধরে জেলে রইলে, তারপর কি তোমার ইচ্ছা করেনি যে মানে তারপরে তুমি কাজটা করেছো, মানে তোমার তখন কি মনে হয়েছিল যেটা করবে বা এরকম কিছু?
তারপরে মনে হয়েছিল আর করবো না। তো আবার ওনার যে আর কি ওয়াইফ বউ উনি আমারে বুঝাইতেছে,
মানে ওই ভাইয়ের বউ,
হ্যাঁ,
সেও তোমাকে মানে সেও ব্যাপারগুলো জানে সব।
হ্যাঁ, উনি আর কি বুঝাইতেছে যে কাজটা করার জন্য, উনি আমার বুঝাইতেছে দেখ তোর ভাই তোর এত কষ্ট করে ছাড়ে আনলো, তোর জায়গা অন্য কেউ হইলে আজকে একটা কিছু করতো আনতো না, এই সেই যে যে দুইটা দেড় বছরে সাজা হয়েছে ওরা আনে ভিতরে, ও করে আনে না, দেখতে যায় না, তোরে নিয়ে পড়লো এক সপ্তাহের ভিতরে। তো তুই তোর ভাইয়ের লগে বেমানি করিস না, যে পর্যন্ত তুই নাকে দম থাকবো তুই পর্যন্ত তোর ভাইয়ের নাম কবি না।
আচ্ছা, এটা এটা সেই ওনার ওয়াইফ বলছে?
হ্যাঁ।
আচ্ছা,
তো বলার পরে আমার মনটা আর কি কিরকম যেন ই করে দিল। তো তারপরও চাইছিলাম একবার যাইছি কাজ করুম না, আরেকবার চাইছি করি।
আচ্ছা,
তো তারপরও কাজ করলাম।
এবং তোমার সেই কাজগুলো সম্পর্কে জানবো যারা আমাদের সাথে জয়েন করেছেন, অনেক কিন্তু আমাকে অনেক কথা বলছেন। আমি একটু বলতে চাই, যা আমাদের সাথে কিন্তু আছে কিশোর অপরাধী বলা যায়, যে অস্ত্র চোরাচালান এবং কেনাবেচার সাথে দীর্ঘকাল একটা সময়, একদম ক্লাস ফোর থেকে শুরু করে অনেকটা সময় জুড়ে সে এই কাজগুলো করত, অন্ধকার জগতের এই এই জায়গাটিতে সে আসলে জড়িয়ে ছিল এবং এতটাই ছোট বয়সে সে আসলে জড়িয়ে যায়। এবং তার সেই কথাগুলো আমরা শুনছি এবং রীতিমতো শিহরিত হচ্ছি এবং আসলেই অবাক হচ্ছি। আর যারা মাঝে মাঝে জয়েন করেছেন তাদের কথাগুলো শুনতে চাই এবং আপনারা এখনো চাইলে কিন্তু আমাদেরকে লিখতে পারেন। এবং মনে করিয়ে দিতে চাই, অন্ধকারের গল্পের আজ কিন্তু পঞ্চাশতম পর্ব হচ্ছে এবং যেভাবে আমাদেরকে লিখতে পারেন 16260 নাম্বারটিকে লিখতে পারেন এবং চাইলে কিন্তু ফেসবুকের ফ্যান পেজ আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আচ্ছা, যাদেরকে আচ্ছা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন অনেকেই এবং অনেকের ওই একটাই কথা যে ভালো হয়ে যাও, এই জগৎটা ভালো না, সেটা জানার পরও কেন ফিরে আসতে চাইলে না, এটা হয়তো আমরা বলতে পারি। আমিও বলছি তাই, যে ভালো হয়ে যাওয়াটাই হয়তো উচিত বা সেই জায়গাটাই ঠিক, কিন্তু অন্ধকার জগৎ বা এই জগৎ সম্পর্কে আমরা একটা কথা মাঝে মাঝে শুনি যেখানে একবার যাওয়া যায় আর ফিরে আসা যায় না। অনেকের ক্ষেত্রে সেরকমটা কিন্তু মাঝে মাঝে আমার কাছে মনে হয়, যেমন আমি সেলিম ওর কথা যখন শুনছি আমার কাছে তাই মনে হচ্ছে অনেক সময়, কিন্তু বারবারই বলছি যখন আমি নাম বলছি না, এত ছোট একটা মানুষ এত মার বা রিমান্ডের মারের যে ধরনগুলো বলল বা পুলিশ যে চেক আপ বা বিভিন্ন সময় যে নানান ধরনের বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েও ওর যে সেই ভয়ার্ত একটা মন, সেটার পাশাপাশি গিয়েও আসলে যে কারণে বলতে পারেনি যে ভাই যার কথা বলছো ভাই, সেই ভাই যদি ওর পরিবারের কোনো ক্ষতি করে কিংবা ওর কোনো ক্ষতি করে, কারণ সে তো আসলে প্রভাবশালী এবং সেই জায়গা থেকেও কিন্তু ওই ছোট মনও আসলে ওই ভয়টা পেতে শুরু করে এবং সেও নিজে শত অত্যাচার সহ্য করে বা নিজে সেই ঝুঁকিটা নিয়েও তারপরে সেই নামটি প্রকাশ করতে পারে না এবং আসলে কোথায় পালাবে, কোথায় যাবে, কারণ এই একেবারে নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের যে দিন আনি দিন খাই, বা সেলিম বলছিল বাবা একজন চা বিক্রেতা, এরকম সেই পরিবারটির পক্ষে আসলে এত দেখভাল করা, সন্তান কি করছে না করছে বা কতটুকু তাকে তারা তার চাহিদা পূরণ করতে পারছে, সেই বিষয়গুলো যখন একটা টানাপোড়েন তৈরি হয় তখন কিন্তু এ ধরনের বিপদগামিতা বাড়ে এবং সেই সুযোগগুলো হয়তো সমাজের ভদ্র মুখোশধের প্রভাবশালীরা আততে যারা আসলে ভিতরে ভিতরে ভাই কিংবা গডফাদার হয়ে ওঠেন তারাই পরিচালনা করেন, তারা এদেরকে ব্যবহার করেন। এবং কিশোর অপরাধ সম্পর্কে যেমনটা ও বলছিল যে ওকে কোর্টে নেওয়ার পরেও কিন্তু ওকে আবার কিশোর বলে সেই অপরাধমূলক কাজের জন্য ওকে তিন দিনের রিমান্ডের পরে দুদিন রিমান্ড মৌকুফ করে একদিনের রিমান্ড দেওয়া হয় বা ইত্যাদি ইত্যাদি আরো কিছু বলছিল। বাংলাদেশের কথা বলতে পারি যে 7 থেকে 16 বছর বয়সী শিশুদেরকে কিশোর বলা হয় এবং এই কিশোররা যখন অপরাধমূলক কোন কাজে জড়িত হয় তখন তাদের কিশোর অপরাধী হিসেবে গণ্য করা হয়। যখন তাদের সমাজ বিরোধী কার্যকলাপ খুব স্বল্পমাত্রা হতে মারাত্মক আকার ধারণ করে তখন অনেক সময় তাদেরকে কিন্তু একদম বিশেষ আইনই আসলে বিচার করা হয়। এবং সমাজবিজ্ঞানীরা কিশোর অপরাধের নানান ধরনের সংজ্ঞা কিন্তু দেন আমাদেরকে। সমাজবিজ্ঞানী সালমান, তিনি তার মতে কিশোর অপরাধ বলতে অপ্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর উপর পরিবার ও সমাজের নিয়ন্ত্রণহীনতা বোঝায়, কিংবা বিসলারের কথা বলতে পারি আমরা, কিশোর অপরাধ হচ্ছে প্রচলিত সামাজিক নিয়মকানুনের উপর অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ, এরকম আরো অনেক কথা বলতে পারি। এবং অপরাধের লক্ষণগুলো যদি বলি, যে অপরাধী শিশুরা বিপদগামী এবং তারা বিশৃঙ্খল ও সমাজ বিরোধী আচরণ করে থাকে, যে কারণে স্বাভাবিক শিশুদের থেকে এসব বিপদগামী শিশুদের আচরণ ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেহেতু তারা সমাজ বিরোধী আচরণের সাথে জড়িত, সে কারণে তাদের মাঝে ধ্বংসাত্মক মেজাজ এবং আক্রমণাত্মক আচরণ দেখা যায়। তাদের অপরাধ গুলোর কারণেই কিন্তু এসব শিশুরা তারা কিন্তু ধ্বংসাত্মক অনেক প্রক্রিয়ার সাথে জড়িয়ে পড়ে, উচ্ছৃঙ্খল হয়ে থাকে শারীরিকভাবে, এরা অনেক সময় কিন্তু শক্তিশালী হয়, মাঝে মাঝে দৃঢ় সংকল্প ও সাহসী মনোভাব আচরণ লক্ষ্য করা যায় এবং তারা পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অসহযোগিতামূলক এবং অনমনীয় হয়। তাদের মধ্যে নতুন কোন কার্যক্রম সম্পর্কে কর্তৃপক্ষকে প্রশ্ন এবং বিরোধিতা করার প্রবণতা দেখা যায়, মানে অনেকটা অনেক বেশি তারা আগে থেকেই কিন্তু ম্যাচিউর হয়ে যায় বা এরকম দেখা যায় যে মনের দিক থেকে সেই ধরনের। আপনি হয়তো অবাক হবেন বা আমি হয়তো সেলিমের কথাগুলো শুনে অবাক হচ্ছি যে এটা ওই মানসিক জায়গা থেকে হয়তো তৈরি হয়ে যায়। অনেকগুলো কারণ বলা যায় যে কিশোর অপরাধের কারণগুলোর কথা যদি বলি, যে নানা কারণেই আসলে দায়ী, তবে নির্দিষ্ট কোন কারণে অপরাধ সৃষ্টি হয় না, তবে অপরাধ নিয়ে যারা কাজ করেন, অপরাধ বিজ্ঞানের কথা বলতে পারি বা সমাজবিজ্ঞানের কথা বলতে পারি কিংবা মনোবিজ্ঞানীগণ, তারা কিন্তু বিভিন্নভাবে বিশ্লেষণ করে আবিষ্কার করেছেন যে জৈবিক দৈহিক কারণ, যেমনটা জৈবিক কারণ এতে কাজ করে, মানুষের দৈহিক গঠন এবং বৈশিষ্ট্য অপরাধ প্রবণতার জন্য দায়ী হয় অনেক ক্ষেত্রে, এবং ত্রুটিপূর্ণ দৈহিক গঠন এবং স্নায়ুতন্ত্রের ত্রুটি এগুলো শিশু কিশোরদের মাঝে হীনমন্যতা বোধ এবং অস্বাভাবিক আচরণের সৃষ্টি করে, ফলে সে পরিবেশের সাথে স্বাভাবিক উত্তাপ স্বাভাবিক উপযোগ স্থাপনে ব্যর্থ হয় এবং অপরাধ প্রবণ হয়ে ওঠে। এবং অনেক সময় বংশগত কারণে হয় যে কেউ যদি বংশের কেউ যদি অপরাধী হয় তাহলে নতুন প্রজন্ম অপরাধী হতে পারে, এটা জিন দ্বারা বাহিত হয়, এর পক্ষে বিপক্ষে নানা মত যদিও আছে। মনোবিজ্ঞানের জায়গা থেকে যদি বলি যে অপরাধ প্রবণতার জন্য মানসিক অক্ষমতা দোষ ত্রুটিকে অনেকে দায়ী করেন এবং মানসিক বৈকল্য অসুস্থতার সঙ্গে অপরাধ প্রবণতা প্রত্যক্ষভাবে জড়িত, শিশুদের অপরাধ প্রবণতার জন্য অনেকগুলো মানসিক কারণ দায়ী, যেমন প্রত্যাখ্যাত শিশু, অতিরিক্ত আদর স্নেহ, অভিশাসন, পারিবারিক দাম্পত্য কলহ, অসামঞ্জস্যপূর্ণ আচরণ, পিতামাতার অতি উচ্চাসা, নিরাপত্তার অভাব বা পরিবেশ ও অর্থনীতির কারণেও এ ধরনের অপরাধ বোধ হয়ে থাকে, যে অনেক কারণে আসলে ভাগ করা যায়, দারিদ্রতা, বিপর্যস্ত গৃহ এবং বহির্জগৎ পরিবেশ, অস্বাস্থ্যকর বিদ্যালয় প্রথা, এরকম অনেক কিছুই হয় আসলে। এগুলো নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়। আপনারা যারা শুনছেন তাদেরকে বলছি যে ইহনকে শুনছেন অন্ধকারের গল্প, আপনি শুনছেন আজ 50তম পর্ব। আর এটা আমি ধন্যবাদ দিয়ে দিতে চাই অন্ধকারের গল্পের পুরো টিমকে, প্রডিউসার সাদিক সামি, তারেক আহমেদ, মুইন, জান্নাতুল ফেরদৌস, শিপন, আসাদুজ্জামান সহ আরো অনেককে। এবং আপনি টিনকারে আছেন ঢাকা এফএম 90.4। সেলিমের কাছে আবারও ফিরে যাবো। সেলিম, আমরা তোমার কথাগুলো শুনছিলাম, তারপর তুমি আবার কাজ শুরু করলে এই অস্ত্র পাচার করা, বা এই যে অস্ত্রগুলো যখন পাচার করতে তুমি এতদিনে কি মানে নিজে বিভিন্ন মানে এই যে তুমি বলছিলে যে অস্ত্রগুলোকে বই বলা হয়, বা এরকম কি কি কৌশল একটা পাচার প্রক্রিয়া তোমরা ব্যবহার করতে, বা কি কি কৌশলে আসলে পুলিশের চোখ ফাঁকি দেওয়া বা মানুষের চোখ ফাঁকি দিয়ে একটা অস্ত্র এক এক জায়গায় পৌঁছে যেত, বা এরকম দুই একটা আর যদি ঘটনা বলো যে তুমি কোথায় অস্ত্র নিয়ে গিয়েছিলে, বা সর্বোচ্চ কতগুলো অস্ত্র নিয়ে কোথায় গিয়েছিলে?
ভাই, সবচেয়ে বেশি অস্ত্র নিয়েছিলাম সাথে 8টা। তো এটা নিয়ে যাই সোনারগাঁও তোলাতুলি বাজার। তো এখান থেকে ফার্স্টে সোনিয়াক রাত থেকে ভাস্তুটি সোনারগাঁও মোগরাপাড়া নামি, ওইখান থেকে রিস্কানিয়া বোদ্দার।
এই পথগুলো কি তুমি নিজেই চিনতে আগে?
না ভাই, ফোনে আমার সাথে আরো দুজন ছিল, তো দুইজনের থেকে একজন এখান থেকে যায় আর কি, পালা যায় ভয়ে, যে সাথে গুলো আছে ভয় পাই তো অনেক, তো ও পালা যায়, আরেকজন থাকে আমার সাথে, পরে বলতেছি যে ভাই কই আপনি, আমি তো মুরগাপাড়া এসে দাঁড়িয়েছি, তো ভাই বলতেছে একটা রিক্সা নিয়ে যা, আমি কই যাম ভাই, পরে বলতেছে বোদ্দার বাজার যা, তো বোদ্দার বাজার গেলাম রিক্সা নিয়ে, তো ওইখান থেকে টলারে যাইতে হইব ওই পারে, তো নদীপথে ভাই অনেক চেকপোস্ট থাকে ওইখানে, গাড়ি আর কি চেকপোস্ট, যে ঘাট দিয়ে যাইতে হইব টলারে, তো বলতেছে যে টলারে ওই পার যা, তো পরে আমি বলতেছি ভাই আমার পক্ষে যাওয়া সম্ভব না, পরে বলতো তোর যাইতে হইব, না গেলে তোর ওখানে মেরে লাগবে। আমি কই কেন ভাই, তুই যা না, তো তোর আর ভয় দেখাইতেছে, তো ভয় পাইতাম, তো তো বলতেছে ওইদিকে লোকজন ভালো না, তোর লোকে পাইলে কিন্তু তোর মেরে ফেলে। তো আমি বলতেছি ভাই তো আমি কেমনে যাবো, পরে বলতেছে তুই ঘাটে যা, ঘাটে যা টলার রোড, টলার রোড ওইটা যাবি গা, ওই পারে তোলাতলি বাজার যাবি। তো আমি বলতেছি ভাই ঘাটে তো আইলাম, ঘাটে তো ভাই পুলিশ অনেক, সবার ব্যাগ চেক করতেছে, তোর কি ব্যাগে আছে? আমি কই না ভাই ব্যাগে না, তো কয় তাহলে তুই ভয় পাস কে? আর ওইটা ভাই নিয়েছিলাম ভাই বুকের সাথে, তো বুকের সাথে
কি কিভাবে নিয়েছিলি একটা অস্ত্র, কিভাবে মানে
একটা আর কি বুকে ছিল চাকরা
কি দিয়ে মানে বেঁধে দেয় না,
হ্যাঁ ট্যাপ দিয়ে বুকে ছিল চারটা আর পিঠে ছিল চারটা।
আচ্ছা,
তো
টেপ দিয়ে,
হ্যাঁ কালো রঙের টেপ থাকে, তো ওই টেপ দিয়ে আর কি আটকে দেওয়া হয়, আটকে দেওয়ার পরে এটা নিয়ে যাই। তো চেক আমার সাথে ব্যাগ ছিল, ব্যাগের ভিতর জামা কাপড় ছিল আর কি, বুঝাইতেছে আমি গ্রামের বাড়ি যেতেছি, তো আমার শিখাই দিয়েছে যে রাস্তায় কোনো সমস্যা হলে বলবি যে গ্রামের বাড়ি যেতেছি, গ্রামের বাড়ির ঠিকানা ঠিক আছে, তুই চিনস না, তুই তোর মামা আর কি আমার মামা বানায় ফোনে কথা বলে দিবি, তো কোনো সমস্যা হলে আমার ফোন দিবি, আমি বলবো আমি তোর মামা। তো এরকম ভাবে যাইতেছি, যাওয়ার পর ওই ঘাটে চেক করতেছে, ব্যাগ চেক করলো, ব্যাগ চেক করার পর তো গেলাম ঘাটে, চেক করতে কিছুই পাইল না, তো ঘাটে যাওয়ার পরে ওদিক দিয়ে টলার উঠলাম, টলার সন্ধ্যা হয়ে গেছে, ট্রলারে আমি ছাড়বো না, ট্রলার আজকে আর ছাড়বো না, কালকে ফজর আজানের পর ছাড়বো, তো সারা রাত দিকে থাকা সম্ভব না। তো নদী পথে ট্রলার যাইতেছে না, তো বাইরে ফোন দিলাম, ভাই যাইতেছে না তো, কত লেট করলি কেন তোর দূষণ, সারা রাত বসে থাক। বললাম কি ভাই তাই আমি কি করুম, আমার বক্তাছে ফোনে আর কি, বাজে বাজে ভাষা বকাল দিতেছে। তো ওরা বলতেছে দেখ ওইদিকে স্প্রিং বোর্ড বোর্ড পাস নেই, বোর্ড তো আবার থাকে, যদি বোর্ড পাস তাহলে তোর দেড় ঘন্টার রাস্তা, তোর যাইতে আধা ঘন্টা লাগবো নদী পথে, তো নদী পথে দেড় ঘন্টা লাগে, তোর আধা ঘন্টা লাগবো, তুই স্প্রিং বোর্ডে যা। তো স্প্রিং বোর্ড একটা বলতে না বলতে আইসা পড়ছে, তো আসার পরে আগে স্প্রিং বোর্ডে উঠে আগে স্প্রিং বোর্ড বোর্ডের যে চালায় উনি বলতেছে ভাই সাথে কি কি আছে বলেন। আমি বলছি ভাই সাথে কি আছে, জামা কাপড় আছে আর টাকা আছে কিছু, একটা মোবাইল আছে, অবৈধ কিছু নাই তো। আমি কি না ভাই, কবে সামনে কিন্তু ভাই পুলিশ টল দিতেছে ভাই, পরে সমস্যা হবো কিন্তু ভাই, থাকলে বইলা দেন আমারে। আমি না ভাই নাই, তো গেলাম, যাওয়ার পথে যে ঘাটে যাবো সেই ঘাটেই আর কি, যে স্প্রিং বোর্ডটা থামানোর সাথে সাথে পুলিশ আর কি ধরলো, ধরার পরে চেক টেক করলো, করার পরে গায়ে আর কি চেক করছে, কমরের দিক দিয়ে হাত আইছে, উপর আর কি হাত দেয় নাই। তো তখন ভাই অনেক নার্ভাস লাগতেছিল, তো পুলিশ আমার দিকে তাকায়, পুলিশ আর কি ভাবতেছে পোলা পান ধরছি তাই ভয় পাইতেছে। তো আমি বারবার বলতেছি আঙ্কেল আমার ছাড়েন, আঙ্কেল আমার ছাড়েন, আঙ্কেল আমার গায়ে হাত দেন না। তো মুরব্বী কয়েকজন ছিল আশেপাশে, মুরব্বীরা বলতেছে এই বাচ্চা ছেলেটা আপনি এরকম করতেছেন কেন, টর্চার করেন কেন। তো মুরব্বীরা আসার কারণে আর কি আমার বেশি একটা ই করে নেই, তো গায়ে হাত দেওয়ার পর আমি আর কি এমন ভয় পাইছি আমি চিল্লা চিল্লি শুরু করছি, মুরব্বীদের আর কি জড়ায় ফেলছি। তো মুরব্বীরা এসে রিকোয়েস্ট করার পর আমার ছেড়ে দিছে, তো আর বুকের দিকে হাত দিতে পারে নাই, কোমরে হাত দিয়েই, তো কোমরের থেকে পায়ের দিকে নামছে, উপরে উঠতে পারে নাই। তো মুরব্বীরা ছাড়া দিছে, ছাড়া দেওয়ার পরে চলে গেলাম। তো এখানে গার্ডের নাইমা তো ফোন দিলাম, এক মুরব্বী সাথে রেখে তারপর ফোন দিছি, ফোন দেওয়া বাইরে বলতেছি মামা আমি তো আইছি, উনি যেমনি শিখিয়ে দিছে, বলতেছি মামা আমি তো তুলাতুলি বাজার আইছি, কমা তোর কিছু হয়েছে, আমি কি না কিছু হয় নাই, পুলিশে ধরছিলো, পুলিশে ধরে তারপর আমি পুলিশে ধরার পরে পুলিশে কোমরে কোমরের দিকে হাতাইছে, চেক করে তারপর ছেড়ে দিছে। তো পরে আমি বলতেছি মামা আমি এখন কোন দিকে, আমার পাশে একটা এলাকার স্থানীয় মুরব্বী আছে, তো মুরব্বীর সাথে কথা বলেন। তো ওই মুরব্বীটা হইতেছে আর কি ওনাদের দলের লোক, তো ওই মুরব্বীর কাছে দিছি, তো ওই মুরব্বীর কাছে উনি পরিচয় দিল, ওনার পরিচয় দেওয়ার পরে বলতেছে ওই মুরব্বী বলতেছে বাতি যা আমি তোর চাচা, তো বলতেছে আপনি আমার চাচা, তো পরে নাম বললো যে আমি তোর রফিকুল চাচা, ওকে চাচা ওর হয়তো ডাকাতে বাড়াইছে, ওরে ওরে বাসায় লয়ে যান, বাসার লয়ে যান, বাসার লয়ে যা সাত দাম রে এগুলো দিয়ে দিন, আর এগুলো চাচতো বাইরে, এই একটা আমার একটা বই সাত দাম রে দিয়া দিয়ে ওই ডিভাইস
বই মানে অস্ত্র।
হ্যাঁ, তো উনি আমার বাসায় নিয়ে গেল, বাসায় নেওয়ার পর উনি আমার বুঝাইতেছে রাস্তার ভিতরে, এত চিল্লা চিল্লি করে পুলিশে ধরছে, পুলিশের লোক চিল্লাই বানা, পুলিশের লোককে চিল্লাইলে পুলিশের সন্দেহ করবো, আর এত ভয় পেয়ে বানা তো ঘামছো কেন, উনার নুমাইল দিছে, নুমাইল দিয়ে আমার বলতেছে মুখ মুসো। তো আমি বলতেছি না মুখ মুসো না, একবার বাসায় যা হাত মুখ দিয়ে আমি এসে পড়ো। পরে বলতেছে এখন তো আর তুমি যাইতে পারবা না, কারণ সব মানুষজন দেখছে, তো তুমি গেলে তোমার আর কি সমস্যা হইতে পারে, গার্ডের সবাই দেখছে যে তোমার পুলিশে ধরছে, তুমি এদিকে আইছো বেড়াইতে, তো তুমি কয়েকদিন না থেকে গেলে তোমার সমস্যা হইব। তো আমি বলতেছি তাহলে আমি কি করবো, আমি তো এই দিকে থাকতে পারব না, এদিকে তোমার ভয় করা নেই, কেননা থাকো সমস্যা নেই, এটা তো তোমার ওই ভাই চাচাদের বাড়ি, তো সমস্যা নেই কোনো থাকো। তো সেদিন রাত এমনি তো সন্ধ্যার পরে আধা ঘন্টা লাগছে যাইতে বোটে, তো ওদিক থেকে আসারও কোনো ই নেই, তো বলতো আজকে একটা থাকো কালকে যাও। তো রাত্রে ওদিকে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা, তো ঘুমাইতেছে না, একটু পর পর মোবাইল দিয়ে ফোন দেই বাইরে, যে ভাই কি করুন, আর ভাই আমার বকে যে তুই ওদিক গেছিস ওদিকেই থাক, ওদিকে তো তোর আওয়া লাগবে। তো রাত্রে রাস্তায় বেরোইছি, বের হওয়ার পরে ডাকাইতে ধরছে। তো সবার হাতেই বড় বড় আর কি যেগুলোর বগি দাও বলা হয় সেগুলো বড় বড় অস্ত্র নিয়ে দেখা রাস্তা দিয়ে হাঁটতেছে। তো ধরছে, ধরার পরে বলতেছে তোর সাথে কি কি আছে? তোমাকে ভাই কিচ্ছু নাই। পরে বললে এটা কি? আমি ভাই মোবাইল কয়ে দে। তুমি না ভাই দিতে পারো না। তো এটা বলার সাথে সাথে আরেকজন আইসা দৌড়াইসা কোপ দিছে, কোপটা আমার গায়ে লাগে নাই। তো আমি ওনাদের যাইরাই আর কি ঝাড়া দিয়ে ফাল্লা দিয়ে বাসার ভিতরে ঢুকে গেছি। তুই বাসার ভিতরে ওনার আর কি ঠিক বাসার গেট গুট খুবাইছে। তো এলাকার মুরব্বীরা সবাই জায়গা গেছে, জাগার পরে মুরব্বীরা দৌড়ায় মোড়ায় খেদাইছে। তো চাচা আমার বলছিল যে তুই বাইরে যাইস না, সমস্যা হয় রাত্রে। তারপর আমি গেছি, তো উনি আমার সাথে অনেক রাগারাগি করে যে তোর যদি কোনো ক্ষতি হইতো তোর তোর লেগে ওর কাছে আমার জবাব দিতেই তো এই সেই তোর অনেক আদর করে আর কি। ওনারা বুঝিতে চেষ্টা করতেছে উনি আমার এতটা লাইক করে যে আমার বাবা মার থেকে বেশি উনি আমার লাইক করে, কিন্তু উনি তো আমার লাইক করে ওনার কাজের জন্য, জাস্ট কাজ করার জন্য। তো আর কি বুঝাইতেছে, আমি পরে বলতেছি আচ্ছা কাকা আমি আর যাবো না। পরে সকাল হইল, আমি বলতেছি কাকা আমি আমি যাইগা। পরে তুই যাবি গা নাস্তা করা যা। তো নাস্তা করলাম, নাস্তা করার পরে উনি আমার দিয়েছে ঘাটের সামনে গেছে ওই পুলিশ বাহিনী, উনি আবার ধরছে, ধরা বলতেছে কি তুমি না বেড়াইতে এলা, তুমি চলে যেতেছ কেন? তখন আমি বলছি যে না বেড়াইতে নাই, আমি একটা কিছু দিতেই সেটা দিয়ে চলে গেছি আর মুখ ফুসকে বের হয়ে গেছে কথাটা। তো পুলিশ বলছে কি দিতেই চাল আর কি, পুলিশ অনেক কিছু বুঝাইতেছে। আমি পরে বলি না কিছু না, টাকা দিতেছিলাম। টাকা দিতে আওয়া লাগে? টাকা তো কত মাধ্যমে তো পাঠান যায়। আমি কি না মামার বাসায় টাকা দিতেছিলাম। পরে এরকম ভাবে বললা তো ডলারে উঠি, ডলারে উঠে আসা পুরি।
আচ্ছা,
আসার পরে এদিকে সব ঠিকঠাক, উনি আমার বাসায় তো টাকা দেয়। তো সেই দিন আবার আমার টাকা দিল।
কিরকম টাকা দেয়? মানে এরকম তোমাদের বাসায় কি মাসে মাসে টাকা দেয় বা এরকম?
না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 2,000-3,000 করে টাকা।
প্রতি সপ্তাহে 2,000-3,000 করে টাকা দিচ্ছে? আচ্ছা, তো বাসা থেকে জিজ্ঞেস করছে না যে কেন এত টাকা দিচ্ছে?
বাসার থেকে জিজ্ঞেস করলে বলে যে ও যদি কোনো কাজ করতো তো বেতন পেতো না, তো ভাববে নয় আমার বাসায় কাজ করে, কিন্তু ওরা তো আমার ছোট ভাইয়ের মতো রাখি এরকম আর কি, এরকম বুঝাইতো বাসায়। কিন্তু উনি ওনার ব্যবহারের কারণে রাখতেছে। তো উনি সেদিন আমার 2,000 টাকা দেয়। 2,000 টাকা দিয়ে বলে যে যা মার্কেটে যা, ভালো জামা কাপড় কিনে নিয়ে। আমি বলতেছি ভাই আমি তো মার্কেটে যাইতে পারবো না, আমার সাথে আসেন। পরে উনি আমার নিয়ে আহে, নিয়ে আইসা মার্কেটের থেকে, বঙ্গ মার্কেটের থেকে একটা প্যান্ট কিনা দেয় 3,300 টাকা দিয়ে।
আচ্ছা,
তো এত দামি প্যান্ট কখনো পরি নাই। আমি মনে জিজ্ঞেস করতে ভাই এত টাকা কে প্যান্টের দাম? এটি চায়না প্যান্ট, এটির দাম বেশি থাকে। ওকে ভাই আমি আমার তো বাপের জন্ম, আমি এত দামি প্যান্ট কারো পরতে দিই না, আমি কেমনে পরো? ওরা বলতেছে তুই আমার সাথে আস না, তোর আরো দামি কিনা দিব। একটা শার্ট কিনা দেয়, একটা প্যান্ট কিনা দেয়। তো আমার তো পুরান জামা কাপড় ছিল। তুই এরকম ভাবে উনি আমার কয়েকদিন পর পর মার্কেটে নিয়ে যায় কেনাকাটা করে দিত। তো এইগুলো পরতাম, সবাই আর কি বলতো যে হৃদয় অনেক ইয়ে আছে, অনেক টাকা পয়সা কামাইতেছে। কিভাবে কামাইছে সবার মনে একদিন
প্রশ্ন আসা শুরু করে। আচ্ছা, তুমি যে টাকাগুলো পেতে এগুলো দিয়ে কি করতে, মানে কি কি কিভাবে টাকাগুলো খরচ করতে?
আমার টাকাগুলো আমি বন্ধুদের নিয়ে ঘুরতে যাইতাম, এদিক সেদিক যাইতাম, এদিক টাকা ভাঙতাম। তো আমার বন্ধুরা সবাই আমার টাকা দিয়ে চলতো, কোনো কিছু দরকার পড়লে আমারে বলতো, আমি দিতাম। তো বন্ধুদের মার্কেট করে দিতাম আমি। অনেকে আর কি আমার ক্ষেত্রে অনেকে অনেক পাইছে। তো বন্ধুদের টাকা দরকার হলে আমার বলতো, আমি টাকা নিয়ে এনে দিতাম। কোনো কারণে বাসায় কোনো সমস্যা হলেও বলতো, হেল্প করতাম যতটুকু পারতাম। তো এই টাকাগুলো আমি জমাইতাম, জমানোর পাশাপাশি যখন ঘুরতে যেতাম তখন আবার সব টাকা ভেঙে দিতাম। তো ঘুরতে যেতাম সোনারগাঁও জাদুঘরে যেতাম, তো আর কি মেঘনা যেতাম, মেঘনা ব্রিজ যেতাম, এইসব জায়গা আর কি ঘুরতাম। বেশিরভাগ এইসব জায়গায় যেতাম, এই দুইটা জায়গায় যেতাম, যা যা ঘুরে যেতাম, ওদের নিয়ে টাকা ভাঙতাম। তো সবাই আমার পাশে থাকত। তো এরকম করতে করতে এক পর্যায়ে আরেকদিন এই আমাদের পাইপ রাস্তার থেকে একটু দূরে যুক্তিবাদী করলি, তো ওইখানে আমি আর আমার সাথে আরেকটা বড় ভাই থাকে ওনাদের দলের, তো ওই বড় ভাই আর আমি আমার পুলিশে ধরছে, ধরার পরে ওই বড় ভাইও ধরছে, ওই বড় ভাইয়ের সাথে আসলো দুইটা, আমার সাথে ছিল একটা। তো আমি বলতেছি আমি ওনারে চিনি না, ওই বড় ভাই বলতেছে আমার চিনে না, দুইজন একসাথে দুইজন হাঁটতেছে দুইজন একসাথে ধরছে। তো বড় ভাইটার নাম ছিল খোকন, তো ওই বড় ভাইটা বড় ভাইটার অনেক মারে, মারার পরে বড় ভাইটার গুলিও করে পায়ের ভিতরে, পুলিশে নিজে গুলি করে।
আচ্ছা আচ্ছা।
তো গুলি করার পরে ওই বড় ভাইটা সব বইলা দেয় যে এই ভাইয়ের বাসর থেকে আনছি, এই ভাইয়ের এইসব, আর পায়ে গুলি করার পরে মাথায় অস্ত্র ধরে যে কার কার এগুলো সত্য কথা বল। পরে উনি বইলা দেয় যে উইও আছে আমার সাথে, উইও কাজ করে ওনার বাসায়, তো ওরে ছেড়া দেন ওই পোলাবান মানুষ, আমার আর কি কুস্কিরা ছেড়া দেয়। তো ওনার পায়ে গুলি করার পরে তো উনি আর কি অন্যরকম হয়ে যায়, যখন মাথায় ধরে তো উনি অনেক ভয় পায়, বইলা দেয় যে বাসা চিনি আমি, চলেন আমার সাথে। তো আমারে বলতেছে তুই কথা কস না কে, পুলিশে বলতেছে। আমি পরে বলতেছি আঙ্কেল আমি কি বলবো, উনি তো সব বলছে, আমার তো বলার আর কিছু নাই, তুই এগুলো করস কেন? আমি বলতেছি আঙ্কেল আমি এগুলো করি, এমনি করি, এমনি করবি কেন? তো ওই বড় ভাইটা বাসায় নিয়ে যাওয়ার পরে বাসায় আমরা একদিক দিয়ে উঠি, উনি আর কি নামছে, আমরা যখন পুলিশের গাড়িটা ওনার বাসের সামনে গেছে তখন উনি গেট থেকে বের হয়েছে, যার আমরা কাজ করি, উনি ওনার ওয়াইফ বাসার থেকে বের হয়েছে আর আমরা গাড়িটা ওইখানে থামাইছি, উনিও দেখছে আমাদের, আমরা ওনাদের দেখছি। তো উনি দেখা উনি তাড়াতাড়ি করে সাইড কেটে আর কি চলে গেছে, আমি ওর কি সারা দিয়ে বুঝেছি ভাই এনতে জানগা, তো ইঙ্গিতে বুঝে দিয়েছি উনিও চলে গেছে। তো বাসার উপরে পাঁচতলার উপরে থাকতো, তো পুলিশ নিয়ে গেলাম, গেট ভাঙা হইলো, গেট ভাঙার পরে যেখানে যেখানে ছিল আমি দেখাই দিছি, উনিও দেখাই দিছে। তো ওইখান থেকে 36টা অস্ত্র উদ্ধার করে পুলিশ,
36টা অস্ত্র।
আচ্ছা। তো ওই 36টার থেকে 20টা দিয়ে ওনারা চালান করে দেয়,
তো বাকি 16টা
বাকিগুলো পুলিশে কি করছে বলতে পারি না।
আচ্ছা আচ্ছা।
তো আর আমাদের পাশে আমাদের সাথে তিনটা ছিলই, মোট থাকে 39টা। তো ওইগুলো দিয়ে ওনারা চালান করে দেয়, আর আমারা বলতেছে যদি টাকা না ধরে ছেড়ে দিন, তো আমি টাকা কিভাবে,
তুমি তুমি টাকা দিলে তোমাকে ছেড়ে দেবে।
আমি টাকা চাইছি 20,000। আমি বলছি আমি টাকা কই পাম? তো ওই যে ভাইয়ের বাসায় গেছে ওই ভাইয়ের বাসায় টাকাও পাইছে, হ্যান্ড ক্যাশ টাকা পাইছে, 1,86,000 টাকা পাইছে হ্যান্ড ক্যাশ দুয়ার ভাইঙ্গে। তো আমার বলতেছে 20,000 টাকা না তোর ছেড়ে দিন। ওই ভাই আবার ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে, পুলিশে ফোন দেওয়া বলছে যে ভাই আপনাকে দুইজনকে ছেড়ে দেন, টাকা পয়সা যা লাগিয়ে দিব। তো পুলিশে বলছে 5,00,000 টাকা দে, তোর জিনিসও দেওয়া দিব, ওকে দুইজনকে ছেড়েও দিব আর কি। পুলিশে যেতেছে যে টাকা নেই ওরে আটকাইব। তো 5,00,000 টাকার জায়গায় উনি 2,00,000 পর্যন্ত বলছে, তারপরও ছাড়ে নেই। তারপর আমার তো 20,000 টাকা হলে ছেড়ে দিব। তো আমার বাসায় সেদিন ব্যাপারটা জানতে পারে, তো বাসায় বলি,
মানে সেদিন জানতে পারে যে তুমি অস্ত্র বা এগুলোর সাথে জড়িত, প্রথম জানতে পারে বাসায়। হ্যাঁ। আচ্ছা।
তো ফার্স্টে আর কি আমার ভাইরে আমি আরেকজন রাখি, তো আমার বাসায় তো ফোন ছিল না তখন আর কি, ফ্যামিলি আর কি একটু উপরের দিকে উঠতেছিল আমার টাকা দিয়ে বলতে গেলে। তো ওনারা আর কি যে বাসা থাকতো ওই বাসাতে একটু ভালো বাসায় গেছে। তো এরকম ভাবে ঘরে আমার ভাইরে আমি আরেকজন দিকে আমার ভাইরে ডাকাই, তো আমার ভাই থানায় আমার ভাই আমার দিকে আর কি কান্নাকাটি করতেছে। তো তুই হ্যাঁ লিখে এমনি পরে আমি বলছি ভাই এত কিছু জানার দরকার নেই, তুই যা ওই বাইরে ক যে 20,000 টাকা দিতে তাহলে আমি বাইরাম। তো আমার ভাই যাওয়ার পরে পুলিশে বলতেছে যে যাও ভাই 20,000 টাকা নেও তাহলে ওরা ছেড়ে দিন। তো 20,000 টাকা আনছে ওই ভাই দিছে যে এবার কাজ করতাম
টাকা দিয়েছেন। আচ্ছা,
তো 20,000 টাকা আনার পরে 20,000 টাকাও রাখছে তো আমার ছাড়তেছে না। পরে আমার ভাই আমরে যা বলে ব্রেন স্ট্রোক করে। তো এইগুলো দেখা পুলিশ আর কি অনেক ই করার পরে তো পুলিশ ছেড়ে দেয় আমারে। ছেড়ে দেওয়ার পরে আমি বাসায় কারো মুখ দেখাইতে পারতেছি না, আমার বাবা আমার জন্য ব্রেন স্ট্রোক করছে, অনেক খারাপ অবস্থায় আছে। তো আমার বাবার সাথে আমি থাকি, 12 দিন থাকি সরদি হাসপাতালে, বাবার দেখাশোনা করি। এখন আমার বাবার এক সাইড অপর মাথার মজগের 3/4 নষ্ট হয়ে গেছে ব্রেন স্ট্রোক করার কারণে। তো ফ্যামিলিটা আরো আর কি অসহায় হয়ে যায়। তো আমি এবার কাজ না করার জন্য অনেক কি করি, তো আমার আম্মা আমার ভোলা পাঠায় দেয়। আমার বড় বোন এখানে থাকতো বিয়ে হয়ে যাওয়ার পরে, তো কাজ করতো শুধু আমার মাই। তো ভোলা পাঠায় দেয় ওইখান, এক সপ্তাহ থাকি, থাকার পর অনেক কান্নাকাটি করি ঢাকা আসার জন্য। তো কখন ঢাকার বাইরে যায় একদিন থাকি নেই, একদিন খেলি ওইখানেই থাকছি, তখন কষ্ট করছি। তো ওদিকে এক সপ্তাহ থাকার পর অনেক কান্নাকাটি করি, তারপর আমার বোনের জামাইয়ের মানি ব্যাগ থেকে আমি টাকা চুরি করি। আপনার লেগে আমার বাপার এই অবস্থা হ্যান তেন, তুই ভাই আমার অনেক মারে, মারা পর বলতে তোর কি লেগে আমি 20,000 টাকা দিয়ে ছাড়াইলাম, তোর লেগে আমি এত টাকা কিলে ভাঙলাম। তো ওই ভাই যে ওনাদের নিজের যে বাড়ি স্থানীয় বাড়ি সে বাড়িতেই কাজ করতো না, উনি বাড়ির থেকে অনেক দূরে দূরে আর কি বাসা নিয়ে কাজ করত। তো ওই ভাই আমার বুঝায় তারপর আমি কাজ আর কি
কাজের বাইরে এমনিতে কি করতেন, মানে উনি কি এই পরিচয় করতেন নাকি কাজের বাইরে?
এমনিতে এমনিতে কিছুই করতো না, এই কাজই করতো।
আর সবাইকে তাই জানতো যে
না, সবাই তা জানতো না, সবাই জানতো তার ব্যাপার আর কি, ট্রাক আছে, সিএনজি আছে, তো ওইগুলোর টাকা উনি উঠায়, সবাই এটা জানতো। কিন্তু ওগুলোর টাকা তো ওনার বাপই উঠায়।
আচ্ছা,
তো ওনার ফ্যামিলি সবাই জানতো যে উনি এগুলো করে।
আচ্ছা আচ্ছা।
তো ওই ভাই আমার অনেক বুঝাইতেছে যে আমি, তারপর আমি বলতেছি যে না ভাই আমি পারুম না, ভাই পারুম না। তারপর ভাই বলতেছে আচ্ছা যাই লাস্ট একটা কাজ কর, আর করা লাগবে না। তো এই মালিবাগ আবুলের দিকে পাঠাইল। তো পাঠানোর পর সেই দিন কেউ ধরা আর কি ধরা পড়ে যাবে এরকম অবস্থা। তো
সেদিন অস্ত্র নেই আবার?
হ্যাঁ, সেদিন সেদিন একটাই ছিল। তো নিয়ে আইসি মালিবাগ আবুলের সামনে যে ফ্লাইওভারটা আর কি, ব্রিজটা, ওভারব্রিজটা, সে ওভারব্রিজের সামনেই তো পুলিশ আর কি মানুষের ব্যাগটা চেক করতেছে। তো আমার ডাক দিল, ডাক দিয়ে বলতেছে কই থাকো? আমি বলতেছি আঙ্কেল আমি থাকি এসে জোরাইন। জোরাইন কোন জায়গায়? আমি ক্যান্ডারি রেল স্টেশনের পাশে ভন্ডিগড় নামার একটা এলাকা আছে, সেখান থেকে ওইখানে আইসো কেন? আঙ্কেল এমনি ঘুরতে ঘুরতে আসা পড়ছি, বল তুমি কি করো? তখন তো আমি পড়াশোনা করতাম না, কিছু করতাম না। তো পড়াশোনা ছাড়ছি 2 বছর হয়ে গেছে। তো আমি মিথ্যা কথা বললাম, আঙ্কেল আমি পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ো? 6 পড়ি। স্কুলের নাম জানতে চাইল। তো যে স্কুলে পড়তাম সেই স্কুলের নাম বললাম। তো পরে বলতেছে কোন দিক যাইবা? আমি বলছি আঙ্কেল এদিকে সামনে বলতে যায়, তারপর আইসা পড়ো। পরে বলতো তুমি কি হাঁটতে হাঁটতেছ আর কি? আমি তাইছি গাড়ি দিয়ে মালিবাগে এসে নামছি। তো মালিবাগের থেকে এতটুকু জায়গা হাইটাইছি, আর শৈলীর এরকম অবস্থা ছিল খেলাধুলা করে, তো তারপর ওইখান থেকে ওনার বাসায় গেছি, বাসাতে নিয়ে আসি। তো আর কি বুঝাই যাচ্ছি আর কি, আমি অনেক পরিশ্রম করে আছি, হাঁটতে হাঁটতে আছি। তো বলতে তুমি হাঁটতে হাঁটতেছো? আমি হ্যাঁ আঙ্কেল। যাবা কিভাবে? আঙ্কেল হাঁটতে হাঁটতে চলে পরে বলে গাড়ি ভাড়ার টাকা আছে? আমি হ্যাঁ আঙ্কেল আছে। তো এমন সময় আর কি ওই দিকের এক অস্ত্র ব্যবসায়ী হোটেলের সামনে এসে দাঁড়া, মাঝে হোটেলের সামনে, ওনার কাছে আমি যেতেছি মূলত। তো ওনারে ধরে, ধরার পরে উনি বলতেছে যে, ওনারে ধরে জিজ্ঞাসাবাদ করতেছে, তুই দেখি কি লেগাইছস আর কি নানার কাছে। পরে উনি বলে যে একজনে জিনিস দিতেছে, ওনাতে নিতে আইসি, সত্য কথা বললা দে। পরে বলে ওই ছেলেটার নাম কি? পরে বলতেছে ছেলেটার নাম কি জানি না, কিন্তু ওর সবাই ডাকে নেপাল বললা, কিন্তু আমি তো পুলিশের কাছে বলছি আমার নাম সেলিম। তো আমি বুঝতে পারছি যে ওনার কাছে দিতে আইছিলাম। পরে আমি ওইখান থেকে দৌড় দিই পুলিশের সামনে থেকে।
আচ্ছা, পুলিশের সামনে থেকে দৌড় দিয়ে দাও?
হ্যাঁ।
আচ্ছা,
তো আমার পিছে পিছে পুলিশ দৌড়াইতেছে, তো পুলিশের সাথে কনস্টেবল কয়েকজন দৌড়াইতেছে, ওই লোকটারে ছেড়ে দিয়ে ওরা আমার পিছে দৌড়াইতেছে। ওরা বুঝতে পারে যে আমি এটা নিয়েছি। তো দৌড়াইতেছে, আমি আবুল হোটেলের পিছনে একটা গলি আছে, ওই গলির ভিতরে যা একটা মসজিদের ভিতরে ঢিকা পড়ি। তো মসজিদের ভিতরে ঢিকা, হাত মুখ দিয়া ফ্রেশ হয়ে নামাজ পড়তে দাঁড়া পড়ি। তো এমনি আর কি, তখন আসর আজান দিছিল, তো আসরের নামাজটা এখানে পড়ি। তো পরার পর নামাজ পড়ে বের মসজিদের ভিতরে বসে আমি ফোন দিছি যে, ভাই যে লোকের আইব ওই লোকে তো পুলিশের কাছে ধরা খেতে, আমারও ধরছিল, আমার আমি ওইখান থেকে ধরা পালাইছি, আমি ভাই কি করুম? তো বলতেছে যে কি করবি মানে তাহলে কেমনি কি? তারপর আমি কই তাহলে এটা নিয়ে কেমনি আমি কেমনি দাঁড়া ফোন দিয়ে দিই। পরে ওই লোকের তো ছেড়ে দিছে। পরে ওই লোকে বলতেছে কই? পরে বলতেছে যে আবুল হোটেলের পিছে যে গলিটা, গলির ভিতরে একটা মসজিদ আছে হাতের বাম দিকে, ওই মসজিদে। পরে আমি বল, পরে আমি ফোন দিয়ে বলছি যে ভাই ওনার আবুল হোটেলের সামনে দাঁড়িয়ে বলেন, উনি যে নাচি না, আমি আবুল হোটেলের সামনে আইতেছি। তো আবার আমি আসছি, পুলিশ আবার ওইখান থেকে চলে গেছে, তখন পুলিশ এখানে নাই, পুলিশ আমার খুঁজতে বেরিয়েছে। তো আমি ওইখানে এসে ওনারা পাই, ওনারা তো আমি চিনতে পারছি ইউনি লোক। তো পরে উনি আমার নিয়া সামনে দিয়ে গেল যে একটা চিপা গলির ভিতরে ঢুকলো। ঢোকার পরে বলতেছে কো বই কো, ওকে ভাই বই কো মরে, কয় বই বাইর কর। পরে ওনারা তো বই দিলাম, হ্যাঁ। পরে উনি আমার ১০০ টাকা দিল, দিয়ে বলতেছে এটা তোর বকশিস তুই যা। তো আমার তো উদিকতে তো ভাড়ার টাকা দিয়ে পাঠাইতো, উদিকতে তো আমার খরচার টাকা দিত। তো উনি এক্সট্রা ১০০ টাকা দিল, তো দেওয়া বলতেছে যা। পরে আইসা বললাম ওইখান থেকে।
আচ্ছা, এই যে তোমার এই কাজগুলো তুমি করছিলে এতদিনে, তুমি তো মোটামুটি বুঝেই গিয়েছিলে যে এটাই তোমার, কিন্তু তোমার কি করতে ভালো লাগছিল? বা তুমি তোমার কখনো, যেমনটা তুমি বলছিলে যে যখন বাবা মা সবাই জানলো, তাদেরকে হেও করতে শুরু করলো, তখন তুমি আস্তে আস্তে সরে এলে সেই কাজ?
হ্যাঁ ভাই, সেখান থেকে সরে এলাম।
তো কতদিন আগে তুমি সরে এলে?
১-১.৫ বছর।
আচ্ছা, এখন এই যে তুমি সরে এলে, এজন্য কি তোমার কোন ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে, বা সেই ভাই বা আরো যারা আছে তারা কি তোমার তোমার সাথে কোন ধরনের যে ভয়টা তুমি এর আগে পেতে, সেই রকম কোন কিছু কি তোমার কাজ করছে কিনা, মানে তারা কোন ধরনের হুমকি ধামকি বা কোন এরকম কোন সমস্যার মাঝখান থেকে যাচ্ছে?
না ভাই, এরকম কোন সমস্যা নেই, কিন্তু ওই ভাই চাইতেছে যেন আমার একটা কোনো ক্ষতি হোক।
আচ্ছা,
তো ওই ভাই আর কি আমার পিসের কি উইঠা বেড়া লাগিয়ে আছে বলতে গেলে।
আমরা জানি না যে নিশ্চয়ই বিধাতা তোমার প্রতি দয়ালু হবেন এবং তুমি সেই বিপদের জায়গা থেকে অবশ্যই ফিরে আসবে। আমি আরো কিছু ছোট ছোট বিষয় তোমার কাছে আসলে জানতে চাই, যে অস্ত্রগুলো যে পরিবহন করা হতো, তুমি যখন যখন বহন করা হতো অস্ত্রগুলো, তুমি যখন বললে যে বুকের ভেতরে টেপ দিয়ে রাখা হতো বা এরকম এরকম, আর কি কি উপায়ে আসলে এগুলোর এরকম আনা নেওয়া হতো?
আরেকটা উপায় আমি যেটা দেখছি, সিরাজগঞ্জ থেকে আনছে। তো আমি তো এগুলো কখন আনতে যেতাম না, আমার কাজ শুধু ঢাকার ভিতরে বোঝার করা। তো সিরাজগঞ্জের তো ওইটা আর কি সেদিন আমার পাঠাইছে এগুলো আর কি আমার বোঝার জন্য আর কি, যেন আমি এই ব্যবসাটা বুঝি, ওনার পরে যেন আমি ধরতে পারি, ওনার পরে এই ব্যবসাটা আমি করতে পারি। তো উনি আমার পাঠাইছে ওনার লোকদের সাথে, যে ওনার তিনজন লোক ছিল, তিনজনের সাথে আমারও পাঠাইছে, আমরা চারজন এখান থেকে যাই সিরাজগঞ্জ। যাওয়ার পরে ওইখানে জায়গাটা আমি ঠিক মতো চিনি না, এখানে একটা বাসায় যায়, বাসায় যাওয়ার পরে তুই বাসায় আমার রাখে, রাখার পরে উনার আর কি ওইদিকে আর কি কোথা থেকে যেন নিয়ে আসে পাঁচটা মিষ্টি কুমড়া নিয়ে আসে, বড় বড় পাঁচটা মিষ্টি কুমড়া নিয়ে আসে। তো মিষ্টি কুমড়াটার ভিতরেই চারটা করে অস্ত্র,
আচ্ছা আচ্ছা,
তো চারটা করে অস্ত্র মিষ্টি কুমড়ার ভিতরে কিভাবে ওনারা ঢুকাইছে এটাও জানি না, সম্ভবত কাইটাই ঢুকাইছে। তো ওইটা আবার এমন ভাবে লাগাইছে আর কি বুঝে যেতেছে না। তো ওই পাঁচটা মিষ্টি কুমড়া নিয়ে আসে, পরে আমি বললাম যে ভাই আমার না নিয়ে যেতে গেছিল, আমার না দেখিতে গেছিল কেমনি কেমনি জিনিস ভালো না খারাপ আসল না নকল আমি দিই খানু, তোকে তোর এত কিছু আমি বুঝা লাগবো না, তুই বড় এলো তারপর বুঝিস, আর অনেক দিনই তো সামনে পড়ে আছে। তো পরে আর আমার দেখেনি, পরে ওনারা আমি ফোন দেওয়া বলি ভাই আমার তো নেয় নেই ওনারা জানিয়ে আইসে, তো উনি ওনাদের বকাবকি করে যে পরে শিখাইতে পাঠাইছি তুমি আর এরকম করলাগে। তো এখান থেকে আসি, আসার পথে তো নদী পথে আর কি একটা পুলিশ স্প্রিং বোর্ড আছে, তো আইসা ওনারা আমাদের ট্রলারে উঠে, তো নদী দিয়ে নিয়ে আসি শ্যামবাজার রাস্তাছি, তো ওনারা আমাদের ট্রলারে উঠে, উঠার পরে মিষ্টি কুমড়া দেখে, তো ফুলকপি দেখে আর আরো শাকসবজি দেখে অনেক পদের। তো দেখার পরে বলতেছে রে কই যাইব, আমরা বলতেছি শ্যামবাজার যাইব, পরে আর কি যে লোকের একটা লোকের আমার চাচা বানাইছি, চাচা বলে ডাকতাম আর কি। তো আমি বলতেছি কাকা এটি আমরা কই নিয়ে যাবো শ্যামবাজার না, ওরা কে পরে আমার আর কি ওই লোকগুলো বলতেছে আর কি পুলিশের লোক হইব, তোমরা বলতেছে যে তুমি কি করো বাবা, আমি আঙ্কেল আমি পড়াশোনা করি, কোন ক্লাসে পড়ো, সেভেনে পড়ি, সেভেনে পড়ো, আমি আঙ্কেল পরে বল থাকো কোথায়, আঙ্কেল আমি হাসনাবাদ থাকি, হাসনাবাদ থাকি ইকুরিয়া থাকি, হাসনাবাদ ইকুরিয়া, তো বলছি ইকুরিয়া কোন জায়গায়, ইকুরিয়া স্ট্যান্ডেই থাকি।
আচ্ছা,
তো আমার আর কি ওইগুলো আমরা নিয়ে আসবো ইকুরিয়া, ইকুরিয়া স্ট্যান্ডে নিয়ে আসবো। তো এখান থেকে শ্যামবাজারে যখন আসি ওনারা তো ওইখান থেকে ওনারা সবজি দেখা আর বেশি একটা চেকটেক করে নেই, আর আশেপাশে দেখছে আর কি যেসব জায়গা ফাঁকা ওইসব জায়গা আর কি দেখছে, দেখে ওনারা ওনাদের ফটোটা ওনারা চলে গেছে। তো আমরা শ্যামবাজার আসার পরে শ্যামবাজার থেকে আরেকটা নৌকা নিই, সেই নৌকাতে আমরা পুস্তকলা আসি, পুস্তকলা ব্রিজের নিচে আসি, আসার পরে তো একটা ভ্যানে কইরা ওইগুলো নিয়ে যাই ইকুরিয়া স্ট্যান্ডে। তো ইকুরিয়া স্ট্যান্ডের থেকে যে লোকের কাছে ওইগুলো দিব ওই লোকের ভাই ফোন, আমি ভাইয়ের ফোন দিচ্ছি, তো ভাই লোকের ফোন দেয় বলতো ওরা ইকুরিয়া স্ট্যান্ডে আইসে। ইকুরিয়া স্ট্যান্ডে আসার পরে ওই লোক আইলো, আর একটা ভ্যান নিয়ে আইলো, ওই ভ্যান গাড়িতে করে ওইগুলো নিয়ে গেল। তো কোথায় নিয়ে গেল ওইগুলো আমার দেখায় নেই। তো পরে ভাই বলতো তোরা আইসা পর, পরে আইসা পড়লাম ওইদিকে সিএনজিতে, এপার আইলাম সিএনজিতে, আসার পরে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে গুন্ডিগড় পাইপ রাস্তা গেলাম, পাইপ রাস্তা থেকে তো বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে উনি আবার ফোন দেওয়া বাসায় ওনার বাসায় নিছে আমার আর কি, আমার বাসায় উনি থাকতে দিত না।
আচ্ছা, আসলে আমরা এই ঘটনাগুলো শুনছিলাম এবং আমি বুঝতে পারলাম যে প্রতিটা ঘটনাই কিন্তু যখন আমরা অন্ধকারের গল্পে এখানে সেরকম কথাগুলো বলি অনেকগুলো বিষয় খুব কমনলি চলে আসে। প্রথমত সে শিক্ষার অভাব কিংবা দারিদ্রতার যে বিষয়টা, কিংবা একেবারে ছোটবেলায় যে উশৃঙ্খল জীবনযাপন, কিংবা আশপাশের পরিবেশ, সেই পরিবেশে অনেক সময় সমাজের প্রভাবশালী প্রতাপশালীরা যারা মুখোশধারী আসলে ঢালাভাবে সবাইকে বলা হবে না, কিংবা সামাজিক অবস্থা আবার টানা পড়েন এবং খুব বিভিন্ন অপরাধী সে নিজে না হতে চেয়েও সেই গডফাদারদের কর্তৃক ব্যবহৃত হওয়া, এরকম ঘটনাই কিন্তু হরহামেশা করছে। আমার মনে হয় সেলিমের ক্ষেত্রে তার বিকল্প কিছুই ঘটেনি। মনে পড়ে যাচ্ছে উদয়ের কথা, মনে পড়ে যাচ্ছে আরো বেশ কিছু কথা, যে ঘটনাগুলো আমি যদি এই নাম বা চরিত্র কিংবা সেই স্থানগুলোকে তুলে ফেলি শুধুমাত্র সেই ঘটনার মূলে মূলে চলে যাই, তাহলে আমার কাছে মনে হবে যে আসলে ঘটনার সূত্রপাত বা সবকিছু একটি। এখানেও দেখুন সেলিমকে সেই একইভাবে এলাকার একটি বড় ভাই কাছে ডেকে নিয়ে তাকে কতখানি ভালোবাসে, তার পরিবারকে প্রতি সপ্তাহে 2,000-3,000 করে টাকা দিচ্ছে, যে পরিবারটা একেবারে চলতেই পারে না সেই পরিবারটা ধীরে ধীরে উন্নতি লাভ করছে। যে ছেলেটা মাত্র ক্লাস ফোরে পড়ে তাকে পড়াশোনা বন্ধ করে দিয়ে তাকে বই অন্য নামে বই মানে অস্ত্রকেও যখন বই বলা হয় আসল বই সত্যিকারের জীবনের যেটা হাতিয়ার সেই সেই বইকে বা সত্যিকারের প্রকৃত বন্ধুকে সরিয়ে দিয়ে অস্ত্র নামের বই ঢুকিয়ে দেওয়া হয় তার ব্যাগে এবং তাকে পাঠানো হয় বিভিন্ন জায়গায়। তাকে সেই ক্লাস ফোরে বসেই রিমান্ডের অমানসিক নির্যাতন সহ্য করতে হয়। যখন তাকে দেখে স্বাভাবিকভাবে একটি শিশুকে দেখে আদরে বুকে জড়িয়ে নেওয়ার কথা তখন তাকে জিজ্ঞাসাবাদ কিংবা সেই লাঠির বাড়ি কিংবা এরকম একটি সময়ের মাঝখান থেকে যেতে হয়। আবার সেই ভাইয়ের ভয়ে সে এত মানসিক অত্যাচার কিংবা শারীরিক অত্যাচার রিমান্ডের মতো অত্যাচারের পরেও মুখ খুলতে ভয় পায়, পাছে না সে আমার পরিবারের কোনো ক্ষতি করে ফেলে, পাছে না আমাকে সে কোনো ধরনের ক্ষতি করে ফেলে, এরকম ভয়টা যে বয়সে তারা আসলে খেলবার কথা, যে বয়সে তারা আসলে স্কুলে গিয়ে সেই বিষয়গুলো নিয়ে কিংবা বাবার কাছে আবদার করবার কথা, বাবা আমাকে এটা এনে দাও ওটা এনে দাও, সেই বিষয়গুলো আসলে হয় না। নাটক সিনেমা গল্প উপন্যাসে আমরা অনেক সময় ধরনের ঘটনা দেখি আর ভাবি হায় এটা নাটক সিনেমাতেই সম্ভব, কিন্তু সিনেমা জীবন যে আসলে সিনেমার থেকে অনেক বেশি সিনেমাটিক, জীবন যে বা বাস্তবতা যে আসলে কত বেশি সিনেমাটিক বলবো বা কিংবা কি বলা উচিত সেটা আমরা হয়তো এই অন্ধকারের গল্পের স্টুডিও বা এই লাইভ জায়গা না থাকলে বুঝতে পারি না। আমি সেলিমের ক্ষেত্রে একটা কথাই বলবো যে সেলিম যেমনটা বলছিল যে এই মুহূর্তে আমার ভয় হচ্ছে সেই ভাই এখনো আমার পিছনে লেগে আছে, কারণ সেই ভাই তো জানেন যে এই ছেলেটি ধীরে ধীরে বড় হচ্ছে এবং সে আসলে তার সমস্ত কর্মকাণ্ডের কথাবার্তাগুলোই জানেন এবং তাকে সেই জায়গা থেকে একটা মানসিক চাপে রাখা কিংবা তাকে সবসময় চোখে চোখে রাখা কিংবা সেই ক্ষতি করবার চেষ্টাটাই তো বলবো আমি, সেই জায়গাটা সবসময় অব্যাহত থাকে। আমরা শুধু সেলিমের জন্য এই কাজটাই বলতে পারি বা এটাই চাইতে পারি যে বিধাতা যেন তাকে সেই জায়গা থেকে সেফ রাখেন। পাশাপাশি আমরা যারা সবসময় এই মানবিক আবেদনগুলো অনুষ্ঠানের শেষের দিকে থাকে আপনারা কে কিভাবে নেন আমরা জানি না, যে সেই এই সেলিমের ক্ষেত্রে তাই বলবো যে ওর পাশে কিভাবে দাঁড়ানো যায়, কিভাবে আমরা ওকে একটু আলোর দিকে নিয়ে আসতে পারি। সবসময় আর্থিক সাহায্য বা সবকিছু দিয়ে সবকিছু হয় না, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। সেলিমের ক্ষেত্রে ব্যাপারটা তেমনও হতে পারে যে ওর এখনো সে একেবারেই তরুণ, কিশোর, এখনো সে কিশোর, সামনে যে সময়টা আছে ওর ভিতরে যে স্বাভাবিক কর্মক্ষমতা আছে কিংবা এখনো আমার মনে হয় যে ওর পড়াশোনার সুযোগ আছে, সেই সুযোগগুলোকে ব্যবহার করে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে ওকে সামনের দিকে দক্ষ করে তুলে ওর ভিতরে মানসিকভাবে সেই অপরাজ্যগতের বাইরে এসে সত্যিকারের বইয়ের আলোকে জ্ঞানের আলোকে ওকে তৈরি করে ওর সেই কার্যক্ষমতা কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে ওর জীবনটাকে গড়ে দেওয়ার মতো এরকম ভাই হিসেবে, এরকম বোন হিসেবে, এরকম আত্মীয়র জায়গা হিসেবে, এরকম মানুষ হিসেবে ওর পাশে থাকতে পারি কিনা সেই সদিচ্ছাটা থাকলে আপনার কাছে আবারও হাত তুলতে হবে আমার এবং আপনার কাছে যাইতে হবে কিংবা আপনাদের কাছে যাইতে হবে, বলতে হবে যে সেলিমের পাশে যদি দাঁড়াতে চান, সেলিমের পাশে কোনোভাবে থাকতে চান, প্লিজ লিখুন আমাদেরকে, কথা দিচ্ছি। আমরা কিন্তু প্রতিবারই বলি, অনেকেই জানতে চেয়েছেন যে এর আগে যখন আমরা রেসপন্স করেছি অনেকের ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে, একটুখানি সময় ধৈর্য ধরুন, প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, আমরা সেই প্রক্রিয়ার মাঝখান থেকে যাচ্ছি, হুট করে একদিন দুদিনে তিন দিনে সবকিছু হয়ে যায় না, নানান ধরনের পারিপার্শ্বিকতা বা অনেক কিছুই থাকে সেই জায়গা থেকে বের করে এবং যারা আমাদের সাথে যোগাযোগ করছেন অনেক আসলে মানুষ হিসেবে আপনারা কতটা বড় মানুষ হিসেবে আমাদের ভিতরে যে সত্যিকারের প্রত্যেকের ভিতরে যে একটা মানুষ আছে সেটা আমরা অ্যাটলিস্ট এই অনুষ্ঠানটা করতে এসে হারে হারে টের পাচ্ছি এবং অনেক সেই ফলপ্রসূ ঘটনাগুলো বা আমরা তিতলির কথা বলতে পারি, আমরা শরীফের কথা বলতে পারি বা এরকম আরো অনেক ঘটনাগুলো আছে, যে ঘটনাগুলো নিশ্চয়ই কথা দিচ্ছে আপনাদেরকে এই মাইক্রোফোনের সামনে উপস্থাপন করা হবে যে কি হলো যাদের ক্ষেত্রে এরকম এর আগে আমরা বলেছি কিংবা যাদের ক্ষেত্রে সেই ঘটনাগুলো এসেছে। খানিক বলতে চাই যে খানিকটা সময় কিংবা আরো কিছুটা সময় হয়তো অপেক্ষা করতে বলবো আপনাদেরকে, আমরা সেই প্রক্রিয়া নিয়ে কাজ করছি অন্ধকারের গল্পের টিম। আমি সেলিমকে আজ খুলে অফিসিয়ালি আমাদের মাইক্রোফোন থেকে বিদায় জানাচ্ছি কিংবা হয়তো আরো দু একটা কথা প্রয়োজনে আমরা বলতে পারি, তবে মনে করিয়ে দিতে চাই অন্ধকারের গল্প আজ 50তম পর্ব পার করছে এবং সেইগুলো নিয়ে আমরা অনেক ধরনের কথা বলেছি, আপনাদের কথাগুলো শুনতে চেয়েছি, আপনাদের কিছু কিছু কথা আমরা অবশ্যই শুনতে চাই। কিছু যারা বলেছিলাম যে অনেক রাত আসলে হয়ে গেছে, এখন মাঝ রাত হয়ে গেছে, আমরা লিসনার যারা আছেন তাদেরকে হয়তো আজ আর ফোনে আমরা নেব এবং তাদের সাথে কথা আমাদের হবে এই রাতে যারা জেগে আমাদেরকে শুনছেন। তার আগে আমি খুব এই মুহূর্তে আনন্দের সাথে আসলে বলতে চাই বা আনন্দের সাথে জানাতে চাই যে এই মুহূর্তে যে মানুষটি আমার সাথে মাইক্রোফোনে এসেছেন কিংবা স্টুডিওতে বসেছেন, আসলে যার হাত ধরি কিংবা যার মগজ থেকেই এই আইডিয়াটা আসা এবং এরকম একটি চ্যালেঞ্জিং আইডিয়া যে প্রতিটা পর্বে এরকম করে অপরাধ জগতের একজন করে মানুষকে সামনে নিয়ে আসা সেই সেই মানুষটা যাকে আসলে আমরা অফিসিয়াল ভাষায় বা আমরা বলে থাকি যে প্রডিউসার কিংবা প্রযোজক, যাকে সে বলে না কেন, অন্ধকারের গল্পের সেই পিছনের আমি নির্মাতাও বলতে পারি কিংবা স্বপ্নদ্রষ্টাও বলতে পারি, যাই বলি না কেন, সাদিক সামি, তাকে মাইক্রোফোনে নিতে চাই। সামি ভাই,
ইভান ভাই কেমন আছেন? অনেকটা সময় পার করে আমরা কিন্তু এই মুহূর্তে
অনেকটা
সময় লাইভে আছি।
হ্যাঁ, এবং আমি বলি যে একটা বেজে 33 মিনিট, আর একেবারেই মাঝরাত। সামি ভাই, আমরা এর আগেও নানানভাবে আসলে তার কথা শুনেছি, সেটা প্রয়োজনে বা বিভিন্নভাবে, কিন্তু ওই যে বললাম না যে যে মগজ থেকে আইডিয়াটা আসা এবং সেইভাবে আরো অনেকগুলো মানুষকে একত্রিত করা সেই আইডিয়ার ছায়াতলে এসে এবং সবাইকে নিয়ে একসাথে ফাইনালি কাজটা করা এবং সেটা এক থেকে শুরু করে আজ 50 এসে পৌঁছানো, সেই জার্নিটা নিয়ে আসলে আমি অ্যাজ প্রডিউসার আমি সামি ভাইয়ের কাছ থেকে জানতে চাই। সামি ভাই, একদম শুরুর কথা যদি বলি যে যখন অনুষ্ঠানটার আসলে কনসেপ্টটা কিভাবে এলো, কেন আপনি ভাবলেন যে এটা করবো?
আসলে আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ লিসেনারদের কাছে, যে রাত এখন প্রায় অনেকটাই গভীর এবং আমরা যদি বলতে চাই যে মাঝরাত এই সময় আসলে আমার কথা বলাটা আসলে কতটা আসলে লিসেনারদের কাছে কতটুকু গ্রহণযোগ্য
শুনতে চাই আপনার কথা, এবং আজকে আমরা যেটা বলছিলাম যে সারপ্রাইজ হিসেবে ব্যাপারটা রয়ে যাবে, কারণ এই কথাগুলো আমার মনে হয় যে অনেক মানুষের প্রাণীর কথা যে শুনতে চায় তারা কিভাবে এটা হলো বা আরো কিছু।
আসলে প্রথম থেকেই আমরা যেটা চাচ্ছিলাম যে আমি সবসময় চাচ্ছিলাম যে পেছন থেকে কাজ করে, এবং আমি চাচ্ছিলাম যে সবসময় প্রথমে আসে বা একটু সামনের দিকে আমি কখনো আসতে চাচ্ছিলাম না, সরি, মানে একটু পেছন থেকে কাজটা করে এবং কাজটাকে আসলে উঠিয়ে নিয়ে আসার জন্য কতটুকু এবং কোন দিক থেকে, এবং একদম প্রথম দিকে আসলে এই প্রোগ্রামটি করার জন্য যেমনটা আপনি বলছিলেন যে আমাকে যতটুকু ক্রেডিট দিচ্ছিলেন আমি আসলে ততটুকু ক্রেডিটের যোগ্য আসলে আমি নই। এই প্রোগ্রামটি আসলে আমি আসলে উদারচিত্তে আসলে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই স্টেশনের একটু হাকিম স্যার, ওনাকে একটু ধন্যবাদ দিতে চাই। ওনার সঙ্গে সর্বপ্রথম আসলে আমার এই শেয়ারিংটা হয় যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই, প্রচুর চ্যালেঞ্জিং, এবং ওনার কিন্তু প্রথমে একটি কথা ছিল যে আমরা কি আসলে প্রোগ্রামটি টেনে নিয়ে যেতে পারবো কিনা এবং প্রোগ্রামটি আসলে কতদূর পারবো বা আমরা কি গেস্ট পাবো কিনা বা একটি প্রোগ্রাম হয়তো বা তিনটি বা দশটি প্রোগ্রাম পরে কি আসলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে কিনা, এমন একটি শঙ্কা কিন্তু ছিলই একদম প্রথম থেকেই ছিল যে আমরা আসলে দশটি প্রোগ্রাম পরেই কি আসলে পারবো কিনা, স্বাভাবিক, এবং সেই চ্যালেঞ্জটুকু আসলে আমাকে নিতে হয়েছে যে আমরা আসলেই পারবো এবং আমরা পারি, এবং তার প্রমাণ হয়তো আমরা এই আজকের যে 50তম প্রোগ্রাম তা সেটি আসলে প্রমাণ করে যে আমরা আসলে পেরেছি। এটি আসলে একা আমার ক্রেডিট না, আমাদের একটি পুরো টিম কাজ করেছে, বেশ লম্বা একটি টিম, আমরা হয়তোবা মাত্র কয়েকজনের নাম আমরা বলি, যেখানে আমরা জান্নাতুল ফিরদৌস পোনাপার কথা বলি, আর এই মাত্র কিছুদিন আগে আমাদের সঙ্গে থেকে মানে আমাদের টিম থেকে কিছুদিন আগে অফিসিয়ালি তারেক আহমেদ ও আসলে চলে গেছে, ও অন্য একটি সংগঠনে ও যোগ দিয়েছে, অন্য একটি নিউজ সাইটে, নিউজ বাংলাদেশ, ওখানে এবিএম আসাদুজ্জামান। আর মঈনের কথা তো বিশেষ করে বলতে চাই যে আসলে মঈন কিন্তু আমার সঙ্গে আমার এই জার্নিতে যে প্রথম থেকে আসলে আরো আরো বেশ কয়েকটা অনেক বড় টিম ছিল, এবং এটা কিন্তু সময়ে সময়ে আসলে চেঞ্জ হয়, দেখা যাচ্ছে যে মানে আমি যে বলতে চাই যে অ্যারাউন্ড 20 জনে আসলে একটা টিম ছিল আমাদের একদম প্রথম দিকে, টিমটা অনেক বড় কিন্তু সবার নাম আসলে কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম না, অনেক কারণে আমরা নামগুলো বলি না এবং তারাও চান না আসলে নামগুলো বলা হোক। এই 20 জনের একটি টিম প্রথম থেকে কাজ করছিল এবং প্রথম 10টি প্রোগ্রাম আমরা যখন করি এই টিমটি ছিল, তারপরে কয়েকজন আবার এই টিম এখান থেকে আবার চলে যায়, তারপরে আবার মঈন আসে এখানে, আসাদুজ্জামান ও আবার জয়েন করে, শিপনাপা আমাদের সঙ্গে আবার জয়েন করে, তখন আবার নতুন একটা ডাইমেনশন, নতুন একটা মোড় নেয় যে আমরা আসলে আবার আরো কিছু করা যায়। কিন্তু আমাদের এই টিমের মধ্যে সবচেয়ে বড় বিষয় যে আমরা টিমে আসা যাওয়ার মাঝখানেও আমরা একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যে প্রোগ্রামের কোয়ালিটি যাতে কখনোই ফল না করে, সেই বিষয়টাতে আমরা প্রথম থেকেই খুব কনসাস ছিলাম এবং প্রথম থেকে সচেতন ছিলাম। আমরা চেষ্টা করেছি যে একটি প্রোগ্রাম নিয়ে এমনও দিন হয়েছে যে আমাদের রোববারের প্রোগ্রাম আমরা রোববার দুপুর পর্যন্ত আমরা কিন্তু শিওর ছিলাম না, তিনটি প্রোগ্রাম আমাদের হাতে ছিল, তিনজন মানুষ আমাদের হাতে ছিল, আমরা আসলে কাকে নিব শেষ পর্যন্ত অনেক আমাদের নিজেদের মধ্যে প্রায় সময় আমাদের মধ্যে কিন্তু আসলে রাগারাগি হয়। আজকে আমি বলতে চাই যে বিশেষ করে মঈনের সঙ্গে কিন্তু আমার প্রায় এই একটা দ্বন্দ্ব হয় যে মঈন বলে এটা এই গেস্ট আনতেই হবে, তখন আবার আমি বলি না এটা কোনোভাবে এটা করা যাচ্ছে না, কারণ এটা আমাদের সঙ্গে যাচ্ছে না। অনেক এরকম তর্ক বিতর্ক করতে করতে দেখা যায় শেষ পর্যন্ত রোববার দুপুর পর্যন্ত এরকম অনেক সময় হয়েছে, কিন্তু রোববার বিকেলে আমরা আসলে একটা ফাইনাল সিদ্ধান্ত নিই। এবং আমরা আসলে যে সিদ্ধান্তটি নিই টিম ওয়ার্কে, একটি সিদ্ধান্ত, অনেক তর্ক অনেক সিদ্ধান্তের পরে যে সিদ্ধান্ত আমরা আসি ফাইনালে, যে গেস্টকে আমরা আনি, আমরা আসলে সাকসেস, যে এই কারণে আসলে আমাদের সাকসেস স্টোরি এটাই যে আমরা সবাই সবার কথাগুলো শুনি এবং একজন আরেকজনকে খুব বেশি প্রাধান্য দিই। আমরা একজন আরেকজনের কথাগুলো খুব সুন্দর করে শোনার চেষ্টা করি এবং একজন আরেকজনের কথাগুলো যখন খণ্ডাই তখন আমাদের অনেকগুলো যুক্তি থাকে। এই যুক্তি এবং একজন আরেকজনের চেষ্টা, সবচেয়ে বেশি শ্রম, সবচেয়ে বেশি একজন মানুষকে যখন আমরা গেস্টকে আনি, আমরা কখনোই গেস্টকে বলি না যে আপনি খুব শুদ্ধভাবে কথা বলতে হবে, আপনার মতো কথা বলতে হবে। আমরা চাই যে গেস্ট তার মতে কথা বলুক। এই প্ল্যাটফর্মে যে আসে সে আসলে যে কোনো একটি শ্রেণীর একটি মানুষ, সে তার মতে কথা বলুক।
এক্স্যাক্টলি তাই। এবং সেমি ভাই, এই যে বিষয়গুলো বলছেন যে টিমের কথা বারবারই আপনি বলছিলেন, যে আমি আর একটা বিষয় অ্যাড করতে চাই যে সেই প্রক্রিয়াটা বা সেই উদ্দেশ্যটা সবচেয়ে পরিপূর্ণ হয় যখন যারা আমাদেরকে শুনছেন এই মানুষগুলো যখন আমাদের সাথে থাকেন। এবং আসলে 90% কৃতিত্ব বা 90% সবকিছুই আসলে আমি তাদেরকে দিতে চাই, কারণ তাদের কারণেই তাদের ভালোবাসা।
আমি আসলে পুরো কৃতিত্বটা তাদেরকে, কারণ আমরা আসলে একটি প্রোগ্রাম উপস্থাপন করি, আমরা চেষ্টা করি, কিন্তু আসলে এই প্রোগ্রামটি কতটুকু সাকসেস হয় পুরোটি তাদের উপর। আজকে যারা শুনছেন এই মুহূর্তে তারাই কিন্তু এই সাকসেস স্টোরি। তারা যদি আসলে এই প্রোগ্রামটি পছন্দ না করতেন, কারণ একটি প্রোগ্রাম খুবই কষ্টসাধ্য এবং মোটামুটি ব্যয়বহুল একটি প্রোগ্রাম, আমরা যতটুকু ডাইমেনশন
বলতে পারি অনেক বেশি চ্যালেঞ্জিং,
অনেক বেশি চ্যালেঞ্জিং, মানে শুধু চ্যালেঞ্জিং না, আমি সেই গল্পগুলো বলবো যে অনেক জায়গা থেকে আসলে আমাকে কিন্তু অনেক সময় হুমকির কথা আমাকে শুনতে হয়েছে। মানে আমার কাছে অনেক ফোন এসেছিল যে এই প্রোগ্রামটি আপনারা করবেন না, এই প্রোগ্রাম ইভেন আমরা এমনও হয়েছে যে একটি প্রোগ্রাম নিয়ে আমরা কিন্তু আমাদেরকে উকিল নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছিল।
সেই প্রক্রিয়াগুলো শুনবো যে যাদের কথা বলছিলাম, যে আমি শুরুতে বলি যে আমরা বারবারই কথা দিই যে আপনাদের সাথে আমরা বেশিরভাগের সাথে আমরা কথা বলবো, আমাদের মন বলে যে প্রত্যেকের সাথে আমরা কথা বলি, আপনাদের প্রত্যেকের সাড়া দিই আমরা, প্রত্যেকের আমরা ডাকি আমরা সাড়া দিই, কিন্তু সেটা আসলে বাস্তবতার জায়গা থেকে হয়তো সম্ভব হয় না। তাই আপনাদের মাঝখান থেকে আমরা হয়তো দু চার পাঁচ জনের সাথে বা যতজন সম্ভব কথা বলার চেষ্টা করি। তেমনি একজন মানুষ আমাদের সাথে ফোনে আছেন, আমি খেয়াল করে দেখেছি যে তিনি প্রায় অন্ধকারের গল্পে তার পার্টিসিপেশন থাকে এবং এত রাত পর্যন্ত জেগে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ফোনে নিচ্ছি, তার নাম হচ্ছে জ্যোতি, আমরা তার সাথে কথা বলবো। হ্যালো, অনুষ্ঠানটা কতদিন ধরে আপনি শুনেন বা আপনার আসলে মূল্যায়ন বা বলবার কি আছে?
আমি অনুষ্ঠানটা
আচ্ছা তো কেমন লাগে বা আপনার কোন মতামত আমাদের অনুষ্ঠানকে ঘিরে আছে কিনা? আজ আমরা পঞ্চাশতম পর্ব পালন করছি,
আমার খুব ভালো লাগে এবং আমার এখানে আসার খুব ইচ্ছা, কারণ এর অন্ধকার জগতের গল্প আমার জীবনের গল্প, আমার জীবনে অনেক অন্ধকারে অনেক অনেক কথা লুকিয়ে আছে, আমি এগুলো বলতে চাই, আমি এখানে আসতে চাই, এটা আমার আশা।
অবশ্যই ইনশাল্লাহ। এই যে সাই ভাই, আমি যদি ওনার কথা ধরে বলতে চাই, এই যে ওনার কথাটা যে একটা মানুষ, আমি যদি স্বাভাবিকভাবে একটা অপরাধ করে থাকি, এটা কিন্তু খুব কঠিন হয়ে যায়, যে কোনো ভাবে হোক, সামান্য ছোট একটা অপরাধ হোক, যে আমি সাহস করে সেটা বলবো। আর এটা একটা একটা মিডিয়া এবং সেখানে পাবলিকলি লক্ষ মানুষের সামনে মানুষ এই অনুষ্ঠানটা শুনতে শুনতে তার নিজের জীবনের অপরাধের কথাগুলো বা অন্ধকারের কথাগুলো বলতে উদ্বুদ্ধ হচ্ছে, এখানে কোথাও গিয়ে কি সেই ঠিক আমি তৃপ্তি বলতে চাই না, সেই একটা একটা ভালো লাগার জায়গা, একটা যে উদ্দেশ্যে করা বা যখন আপনি চিন্তাটা করেছিলেন সেরকম একটি উদ্দেশ্য পূরণের খানিকটা তৃপ্তি ভিতরে আসে কিনা?
আসলে বিষয়টা আসলে যতটুকু সহজে আমরা বলি যে একজন মানুষ খুব সহজে কনফেস করবে, সে তার কথাগুলো বলবে যে সে তার অপরাধ করেছে, এটা কিন্তু জিনিসটা কিন্তু ততটুকু সহজ না। এবং জিনিসটা আরো সহজ হয়তো বা হতো আমাদের জন্য যদি আমরা প্রোগ্রামটি রেকর্ড করতাম, মানে আমরা যদি প্রোগ্রামটি রেকর্ড করে তারপরে চালাতাম, কিন্তু আমাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জিং তখনই যখনই একজন অপরাধীকে সরাসরি স্টুডিওতে এনে এবং সরাসরি লাইভ প্রচার করা। এই জিনিসটি আসলে যারা করেন, যারা তার পেছনে আছেন, তারা আসলে অনুভব করতে পারবেন এবং আশা করি আমাদের যারা শ্রোতা রয়েছেন তারাও কিছুটা অনুভব করেছেন, যার ফলে আসলে আমাদের এই সাকসেস স্টোরি, যার ফলে আজকে আমরা এই প্রোগ্রামটি একটি পর্যায়ে হয়তো আমরা আনতে পেরেছি এবং আমরা মোটামুটি আমরা আশা করতে পারি যে এমন একটি প্রোগ্রাম যেটি আসলে বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রি যদি এখন বলা হয় যে জনপ্রিয় প্রোগ্রামের মধ্যে আমার দিক থেকে আমি বলবো হয়তো বা একটি অন্যতম একটি প্রোগ্রাম, কারণ এর একটি আশা আমাদের অলরেডি কিন্তু আজকে পর্যন্ত আমাদের সেই নিজস্ব যে ফ্যান পেজটি রয়েছে ফেসবুকে অন্ধকার গল্পের যে ফেসবুক ফ্যান পেজ facebook.com/OG90.4 সেখানে কিন্তু আমরা প্রায় 1.5 লাখ আমাদের যারা লিসেনার রয়েছেন ফেসবুক ইউজার রয়েছেন তারা আমাদের সঙ্গে নিয়মিত কন্ট্যাক্ট করছেন, আমাদের প্রোগ্রামে আপডেট জানছেন, এটি কিন্তু একটি সাকসেস স্টোরি। তাদের সঙ্গে নিয়মিত আমাদের কথা হচ্ছে এবং তাদেরকে আমরা খুব বেশি প্রাধান্য দিই। এটি কিন্তু যে একজন মানুষ সরাসরি এসে কথা বলে ফেলবে তার অপরাধ স্বীকার করবে, এটি জিনিসটি আসলে অনেক কষ্টসাধ্য একজন মানুষকে বোঝানো যে ভাই আপনি আপনার কথাগুলো বলেন, আপনার কথার মাধ্যমে হয়তোবা 100 জন মানুষ না হোক অন্তত একজন মানুষ তো সচেতন হবে এবং আপনি যেই অপরাধটি করছেন কেউ না কেউ হয়তোবা সেই অপরাধের শিকার হতে পারত। আপনি যে এই কথাগুলো যদি আজকে বলেন তাহলে হয়তোবা অন্য কেউ এরপর থেকে এই একই ফাঁদে সে পা দিবে না। যেমন আমাদের এখানে অজ্ঞান পার্টি একজন আসছিলেন সদস্য, সে আসলে বলেছিল যে কিভাবে মানুষকে অজ্ঞান করা হয়। একজন মানুষ যখনই প্রোগ্রামটি শুনেছে আমি অনেকের অনেক ফিডব্যাক পেয়েছি যে এই প্রোগ্রামটি করার পর অনেক মানুষ সচেতন হয়েছে, তারা হয়তোবা আর কখনো এই অজ্ঞান পার্টির খপ্পরে পড়বে না। আর এরকম আরো বেশ কয়েকটি পর্ব ছিল যে আমাদের স্বর্ণ চোরাচালানের মতো পর্ব ছিল।
হ্যাঁ, এবং আমরা আসলে এবং শুধুমাত্র সেই বিষয়গুলি নিয়েও না, যেমন আমরা বাংলাদেশের খুব ন্যাশনাল অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলতে পেরেছি, আমরা আমাদের সালমান শাহর কথা বলতে পারি, আমরা অতি বিতর্কিত একটি সাম্প্রতিক ইস্যুর কথা বলতে পারি বা আরো অনেক কিছু যেগুলো আসলে দায়বদ্ধতার জায়গা,
দায়বদ্ধতার জায়গা থেকে। এবং সালমান শাহর পর্বটা নিয়ে আমি একটু বলি যে আমরা যখন পর্বটি শুরু করি এবং সালমান শাহ এই পর্বটি নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল এই কারণে যে সালমান শাহর যিনি মা নীলা চৌধুরী উনি শুধু লন্ডনে থাকতেন সেই সময় এবং ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা প্রচুর টাফ। মিডিয়ার অনেকে ওনার সঙ্গে চেষ্টা করেছেন এবং সরাসরি 3 ঘন্টা কথা বলা, এটি আসলে আরো বেশি কষ্টসাধ্য একটি ব্যাপার ছিল এবং উনাকে কনভিন্স করা। আসলে ওনার সঙ্গে আমি প্রায় 3 মাস ওনার সঙ্গে কন্টিনিউ আমি যোগাযোগ করার চেষ্টা করেছি সিলেটে সালমান শাহর মামার বাড়ি, সেই মামার সঙ্গে আমি কথা বলেছি, সেই মামার সঙ্গে আমি চেষ্টা করেছি ওনার সঙ্গে সরাসরি গিয়ে কথা বলার, ওনাকে কনভিন্স করেছি, তারপরও কিন্তু আমি নাম্বারটি পাচ্ছিলাম না যে আমি আসলে সরাসরি কথা বলবো। আমি আল্লাহর এটি আল্লাহর একটি রহমত আমি সেটি বলতে চাই, পুরোপুরি আল্লাহর মানে আল্লাহর প্রতি আমি আসলে কৃতজ্ঞ যে উনি আসলে আমার এই ক্যাপাসিটিটুকু দিয়েছেন। যে তারপর আমি সালমান শাহর মার সঙ্গে কথা বলি, নীলা চৌধুরীর সঙ্গে একদিন ওনার নাম্বার পাই, প্রথমে ভুল নাম্বার পাই, অনেকদিন ট্রাই করি 15 দিন পাচ্ছিলাম না, তারপরে আরো একটি নাম্বার পাই, তারপরে ওনার সঙ্গে আরো 1 মাস আমার কথা হয় যে আমরা প্রোগ্রামটি এইভাবে এইভাবে সাজাতে যাচ্ছি, আমরা আপনাকে ফ্রিলি ফ্রিকোয়েন্স দিব। উনি একটি কথা বলছিলেন যে অনেক কথা কাট করা হয়, অনেকে অনেক কথাগুলো ওনার ঠিক মতো উপস্থাপন করে না, তখন আমরা বলছিলাম যে লাইভে একটি প্রোগ্রাম হবে, সরাসরি একটি প্রোগ্রাম, আপনার কথাগুলো আপনি বলেন, আমরা আসলে এখানে কোন বিচার সালিশ না, এখানে আমরা যেটি করতে চাচ্ছি আমরা একজনের সবার কথাগুলো আমরা শুনতে চাই। আসলে ফাইনালি যা বোঝার আমাদের শ্রোতারা রয়েছেন, বিজ্ঞ আদালত রয়েছেন, আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, যে কোনো বিষয় আদালতে আসলে শেষ পর্যন্ত সেটির রায় দিবে, আমরা হয়তো একটি মিডিয়া বা গণমাধ্যম হিসেবে কথাগুলো শুনি, ভিকটিম হোক বা কাজটি যে করেছে তার কাছ থেকে, সে দৃষ্টিকোণ থেকে নীলা চৌধুরী উনি ওনার কথাগুলো বলেছেন এবং যার বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন আমরা চেষ্টা করেছিলাম তার সঙ্গে যোগাযোগ করার এবং উনি আমাদের প্ল্যাটফর্মে আসুক, বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম যে উনি অন্তত আমাদের সঙ্গে কথা বলুক। আমরা আসলে সেটি হয়তো বা পারিনি, কিন্তু উনাকে আমরা ফোন করেছিলাম, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এই যে এই এই যে কথাগুলো বলা এবং সালমান শাহর পর্বটি নিয়ে আমরা খুব বেশি অনেক সাড়া পেয়েছিলাম, যে এত সাড়া পেয়েছিলাম তার একটি উদাহরণ যে এই যে সালমান শাহর যে মৃত্যুবার্ষিকী গেল গত বছর, সেটি কিন্তু আমার মনে হয় চলচ্চিত্র উৎসব হলো, অনেক কিছু হলো, আমাদের প্রোগ্রামটি একটু মৃত্যুবার্ষিকীর ঠিক 2-3 মাস আগে আমি দেখলাম, তারপরেই কিন্তু প্রচুর ফিডব্যাক। এই বছর কিন্তু সালমান শাহর মৃত্যুবার্ষিকী নিয়ে প্রচুর মিডিয়া কভারেজ হয়েছে, এর আগের বছর কিন্তু এতটুকু হয়তো মিডিয়া কভারেজ হয়েছে হয়তো বা নিউজের কিছু একটি অংশ, কিন্তু এবার কিন্তু বেশ ফলো করে সেটি প্রচার করা হয়েছে। এটি তখনই হয়তো আমি জানতে পারতাম না, কিন্তু সালমান শাহর মা যখন নীলা চৌধুরীর আন্টি যখন আমাকে বললেন যে হ্যাঁ আসলে এই বছর প্রচুর লোকজন প্রচুর সাড়া দিয়েছে আমাদের প্রোগ্রামটির পর, সিলেটে একটি সমাবেশ হয়েছে, আমরা বলতে চাই না সেখানে আমরা ইনফ্লুয়েন্স করেছি, কিন্তু লোকজন আসলে
ঘটনাগুলো অনেক বেশি লিঙ্কড আপ হয়ে যায় একটা ধরি আসলে আগে, সেখানে হয়তো আমাদের অর্জনের জায়গাগুলো সেই অর্জনগুলোকে আসলে পুরো ক্রেডিটটাই যেমনটা সামি ভাই বলছিল যে আপনাদেরকে দিতে চাই, কারণ আমরা শুধুমাত্র সবসময় বলি যে আমরা শুধু উপস্থাপন করে দিই বা কিছু সবকিছু আসলে ছেড়ে দেয় আপনাদের উপরে, আমরা কোন ধরনের সমস্যার সমাধান বা কোনো কিছু চাই না।
আরো একটু ঘটনা আমি একটা বলি, যে আমি আসলে কত বেশি ইন্সপায়ার্ড হই যখন আমি একদিন আমাদের পাড়ার পাড়ার বলতে আমাদের এলাকার আর কি, আমি হয়তো বা মিডিয়ার মিডিয়ার বলতে কিন্তু আমরা কিন্তু ফ্রন্ট লাইনে না, প্রিন্ট বা যারা আমার রেডিওতে রয়েছে তাদেরকে কিন্তু সরাসরি দেখা যায় না, যার ফলে আমাদেরকে কিন্তু আসলে কেউ চেনে না। কিন্তু ওই যে আমাদের এলাকার একটা দোকানদার ছিল, ও কিন্তু এরকম চা বানাতো, তো ও প্রায় রেডিও শুনে প্রায় কথাবার্তা বলে, তো আমি আমার মতো আমার ফ্রেন্ড নিয়ে ওর এখানে চা খেতাম। তো একদিন কথা প্রসঙ্গে ওর বলছিল যে ও স্পেসিফিকলি আসলে বলতে পারছিল না যে প্রোগ্রামটার নাম অন্ধকারের গল্প, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি সরাসরি বলছি, সে আসলে বলতে পারছিল না, কিন্তু এরকম ভাবে বলছে যে এরকম একটি প্রোগ্রাম হয় যে সালমান শাহ প্রোগ্রামের পরে, যে সালমান শর্মার কথা শুনলাম আরো অনেকগুলো কলিলের কথা বললো যে প্রোগ্রামটা খুব জনপ্রিয় আমার খুব ভালো লাগে, প্রোগ্রামটা স্পেসিফিকলি সে বলতে পারছে না প্রোগ্রামটার নাম কি, কিন্তু সে বলছে প্রোগ্রামগুলো কথা যখন বলছে তখন পাশে দেখে আমার বন্ধু আমাকে পরিচয় করে দিল যে সে আসলে অন্ধকারের গল্পের প্রডিউসার। এরপর থেকে সে সেই দিনের বিল একদমই নিতে যাচ্ছিল না, জোর করে দিলাম। তারপর থেকে আমি যতবারই তার কাছ থেকে চা খেতে যেতাম সে ইচ্ছে করেই মানে বিলটা কমায় বলতো, হয়তো আমরা চারজন বন্ধু একসাথে গেলাম চার কাপ চা, সে তিন কাপ চার দাম বলতো, আমরা আবার পরবর্তী মানে এটা হলো ভালোবাসার জায়গা যে আমরা আসলে ইন্সপায়ার্ড হই, আমরা হয়তো সরাসরি একজনের কাছ থেকে জানার আমাদের একটু কম, আমরা ফেসবুক থ্রুতে জানি SMS থ্রুতে জানি, কিন্তু একজন সরাসরি ফিডব্যাক এই জায়গাটা থেকে আমরা অনেক বেশি ইনফ্লুয়েন্সড। এবং আমি আরো কথাগুলো বলবো যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে আসলে আমাদের কতটুকু কষ্ট করতে হয়েছিল
সেটাই আমি আসলে জানতে চাই যে অনেক দীর্ঘ একটা জার্নি, পঞ্চাশটা পর্ব মানে হচ্ছে পঞ্চাশটা সপ্তাহ, অনেকগুলি দিন, অনেকগুলি মুহূর্ত এবং পঞ্চাশটা অন্ধকারের গল্প এবং পঞ্চাশটা চ্যালেঞ্জ, এবং প্রত্যেকটা চ্যালেঞ্জ আসলে বহু গুণে সেটা ফিরে আসে। এই পুরো জার্নির খুব বাজে অভিজ্ঞতার কথা যদি বলি, বা যেমনটা আপনি বলছিলেন
বাজে অভিজ্ঞতার মধ্যে আমি একটু বলতে চাই যে যখন আমরা সালমান শাহ পর্বটি করতে যাই তখন আমরা একটা রিপোর্টিং করতে যাচ্ছিলাম তার আগে দিয়ে যে এরকম একটা রিপোর্টিং হোক যেখানে আমরা পুরো বিষয়টা আসলে আনতে চাই যে যে ফ্ল্যাটের মধ্যে এরকম ঘটনাটা ঘটেছিল সেই ফ্ল্যাটে এবং সেই আশেপাশে সেই দারোয়ান থাকলে দারোয়ান তাদের কাছ থেকে আসলে কমেন্ট নেওয়া যায় কিনা। তারেক আহমেদ এমন অবস্থা হয়েছে যে সেখানে গিয়ে তারকে রীতিমতো অনেক গালাগালি করা হয়েছে, তাকে রীতিমতো মারধরের মতো অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই জায়গা থেকে সে আসলে তার নিজের ক্ষমতা বলে শেষ হয়েছে, মানে নিজে আসলে ক্যাপচার করতে পেরেছিল যে সিচুয়েশনটাকে। আমরা চাইনি যে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এমন একটি ঘটনা। এবং এছাড়াও আরেকটি আমি পরবর্তী কথা বলছি না যে মানে সরাসরি বলা হয়েছিল যে প্রোগ্রামটি যেন না করা হয় বা প্রোগ্রামটি যেন স্টপ করা হয়, এই জন্য পুরো কৃতিত্ব আসলে ঢাকা FM কর্তৃপক্ষকে যারা আসলে আমাদেরকে সাপোর্ট করেছে যে এমন একটি প্রোগ্রাম অনেক আসলে অনেক বাইন্ডিংস অনেক অনেক ঝামেলা, তারপরে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের বসেরা আমাদেরকে সহযোগিতা করেছেন যে প্রোগ্রাম তারপরে ওনারা করুক। আসলে ওনারা যদি সাপোর্টটা না করতেন এমন একটি চ্যালেঞ্জিং প্রোগ্রাম এবং এমন সারাক্ষণই হয়তো বা নেগেটিভ নেগেটিভের মধ্যে পজিটিভ এই নেগেটিভ মানুষগুলোকে আনা এটাও কিন্তু একটা সুযোগ, আমাদের বসেরা আমাদেরকে সেই সুযোগটুকু দিয়েছেন যার ফলে কিন্তু আমরা লিসেনারদেরকে সেই সুযোগ শোনার সেই সুযোগটুকু আমরা করে দিতে পারছি। এটি এই এরকম আরো একটা কয়েকটা বিষয় ছিল যে এমনও বিষয় ছিল যে আমাকে বাইরের একটি কল ছিল ফোন কল, সেই বাইরের ফোন কল থেকেও কিন্তু বেশ কয়েকদিন আমাকে অনবরত মানে একদম ফোন কলে মানুষ যা বলে আর কি একদম উল্টাপাল্টা কথাবার্তা বলে, তারপরে কিন্তু আমরা পেছনে যাইনি, কারণ আমরা আমাদের লিসেনাররাই কিন্তু আমাদের শক্তি, তারাই আমার দিন শেষে কিন্তু তারাই আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে ইন্সপায়ার করে যে আপনারা একটি প্রোগ্রাম করেন এরকম একটি চ্যালেঞ্জিং। আসলে একটি প্রোগ্রাম যখন আমরা করি বা ফেসবুক থ্রুতে আমরা যখন একটি ছবি দিই তারা যখন আমাদেরকে লাইক করেন ফেসবুকের সেই ছবিটি যখন লাইক করেন আমরা অনেক বেশি ইন্সপায়ার হই যে পরের প্রোগ্রামটা আরো কতটুকু ভালো করা যায়। যখন আমরা একটু দেখি যে ফিডব্যাকটা একটু কম আসছে আমরাও কিন্তু আমরা তো মানুষ আমরা তখন দেখা যায় যে মনে হয় আসলে আমাদের প্রোগ্রামটা হচ্ছে না আমরা হয়তো পরের সপ্তাহে প্রোগ্রামটা বন্ধ করে দেবো এরকম একটি চিন্তা ভাবনা থাকে, কিন্তু যখন আবার আরো একটি প্রোগ্রাম প্রচুর ভালো হয়ে যায় তখন থেকে আবার আমরা নতুন উদ্যমে চিন্তা করি না এরপরের প্রোগ্রামটি এই প্রোগ্রাম থেকে আরো বেশি ভালো করতে হবে, এই জায়গাটা থেকেই আসলে মানে জায়গাগুলো আর অনেক কিছুই আসলে আমাদেরকে ফেস করতে হয় মুহূর্তে মুহূর্তে প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে একজন মানুষকে আরো একটি ঘটনার কথা বলি আমি একজন মানুষকে একটি প্রোগ্রামে আর কি একজনকে আমি ম্যানেজ করতে তার সরাসরি তার বাসার মধ্যে যাই তাকে নিয়ে আসবো মানে আমাদের রোববারের প্রোগ্রাম তো রোববারে আমরা তো সরাসরি প্রোগ্রাম করি আগের দিন পর্যন্ত আসলে তার সঙ্গে কনফার্ম যে সে আসবে আমাদের প্রোগ্রাম রোববার বিকেল বেলা সে আসলে আসবে না বলে আমাকে জানায় বিকেল তখন ছটা মতো সন্ধ্যার টাইম বিকেল সন্ধ্যায় ATM টাই হয়ে গেছিল প্রায় সন্ধ্যা সে ছটার সময় তখন মানে ছটার সময় আরেকজন গেস্ট ম্যানেজ করা এবং আরেকজনকে আনা মানে এই জিনিসটা আমার জন্য আরো বেশি পালস যে আমরা আসলে চাচ্ছিলাম না যে আমরা কোন প্রোগ্রাম রিপিট করবো আমরা সরাসরি একজনকে আনতে চাই এবং নতুন কাউকে হুট করে ম্যানেজ করা এই দু ঘন্টার মধ্যে একজন একজনকে সরাসরি বোঝানো যে ভাই আপনি আসেন আমাদের প্রোগ্রামটা করেন, প্রোগ্রামে আমরা এইভাবে কথাগুলো বলবো, কিন্তু সম্ভব না। তখন তাকে তাকে বাসা থেকে আসতে দেওয়া হচ্ছিল না। সেই পরিস্থিতিতে আমি সরাসরি সেখানে যাই এবং সারাউন্ডিংটা এমন হয় যে রীতিমতো মানে যান নিয়ে মানে বেঁচে চলে আসলাম এই টাইপের অবস্থা, যে মনে করেন ও সেই দিনে অবস্থা খুব খারাপ, যে আশেপাশের লোকজন রীতিমতো মারমুখী, ব্যাপক মারমুখী, তারা পাল্লে আমাদের মেরে ফেলে যে কোত্থেকে আসছে অনেক অনেক কিছু। তারপরও সেই লোকটাকে সেইখানে আমরা রাতে 9টা পর্যন্ত ওয়েট করি, 6টা থেকে রাতে 9টা, মানে যান পাচ্ছে হাতে রেখে মনে করুন দূরে চলে আসি, আবার মানে আধা ঘন্টা পর আবার খোঁজ নিতে যাচ্ছিলাম দেখি একটু ঠান্ডা হয়েছে কিনা, একটু বুঝাতে পারি কিনা। এই আধা ঘন্টা 6টা থেকে 9টা, আধা ঘন্টা পর পর একটু ম্যানেজ করার চেষ্টা করছিলাম যে দেখা যাক পরিস্থিতি কি হয়। 9টা সাড়ে 9টা দিকে আমার মনে আছে যে 9:30টার দিকে পরিস্থিতি একটু ঠান্ডা হয় এবং আমরা আসলে যাকে আনবো তার কাছে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারি। 6টা থেকে কিন্তু তার সঙ্গে কথাই বলতে পারছিলাম না, 9:30-9টার দিকে কথা গিয়ে তার সঙ্গে কথা বলতে পারি এবং তার সঙ্গে তাকে ম্যানেজ করি যে দেখো পরিস্থিতি এরকম এরকম, এবং তার একজন ভাই ছিল, সেই ভাইকে আসলে ব্যাপারটা বোঝায় যে ভাই দেখেন আমাদের আজকে লাইভ প্রোগ্রাম, যদি সে সরাসরি না যায় তার তো কোনো ঝামেলা হচ্ছে না, তার কোনো ক্ষতি হচ্ছে না, সে যদি আজকে আমাদের প্রোগ্রামটাতে আসে হয়তোবা এরকম 100 জন না হোক অন্তত 10টা লোক তো ভালো হয়ে যাবে, তাকে একটু প্লিজ আমাদের সঙ্গে আসতে। তখন সে অনেক কিছু বলছিল তার সিকিউরিটি কে এটা অনেক কিছু, অনেক বোঝানোর পর আমরা 9:45 গাড়িটা রওনা দিই সেখান থেকে
10:30-10:30।
আমার মনে আছে আমরা সেই দিন প্রোগ্রামটা প্রায় 15 মিনিট আমরা আসলে ডিলে করতে হয় যে আমরা জ্যামের মধ্যে 15 মিনিট ডিলে করে তারপর আমরা প্রোগ্রামটা অন করি। এই ধরনের আসলে বাইন্ডিংস গুলো আমরা তো আমি হয়তো ছোট কয়েকটা বাইন্ডিংস এর কথা বললাম, আরো আসলে অনেকগুলো অসংখ্য হয়, রাত অনেক হয়ে গেছে আমি আসলে বেশি কথাগুলো বলতে চাই না। এর মধ্যে একটা দুর্দান্ত একটা প্রোগ্রামের কথা বলতে চাই যেটি আসলে স্মরণীয় প্রোগ্রাম, আমাদের অন্ধকারের গল্প একটি স্মরণীয় প্রোগ্রাম। আমরা আসলে নাজনীন আক্তার হ্যাপি হ্যাপিকে আসলে আমাদের প্রোগ্রামে এই প্ল্যাটফর্মে আনতে পেরেছে এবং প্রথমবারের মতো সে কোন মিডিয়াতে এসে
ওইভাবে
একদম খোলামেলাভাবে সে 3 ঘন্টা কথা বলেছে। এর আগে হয়তো বলেছে কিন্তু মানে যেটা এক্সক্লুসিভলি হয় যে কাউকে একমাত্র একান্ত সাক্ষাৎকার, সেই একান্ত সাক্ষাৎকার প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সে আমাদের সঙ্গে সরাসরি কথা বলেছে এবং পুরো ঘটনা যে কি হয়েছে, এবং সে তাকে কিন্তু আমরা শুধুমাত্র তার কথাই শুনিনি, আমরা কিন্তু কনফেস করেছি তাকে, কিন্তু বেশ প্রশ্ন আমরা করেছিলাম এবং অনেক যতটুকু পেরেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ফেসবুক হোক, SMS এর থ্রুতে হোক, অথবা আগে সে যে কমেন্টগুলো করেছে সেই পত্রিকা থেকে আমরা আসলে প্রশ্নগুলো নিয়েছিলাম। আমরা অনেকে পার্সোনালি অনেক অনেক সাংবাদিক থেকে আমরা প্রশ্নগুলো কালেক্ট করেছিলাম যে কি কি প্রশ্ন তাকে আসলে করা যায়, কারণ সে আসলে তার কথা থেকে সে তো বলবেই, কিন্তু সে আসলে কতটুকু সত্য মিথ্যা বলছে সেটা হয়তো কোর্ট অবশ্যই যাচাই করবে, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা তাকে কোয়েরি করেছিলাম যে ভাই এই কোশ্চেনগুলো আপনি কিভাবে বলছেন, আর সে অনেক অনেকগুলো কথা সে বলেছে সেখানে, কিন্তু আমরা তাকে শুধুমাত্র ছেড়ে দিই না, তাকে কিন্তু অনেক প্রশ্ন করেছিলাম।
আমরা আমাদের জায়গা থেকে
আমরা সবসময় এটাই চাই যে আমরা চাই যে একজন মানুষ তার কথাগুলো বলুক এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি ততটুকু আমরা প্রশ্ন করব, এবং সেই হ্যাপির প্রোগ্রামটি আমাদের এখানে এসে সে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সে কথা বলেছে এবং দুর্দান্ত একটি প্রোগ্রাম হয়েছিল, প্রচুর জনপ্রিয় একটি প্রোগ্রাম। এবং তারপর হ্যাপিকে আমরা সেরকম ভাবে দেখিনি যে কোন প্রোগ্রামে গিয়ে সে এত খোলামেলাভাবে এত সময় নিয়ে এসে কথা বলেছে। আমার মনে হয় কেউ যদি আমাদের ক্রিকেটার রুবেল হোসেন এবং হ্যাপির ওই ওই পর্বটা অনেক প্রচুর শেয়ার হয়েছে, আমি দেখেছি ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে, ইউটিউবে আমাদের কিন্তু প্রচুর আমাদের সেই অডিও লিঙ্কটা ইউটিউবে অনেকে দিয়ে দিয়েছে এবং পরদিন প্রতি মুহূর্তে মুহূর্তে আসলে কিন্তু নিউজ হচ্ছিল, এবং আগের দিন আমার মনে আছে প্রচুর প্রেস কাভারেজ আমরা পেয়েছিলাম, এবং তারপর এরপরে প্রেস কাভারেজ পাওয়ার পরে কিন্তু আমার আসলে পালসটা অনেক বেড়ে গিয়েছিল যে আমরা আসলে কি আনতে পারবো কিনা। দেখা গেল এত প্রেস কাভারেজ, এত লোকজন আমরা বলছে যে আসবে আসবে, কিন্তু হ্যাপি যদি আসলেই না আসে তাহলে আসলে কি হবে, মানে হ্যাপি সে গুলশানে যায়, গুলশানে তার লয়ের সঙ্গে সে কথা বলতে চায়, তখন পর্যন্ত কিন্তু আমাদের আমার মনে আছে যে রোববার পুরোটা দিন আমাদের একজন টিম মেম্বার তার সঙ্গে ছিল, পুরো দিন তার সঙ্গে ছিল, একটাই যে আমরা তার সঙ্গে এনশিওর করতে চাই যে সে আমাদের প্রোগ্রামে আসবে। মানে এইটি আসলে অন্ধকারের গল্পের সেই আসলে সাকসেস স্টোরি, যে আমরা চাই যে কোনো প্রোগ্রাম যে কোনো কিছু নিয়ে আমরা যখন চিন্তা করি আমরা চাই যে এনিহাও
সেই পর্বটি আমার জন্য একটু বিশেষ পর্ব, কারণ সেই পর্ব দিয়েই আসলে অন্ধকারের গল্পের সাথে আমারও পথ চলা শুরু।
এক্স্যাক্টলি, এবং সেটি আপনার প্রথম পর্ব ছিল আমার মনে আছে, যে আপনি সেটি প্রথম অন্ধকারের গল্পে আপনি সেই প্ল্যাটফর্মে আসেন এবং আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার হন। অনেকটুকু রাত হয়ে গেছে, আমি মনে হয় আর বেশি,
আমার মনে হয় যে শ্রোতারা যারা আছেন তারা অলরেডি আমাদের সেই জায়গাটা দিয়েছেন যে জায়গাটা আমরা আসলে আরো বেশি করে চাইছি। আমি ভাই একদম শেষ সময় যদি কিছু বলতে চান, একদম শেষ
একদম শেষ সময় আমি যেটি বলবো যে আমরা আসলে একটি প্রোগ্রাম এবং একটি প্ল্যাটফর্ম আসলে করতে পেরেছি। এই প্ল্যাটফর্মে আমরা চাই যে যে মানুষগুলো আসেন তারা শুধুমাত্র অন্ধকার গল্পগুলোই বলবে, আমরা সেটি চাই না। তার জীবনে একটি গল্প রয়েছে, একজন অপরাধী, সে একজন মানুষ, তার দুটি চোখ রয়েছে, তার দুটি হাত রয়েছে, দুটি পা রয়েছে, একজন মানুষ। তাকে শুধু মানুষ হিসেবে বিবেচনা করলেই কিন্তু আমাদের হয়, সেও কিন্তু ভাত খায়, সেও কিন্তু বাজার করে। তার বাজারটা আসলে কিরকম, তার পরিবারটা আসলে কিরকম, তার সন্তান আসলে কিরকম, তার মা সে কিরকম,
আবেগে সে হাসি কিভাবে,
আবেগে সে হাসে কিভাবে। একজন দুর্দান্ত অপরাধী, সে দুর্দান্ত, সে মানুষ খুন করতেও তার কিন্তু হাত কাঁপে না, কিন্তু সে আমাদের প্ল্যাটফর্মে এসে সে কেঁদেছে। এই যে এই মানুষের, এই মানুষটাকে আমরা জানতে চাই, এই মানুষ আসলে কেমন, তার যে অপরাধ বোধ, এবং সে আসলে যে বলতে চায় যে আমি আসলে কালকের দিন থেকে আমি অপরাধ করব না। হয়তো আমরা পারি না, আমাদেরও প্রচুর বাইন্ডিংস রয়েছে, আমরা হয়তো পারি না কালকের দিন থেকে তাকে স্টপ করে দিলে, কিন্তু আমরা চেষ্টা করি যে এই যে মানুষটা কথা বলছে আগামী দিনে যাতে তার মতো আরেকটা খুনি যাতে বাংলাদেশে না জন্মায়। আমাদের এই প্ল্যাটফর্মের একটি সার্থকতা, আমি মনে করব আমাদের প্ল্যাটফর্ম সেদিনই সার্থক যেদিন থেকে আমরা আর কোনো গেস্ট পাবো না, অন্ধকারের গল্পে আর কোনো মানুষ যখন আসবে না, আর কেউ যখন বলতে আসবে না, সেই জায়গাটাতেই অন্ধকারের গল্প।
আমার মনে হয় যে এই একটা মাত্র অনুষ্ঠান যেটা আমরা চাই যে পঞ্চাশটা জন একান্ন থেকে থেমে যায়।
এক্স্যাক্টলি, এবং আমার মনে হয়
সংখ্যাটা বাড়াতে চাই, আমার কাছে মনে হচ্ছে আমরা আসলে চাই না একান্নটা আসুক, চাই না।
এটি আসলে আমি আন্তরিকভাবে আসলে চাই যে আমরা আসলে একান্নতম যে পর্বটি করব সেই একান্নতম পর্বে যাতে আমরা কোনো গেস্ট না পাই, এরকম কোন গেস্ট আমাদের এখানে না আসুক যে আসলে তার অপরাধের কথা সে বলতে চায়, এরকম কোন মানুষকে আমরা চাই না। আমরা চাই আজকের পর্বটি হয়তো শেষ হয়ে যাক, একান্নতম পর্ব যাতে আমাদের এখানে না হয়, সেটি আলোর একটি গল্প হোক, সেটি একটি সাকসেস স্টোরি হোক, তারপরে আসলে দুনিয়াতে এক থাকবেই, আসলে ভালো মন্দ একটা মিশাল থাকবে, কিন্তু অন্তত কমে যাক। আরো কয়েকটা এরকম যে আমরা একটা গোল্ড নিয়ে, স্বর্ণচোরা কারবারি নিয়ে আমরা একটি পর্ব করেছিলাম, এবং আমি শুনেছিলাম যে তারপরে তাঁতিবাজারে ব্যাপক একটি প্রভাব পড়ে, যে স্বর্ণ বেচা কেনা নিয়ে একটা ব্যাপক প্রভাব পড়ে। এরকম আরো বেশ কয়েকটি আমাদের পর্ব রয়েছে, যে পর্বগুলো আমরা আসলে করার পরে তারপরে অনেকেই সেখানে ফোকাস করেছেন যে এইগুলো আসলে কিভাবে হয়। স্বর্ণচোরা কারবারি, অজ্ঞান পার্টির কথা তো আমি বললামই আগের মতো করে, এবং বিদেশে যে আসলে পাচার হয়, এই পাচার নিয়েও কিন্তু আমরা অনেকগুলো পর্ব করেছি। এক্স্যাক্টলি, লাশ চুরির মতো কিন্তু পর্ব আমরা করেছি, যে আসলে লাশটা কিভাবে চুরি হয়। অন্যান্য হয়তো বা ক্রাইম প্রোগ্রামগুলোতে বা অন্যান্য প্রেসে বা মিডিয়াতে যেগুলো হয় হয়তো বা খুব সংক্ষেপে দেখানো হয়, কিন্তু আমরা যে কাজটি করেছি, যে আসলে এই কাজটি করে সে সরাসরি আমাদের এখানে আসুক, তিন ঘন্টা যাবত সে কথাগুলো, সে হয়তো বা কোনো কাব্যিক নয়, সে হয়তো বা কোনো বক্তা নয় যে খুব সুন্দর করে সে আসলে কথাগুলো বলবে। আমি লিসনারদের কাছে হাত জোর করে সেই কথাগুলো বলবো যে আপনার প্লিজ যারা আমাদের এই প্ল্যাটফর্মে আসে তাদের মতো করে আসলে চিন্তা করেন, যে তারা মানুষগুলো আসলে এরকম, তারা কিন্তু আসলে খুব সুবক্তা নয় যে খুব সুন্দর করে গুছিয়ে আসলে কথাগুলো বলবে, তাদের কথা বলার স্টাইলটা আসলে এরকম, তারা অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু তারা ভুল করে, এই ভুলগুলো এবং তারা যে ভুলে যায় এগুলো আসলে প্লিজ একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদেরকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, আমাদের ফেসবুক থ্রুতে, SMS এ বা যেভাবে হোক চিঠি লিখে, আমরা অনেক চিঠিও কিন্তু এর মধ্যে আমরা পেয়েছি, আমরা হয়তো বা সেই কথাগুলো আমরা বলিনি, কিন্তু আপনাদের সেই চিঠিগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই কিন্তু
অবাক
করেছে, এবং এই সময় আসলে চিঠি যে এবং পুরোপুরি পেপার কাটিং সহ মামলার নথিপত্র সহ পুরো নিউজ সহ তার একটি দরখাস্ত সহ মামলার জিডির কপি সহ সে আমাদের প্রচুর চিঠি কিন্তু অলরেডি আমাদের মধ্যে এসেছে, এবং তারা আসলে প্রতিকার চান। আমরা আসলে বিনীতভাবে বলতে চাই আমরা সেই প্রতিকারটুকু হয়তো আমরা কখনোই
সবসময় বলেছি ঘটনাটাকে আমরা উপস্থাপন করি, প্রতিকার বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার বিবেক বা আপনার সেই জায়গা।
এর মধ্যে একটি চিঠি আমাকে খুব বেশি আজকে যেহেতু আমি একটু পেয়েছি সময় একটু প্লিজ আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, গোলাম মুস্তফা উনি আসলে আমাদেরকে একটি চিঠি লিখেছেন, সেই চিঠিটি আমাকে খুব বেশি ছুঁয়ে গেছে। আমরা চেষ্টা করব যে এই চিঠিটির কোন একটি উত্তর দেওয়া যায় কিনা। উনি সুরের সর্দি, উনি মুরাদনগর কুমিল্লা থেকে পাঠিয়েছেন আমাদের। আরো একটি চিঠি আমরা পেয়েছি ব্রাউনবাড়িয়া থেকে, আমার মনে আছে ব্রাউনবাড়িয়া থেকে হাসিন ও উনিও আমাকে একটি চিঠি লিখেছিলেন। উনি ব্যাংকের যে চেক জালিয়াতি উনি নিয়ে উনি সেরকম একটি পর্ব করতে চাইছিলেন। আমার মনে আছে যশোর থেকে আরো একটি আমাদেরকে একটি চিঠি এসেছিল, ওনার নাম ছিল আজিমুল। উনি আমাকে যে চিঠিটি লিখেছেন যে উনি শুনতে চাচ্ছেন অন্ধকার গল্পে একজন চোর আসুক, যে আসলে গ্রাম্য খুব চোর। আমরা আসলে চেষ্টা করছি যে আপনাদের এই যে মতামতগুলো, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমরা হয়তো রিডট
সাথে যেটা পার্সোনালি শেয়ার করা হয়নি অনেক মাধ্যমে শেয়ার করেছি, যেমন পার্সোনালি অনেকে কিন্তু আমার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেন। সেই যোগাযোগের জায়গা থেকে খুব মজার একটি সাবজেক্ট আমরা পেয়েছি যে পুরান ঢাকা কোন একজন ভণ্ড বাবা কথিত আছে এবং অলৌকিক কিছু বানানো বা জিনের বাচ্চা বা এরকম একটি কথা শেখানো তারাও কিন্তু কিন্তু চিঠি পাঠিয়ে যোগাযোগ করেছেন।
এক্স্যাক্টলি, সেই চিঠি, এই যে চিঠিগুলো আমরা পাচ্ছি, আমরা হয়তো বা অনেক সেই কথাগুলো বলতে পারি না, কিন্তু প্রত্যেকটি চিঠি আমরা প্রচন্ড গুরুত্ব দিয়ে আমরা কিন্তু পড়ি এবং প্রত্যেকটি ফেসবুক কমেন্ট প্রচন্ড গুরুত্ব দিয়ে পড়ি। এখান থেকেই হয়তো বা আমরা কোনো ক্লু পেয়ে যাই এবং আপনাদের মতামত নিয়ে আমরা চেষ্টা করি পরের প্রোগ্রামটি কিভাবে সাজানো যায়। হয়তোবা ঠিক পরের প্রোগ্রামটি করা যায় না, কিন্তু এর পরের প্রোগ্রামটা চেষ্টা করি যে নতুন কিছু এবং লিসেনার যারা চাচ্ছেন তারা আসলে কি চাচ্ছেন তাদের মতো করে একটি প্রোগ্রাম উপস্থাপন করি।
অসংখ্য ধন্যবাদ। আসলে রাত এতটাই হয়েছে, আমাদেরকে সময়ের কাছে আসলে বাধা পড়তেই হয় একটা সময়। আমরা আজকের মতো টাটা বাই বাই বলতে চাই, 50 হয়তো শেষ হয়ে গেল, তার আগে কিছু নাম আমি পড়ে দিই যারা আমাদের সাথে জয়েন করেছেন। আমিনুর রহমান, এবং বলতে চাই যে 50তম পর্বের এই পুরো মুমেন্ট মুহূর্তগুলোর কথা যদি বলি, যে পুরো অন্ধকারের গল্পের টিম আজ আমাদের 50তম পর্বকে আলোকিত করেছে। সেলিম তার স্টুডিওতে বসে সরাসরি একটি ছবি এবং উপলক্ষকে কেন্দ্র করে যে একটা চিরায়িত নিয়ম, একটা কেক, এই বিষয়টা এরকম একটি কেকের ছবি, সেই ছবিগুলো কিন্তু ফেসবুকের ফ্যান পেজে দেওয়া আছে। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া আমি অন্ধকারের গল্পের টিম মেম্বারদের কথা যদি বলি, বা আমাদের ঢাকা এফএম 90.4 এর ফ্যামিলি মেম্বার অনেকেই রয়েছেন, সেখানে ছবিটা যদি আপনি দেখেন, ছবিটা আপনি যখন দেখবেন, আমি হাতের বাম থেকে যদি বলি ছবিটিকে, যখন আপনি বড় করে দেখবেন, তারেক আহমেদ, যার কথা আমরা মাঝে মাঝে বলি ক্রাইম রিপোর্টার, এবং তার পাশেই একজন সুদর্শনা রয়েছেন যার কণ্ঠস্বর আমরা শুনি, এবং রীতাপু, আমি তাকে আসলে পুলি সম্বোধন করি, আর জে রীতা বলতে পারি আমরা, ঠিক তার পাশেই লাল কালো একটি টি শার্ট, কলারওয়ালা টি শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের সবার প্রিয় সুশান্ত দা। মাঝে মাঝে যে প্যাকেজগুলো আমরা শুনি, কিংবা
আমি আরেকটু বলতে চাই, এই যে আমরা প্রোগ্রামগুলো করছি, আপনারা যে সাউন্ড, যে সুন্দর যে সাউন্ডটি আপনারা পাচ্ছেন, এবং এছাড়া আমরা যে বিভিন্ন প্যাকেজ যে রিপোর্টগুলো আমরা করি, আমরা সব প্রচন্ড কষ্ট দিয়ে সুশান্ত দাকে এটা মাফ চেয়ে নিচ্ছি, এমন হচ্ছে যে আমাদের প্রোগ্রাম চলাকালীন
হাসি মুখে মেনে নেন।
এক্স্যাক্টলি, এবং সবচেয়ে বড় আসলে আমাদের যে জায়গাটি, আমরা হয়তো অনেকগুলো প্যাকেজে হয়তো আমরা করতে পারতাম না, এবং অনেকগুলো প্রোগ্রাম আসলে কিন্তু আমাদের রিপোর্ট কিন্তু হতো না, তোমার শুধুমাত্র প্রোগ্রাম, যে এমনও হয়েছে যে প্রোগ্রাম চলছে আর মাত্র 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এমনও হয়েছে জাস্ট লাস্ট মোমেন্টে আপনি আপনি ইভানে আপনি কথা বলছেন, সেই সময়ে আমাদের সুশান্ত ডেলিভারি দিয়েছে, খুঁজছি, হ্যাঁ এখান থেকে আমরা রিফ্রেশ দিচ্ছি আর সুশান্ত দিয়েছে কিনা, দিয়েছে কিনা, এমনও হয়েছে। এবং সুশান্তকে অনেকদিনই সময়ের অনেক বেশি কাজ করতে হয়েছে আমাদেরকে, দাদার প্রতি আসলে আন্তরিক কৃতজ্ঞতা যে 50তম পর্বে দাদাকে আসলে অনেক বেশি কষ্ট দিয়েছে, যেহেতু সাউন্ড ইঞ্জিনিয়ার দাদা,
এবং দাদা সেই কষ্ট অব্যাহত রাখবো আমরা সামনের দিনগুলোতে, অনেক ভালোবাসা দাদার জন্য। দাদার পিছনেই বিশাল দেখে একজন মানুষ হিরক ভাই, তিনিও একই কষ্টের, আসলে তাকেও সেই ভারটা দিতে চাই, কারণ তিনি আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন এবং তাকেও সমানভাবে কষ্ট আমরা দিয়ে যাই। এরপর আমরা চশমা পরা আরেকজনকে দেখতে পাচ্ছি, ঠিক সুশান্ত দাকে আপনারা চিনে থাকেন, তার পেছনে একজন সুদর্শন মানুষ আসাদুজ্জামান, ক্রাইম রিপোর্টার, তিনি আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার, যিনি কথা বলেছিলেন, এবং তার পিছনে যদি আমি বলি যে হলুদ একটি টি শার্ট, ব্যাটম্যানের লোগো, সেই যে এখন আসলে যার কণ্ঠস্বর আপনারা শুনতে পাচ্ছেন, ইভান ডেফিনেটলি,
এবং ঠিক এর পেছনে অন্ধকারে যিনি এখনো রয়ে গেছে মঈন, আসলে তার চেহারাটি এখনো অন্ধকারে,
আগ্রহ বাড়বে কিন্তু
মঈন এখনো অন্ধকারে,
এবং ঠিক আমার সামনেই মানে চেক চেক শার্ট পরিহিত মানুষটাকে সবাই চেনে, আমি জানি যারা ঢাকা এফএম শোনে বা জানে, আমাদের মিনহাস সিফাত, এবং মধ্যমণি হয়ে পুরো কেকের দায়িত্ব তিনি একলাই তুলে নিয়েছেন এবং তিনি আসলে কেক কেটে ফেলছেন, সেই মানুষটি হচ্ছে আমাদের সাদেক সামি ভাই। তাকে একদম একদম এটাকে আমি কি বলবো যে ফিটফাট, মানে একদম ইন টিন করা একদম চমৎকার ভাবে, এবং তার যে এক্সপ্রেশন আপনি যদি দেখেন, যে বালক সুলভ এক্সপ্রেশন, কেক দেখে তিনি আসলে লোভাতে উঠেন নাকি আসলে অন্য কিছু, সেটা বলাটা খুব টাফ হয়ে যাবে। যাই হোক, সাদিক সামি ভাই আমাদের ঠিক মাঝখানটায় আছেন। আর এই ছিল আসলে আমাদের 50তম পর্বের আয়োজন, যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমরা বিনম্রভাবে আসলে সেই শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গাটা রাখতে চাই, এবং বরাবরের মতো বলতে চাই যে আমাদের অনুষ্ঠানটি করতে গিয়ে কোনো কথা, কোনো একটি শব্দ, একটি অক্ষর যদি আপনাকে বা আপনার কোনো প্রতিষ্ঠান বা একেবারে কাকতালীয় ভাবে কাউকে আঘাত করে থাকে, দুহাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেরকম কোন উদ্দেশ্য বা কোনো কিছুই আমাদের নেই। ঢাকা এফএম 90.4 এর পুরো পরিবার আসলে আপনাদের আপনাদের প্রতি এই বিশ্বাসটা রাখে যে আপনাদের জন্য আমরা কথা বলি, পাশাপাশি অন্ধকারের গল্প যেহেতু আমরা অন্ধকার জগতের অনেক কিছু নিয়ে কথা বলি, আবারও বিনয়ের সাথে বলতে চাই যে এর ভিতরে অনেকগুলো ইস্যুই থাকে যেগুলো বিচারাধীন কিংবা সেই প্রক্রিয়ায় রয়েছে। আমরা আরেকটিবার বলতে চাই যে বিজ্ঞ আদালতের কাছেও কিন্তু আমাদের সেই সম্পূর্ণ আস্থা বিশ্বাস সবকিছু রয়েছে, যে কোনো কিছু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বিজ্ঞ আদালত। অন্ধকারের গল্প শুধু গল্পটাকে এসে আপনাদের সামনে তুলে ধরে, উপস্থাপন করে, কোন ধরনের সিদ্ধান্ত, কোন ধরনের সমাধান, কোন ধরনের উপদেশ বা এরকম কোন কিছুর মাঝখানে অন্ধকারের গল্প যায় না। অন্ধকারের গল্প শুধুমাত্র উপস্থাপন করে আপনার সামনে, আপনি আপনার বিবেক বা আপনার মেধা দিয়ে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন, এবং যে বিষয়গুলো আসলে বিচারাধীন বা এরকম রয়েছে সেগুলো সবকিছু শেষ পর্যন্ত মহামান্য আদালতের কাছেই রইবে। এবং এই বলে আজকের মতো সাই ভাই আমরা বিদায় নিতে পারি
অবশ্যই,
এবং সবার জন্য সেই পুরনো কথা, অনেক ভালো থাকুন কিন্তু পুরনো হলো সরল বিশ্বাসে মনের ভেতর থেকে সেই বিশ্বাসটা করে। তবে এভাবে আমরা ঠিক যাব না, যাবার আগে বোনাস হিসেবে আমরা আমাদের বোধহয় সবচেয়ে একটি অন্ধকারের গল্প হতে হতে আলোর দেখা পেয়েছিলাম সেই তিতলি শরীফা, সেই পর্বটি আমরা দিয়ে যেতে পারি, সেই পর্বটির কিছু অংশ শুনতে আপনারা শুনতে থাকুন, তবে আমরা বিদায় নিয়ে নিচ্ছি।
এক্স্যাক্টলি, এবং তিতলি শরীফা নিয়ে আমি একটু বললি, তিতলি শরীফা আমাদের প্রোগ্রামে যখন এসেছিল তার ঠিক এক মাস দু মাস পরে আসলে সে আসলে সে আমাদের এখানে এসেছিল যখন সে প্রেগনেন্ট গর্ভবতী, এবং তার ঠিক দু মাস পরেই কিন্তু তার বাচ্চা এই পৃথিবীর মুখ দেখে, এবং তারপরে আমরা চেষ্টা করেছিলাম যে তার কিছুটা তার পাশে দাঁড়ানোর জন্য আমরা তার সঙ্গে কিছুটা তার সঙ্গে আমরা দাঁড়িয়েছিলাম, এবং তিতলি শরীফা এখন পর্যন্ত তারা ভালো আছেন, তারা দোয়া করি তারা ভালো থাকুক। এবং এমন অনেকের আসলে এরকম সাকসেস স্টোরি আছে যে যারা ভালো আছেন কিন্তু তার তিতলি এবং শরীফার যার কথা বলছিলাম, শরীফার যে যে বাচ্চাটি আসলে পৃথিবীর মুখ দেখেছে যে নতুন অতিথি, সে আসলে এই মুহূর্তে কিন্তু অসুস্থ, তার জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি, আপনার প্লিজ তার জন্য এই নতুন শিশুটির জন্য আপনার সকলে দোয়া করবেন, চেষ্টা করবেন যে সন্তান এই পৃথিবীর আলো বাতাস যে দেখেছে সে যাতে সুস্থভাবে বাঁচতে পারে
ইনশাল্লাহ। এবং আরেকটি বিষয় যে আজকে পঞ্চাশতম পর্ব, পাশাপাশি গর্বের সাথে বলতে চাই যে অগ্নিঝরা এই মার্চের শেষ মানে মার্চে আমাদের শেষ অন্ধকারের গল্পের আয়োজন, আজ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে এই যে বাংলা ভাষায় কথা বলছি আমরা, এবং স্বাধীনতা সংগ্রামে যারা আসলে জীবন দিয়ে গেছেন বা যাদের যে ধরনের ভূমিকায় ছিল না কেন, সবার প্রতি বিনম্র সালাম আমাদের এই অন্ধকারের গল্পে পুরো টিমের তরফ থেকে। আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট, অনেক বেশি ভালো থাকুন।
আজকের অন্ধকার গল্পের যে বিষয় সেটা হচ্ছে পথ শিশুদের উপর যৌন নিপীড়ন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি, একজন তিতলি একজন শরীফা। ছোট একটা ব্রেক নিয়েছিলাম, দুজনেরই চোখে জল, আমরা তো পারিনি এদের চোখের জলটা আটকাতে, আমরা তাদের গল্পগুলি শুনছি। আমরা একটু আবারও শরীফের কাছে যাই। শরীফা, আমরা শুনছিলাম যে একটা সময় সাব্বির নামে একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়, এবং তোমরা দুজন, তুমি যেখানে ভাঙাড়ি কাজ করতে যেখানে থাকতে সেই দোকানের নিচে একটা ঘর ছিল, সেখানে তোমরা থাকতে, তোমাদের সংসারটা ওখানে ছিল। আচ্ছা, তো প্রথমবারের মতো তুমি বিয়ে করলে, তোমার বয়স তখন কত ছিল? আজ থেকে কতদিন আগের কথা? দুই বছর আগে, তার মানে চোদ্দ অথবা চোদ্দতেই তোমার 14 বছর বয়সে তোমার বিয়ে হলো। বিয়ে কি বুঝতে তুমি? বিয়ে কি বুঝতে না? মানে একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয়, সংসার হয়, এরকম বুঝতে?
কিন্তু শুনছি যে কি,
মানে এগুলো জানতে? তুমি
জানতাম কিন্তু বুঝতাম না।
তুমি যখন বিয়ে হচ্ছিল তখন তোমার মত ছিল
না?
কেন মত ছিল? মানে ও কি তোমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছে? তো তুমি বলছিলে যে তোমাকে বিয়ে দেয় তোমাদের স্থানীয় যারা কুলিদের, যারা সর্দার ছিল সদরঘাটের এই এরিয়াতে, তারাই সবাই বসে তোমাদেরকে বিয়ে দিয়ে দেয়। তুমি তাদেরকে বলোনি যে আমি এই বিয়ে করতে চাই না?
আমি বলছিলাম মনে করে
তারা জোর করে বিয়ে দিয়েছে। আচ্ছা তো ওই ছেলেটা কি তোমার পছন্দ হতো না?
পছন্দ হতো না কিন্তু আমার পছন্দ করতো।
আচ্ছা তুমি বলছিলে যে তুমি যখন খেতে পেতে না এবং তুমি একটা কোনো একজনের কাছ থেকে কোনো একটা মহিলার কাছ থেকে তুমি খাবার নিতে, তুমি যখন এই টাকাগুলি দিতে পারতে না, ওই সাব্বির ওই ছেলেটি তোমার হাজবেন্ড সে তোমাকে এই সেই টাকাগুলি দিত এবং সে তোমাকে বিভিন্ন সময় মাঝে মধ্যে টাকা পয়সা দিত, সেও একই কাজ করত। তো এসব কারণেই তোমার তোমাকে সে বিয়ে করতে চায় এবং তুমি তুমি চাইতে না বিয়ে করতে। মানে তোমার কি ইচ্ছা ছিল না নাকি তুমি বুঝতেই না যে বিয়ে শাদী ব্যাপারটি কি?
বুঝতাম না।
আচ্ছা
তারপরে যে সাব্বির শুনছে যে কি আমি প্রেগনেন্ট, ওদিনকে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে।
সাব্বির যেদিন শুনলো যে তুমি প্রেগনেন্ট সেদিন সে তোমাকে ডিভোর্স দিয়ে দিল, এটা বিয়ে কতদিন পরে?
এক বছর পরে।
এক বছর পরে?
জি।
এই এক বছর তোমরা ওই দোকানের নিচে যে ঘর সেখানে থাকতে, কাজ কি করতে? একই কাজ করতে, ভাঙানি টোকানো। সেও ভাঙানি টোকাতো, তুমিও টোকাতে। আচ্ছা খেতে
কোথায়?
যে মহিলা খাবার দিয়ে যেত। আচ্ছা তোমাদের ঘর বলতে সেই দোকানের নিচে ঘর, মানে কি ছিল সেখানে, কিভাবে ঘুমাতে আর ঘরে আর কি কি ছিল একটু বলবে? মানে আমি জানতে চাচ্ছি যে এই দুজন ছোট মানুষের সংসারে আসলে কি ছিল, ছোট দুজন বাচ্চা যারা ভাঙানি টোকায় তাদের বিয়ে হয়েছে এবং তারা একসঙ্গে থাকে, কেমন ছিল ঘরটা?
ঘরটা ছিল অনেক ছোট, নারী পাতিল সবই ছিল,
হাড়ি পাতিল ছিল,
তা বাইরে রান্না হইতো।
আচ্ছা তুমি রান্না করতে তখন? আচ্ছা আচ্ছা চোদ্দ বছর বয়সে তুমি একজন বউ হয়েছ, তারপর তুমি রান্না করতে। আচ্ছা আচ্ছা তারপর?
তারপরে আকলিমা পারজনী ভাই অনেক পোলাপন খুঁজতে যেত যে লিডো স্কুলে, তখন আমার নিয়ে গেল ক্লাসে, অনেক ই করছিল কি তুমি কি ক্লাসে যাবো, আমি বলছিলাম না যাবো না। পরে জনি ভাই আমার ক্লাসে নিয়ে গেছে, ওখান থেকে জনি ভাই আমার ক্লাসে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কয়েকদিন আমি ক্লাস করলাম
স্কুল।
জি।
আচ্ছা ওখানে গিয়ে তুমি পড়াশোনা শিখলে?
জি।
ওকে তো আমরা শুনছিলাম যে তুমি তুমি যখন তোমার হাজবেন্ড তুমি জানালে যে তুমি প্রেগনেন্ট, তখন চোদ্দ বছর বয়স তোমার, তুমি তখন জানালে তখন তোমাকে সে ডিভোর্স দিয়ে দিল, কিভাবে ডিভোর্স দিল, তুমি কিভাবে বুঝলে যে তোমাকে সে ডিভোর্স দিয়েছে? তালাক তালাক বললো নাকি বলে দিল যে সে পালিয়ে গেল নাকি সে তোমাকে বের করে দিল বাসা থেকে? ঘটনাটা কিভাবে ঘটছিল, কি হয়েছিল একটু বলো তো, আসলে তুমি কেন বলছো এটাকে ডিভোর্স?
আমার স্কুলে যাইতে না করছিল, তারপর আমি জনি ভাই লোকে গেছি।
আচ্ছা তুমি স্কুলে তখন তুমি কাজ করতে না? আচ্ছা তো শুধুমাত্র প্রেগনেন্ট হয়ে যাবার কারণে ডিভোর্স দিয়েছে তা না, স্কুলে যেতে এই জন্য তোমার প্রতি একটু রাগ ছিল তার? আচ্ছা কেন মানা করতো কেন স্কুলে?
বলতে পারো না, তাই আমি বলছি যে কি আমি তো পড়ালেখা জানি না, তখন একটু পড়ালেখা শিখলে তো আমারই ভালো, এ কথা বলছিলাম দেখে আমার মারছিল। তারপরে জনি ভাইরাও জানতো যে সাবি আমার জামাই, তারপরে আমার স্যারের দিছে, আমি জনি ভাইরাও কইছি, ফরাদ ভাইরাও কইছি, আকলিমা ভাইরাও কইছি, সবারে বলছি।
সে তোমাকে ছেড়ে দিল, মানে এই ছেড়ে দেওয়াটা কি একেবারে মুখে মুখে ছেড়ে দিল?
জি।
আচ্ছা তোমার তোমাকে কি বাসা থেকে বের করে দিল? ওই ঘরটাতে থাকতে তুমি নাকি ঘর থেকে বের করে দিল?
ঘর থেকে বাইরে করে দিছিল।
আচ্ছা ওই ঘরটা তো ওরও ছিল না, মালিকের কাছে থেকে, যে মালিকের কাছে তোমরা ভাঙাইগুলি দিয়ে জমা দিতে রাত্রে, তো সেই মালিকের ঘরে তোমরা থাকতে, নিচে একটা ঘর ছিল ছোট ঘর, তারপর তোমাকে বাসা থেকে বের করে দিল। আচ্ছা তারপর ওকে থাকতো ওখানে?
ওই থাকতো আর আমি উপরে থাকতাম।
আচ্ছা আচ্ছা মানে দোকানের মধ্যে থাকতে
না, ক্যাশে
মানে উপরের দিকে থাকতে, তুমি ঘরেও থাকতো?
জি।
ছাড়াছাড়ি হয়ে গেল তোমাদের?
জি।
আচ্ছা
তারপরে এই যে বাউ বাজার লিডু সেতু সেন্টার যখন হয়েছে তখন জনি ভাই আমার নিয়েছে।
আচ্ছা আমরা এই ভাইটির কথা একটু পরে শুনবো যে আসলে তিনি কিভাবে তোমাকে খুঁজে পেলেন, কেনই বা তোমাকে নিয়ে গেলেন এবং তুমি সেখানে গিয়ে কি কি করতে, এগুলো আমরা একটু পরে শুনবো। তো এই যে সাব্বির তোমাকে মানে বাসা থেকে বের করে দিল, তখন তুমি প্রেগনেন্ট? তখন তুমি প্রেগনেন্ট, তো তখন তোমার শারীরিক অবস্থাও তো ভালো না, তুমি তো অসুস্থ, তো তুমি সেখান থেকে আসলে কিভাবে ভালো হলে, আর ওই অবস্থায় তুমি প্রেগনেন্সি থাকা অবস্থায় তুমি কি করতে, একটু যদি বলতে, তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি, মানে তারপর থেকে তুমি কিভাবে, মানে কিভাবে তারপর দিনগুলো কিভাবে গেল আসলে?
বিক্রি করে খেতাম।
তোমার বাচ্চা তো তোমার গর্ভে তখন, বাচ্চাটার তারপর আস্তে আস্তে
আর একটা ছেলের লোক পরিচয় হলো, ওর নাম হচ্ছে রুবেল।
ছেলে, একটা ছেলের সঙ্গে পরিচয় হলো?
জি।
কোথায় পরিচয় হলো?
ঢাকায়। যে বোট চালায় তো?
কি চালাতো?
বোট।
বোট, আচ্ছা, নৌকা চালাতো?
হ্যাঁ, পাগলা ফতুলা।
আচ্ছা আচ্ছা।
এই চালাতো, তাই ওনার পরিচয় হওয়ার পরে পরে এছাড়া ওকে বাড়িতে নিয়ে গেছে আমার পিসপুর, নিয়ে বিয়ে করছে।
যেখানে থাকতে সেখানে, তখন তো তুমি প্রেগনেন্ট, তখন তুমি প্রেগনেন্ট তো?
জি।
আচ্ছা, তো সে কি জানতো তুমি প্রেগনেন্ট?
জানে শুনে নিয়ে বিয়ে করছে।
জেনে শুনে সে তোমাকে বিয়ে করলো? আচ্ছা, বিয়ে করে কোথায় নিয়ে গেল? পিরোজপুরে। আচ্ছা, পিরোজপুরে গেলে তুমি ওই ছেলেটি নৌকা চালাতো, পাগলা টু ফতুল্লা। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে পিরোজপুরে যাওয়ার পরে কি হলো?
তারপরে বিদেশি গুলোকে, যে বাইরে বিদেশি গুলোকে প্রচার করা দিছিল, জানছে যে আমি প্রেগনেন্ট।
যে স্কুলে তুমি পড়তে, ওই স্কুলের লোকজন জানতো যে তুমি প্রেগনেন্ট, এবং তোমার হাজবেন্ড সাব্বির তোমাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তো ওই সময় তারা কোনো ব্যবস্থা নিল?
নিয়েছে।
আচ্ছা আচ্ছা, কি কি করছিল তারা বলো তো?
5,500 টাকা
Oh,